হ্যালো 8920।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 এর বুধবারের রাতে। বুধবারের রাত আরজে কিবরিয়া এবং আরজে কিবরিয়া টিম, তার মানে শুরু হয়ে গেছে হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। একই সাথে আমন্ত্রণ জানাতে চাই চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুদেরকে যারা এই মুহূর্তে আমাদেরকে পরীক্ষামূলক সম্প্রচারে শুনছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন যিনি তার জীবনের গল্প বলবেন, তার কাছে আমরা যাব। তবে যাওয়ার আগে নিয়মগুলো আমি একটু আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি। হ্যালো 8920 আপনাদের অনুষ্ঠান, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। দুটো পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফোন নাম্বার, 24 ঘন্টা হ্যালো 8920 জন্য একটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আর আপনি চাইলে ফেসবুকেও আসতে পারেন, ফেসবুকে পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তার সম্পর্কে জানা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন, আজকে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে আমরা প্রথমে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সোহানি।
সোহানিকে আজকে আমরা পেয়েছি হ্যালো 8920 এর জন্য। সোহানি, আপনি কোথা থেকে এসেছেন?
আমি গাজীপুর থেকে এসেছি।
আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শোনেন?
জি।
তো আপনি তো নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 এর জন্য কিছু বেসিক নিয়ম রয়েছে। সেই বেসিক নিয়মগুলোর প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার বয়স এবং একই সাথে আপনি কোথায় বড় হয়েছেন, লেখাপড়া কতদূর করেছেন, এগুলো যদি আমাদেরকে একটু প্রথমেই ধারণা দিতেন।
আমার বয়স 26 বছর চলতেছে
এখন। 26 বছর?
জি। আর আমি বড় হয়েছি যেহেতু আমার বাবা একটা সরকারি জব করতো, জায়গা জায়গা পোস্টিং হতো।
কিন্তু আপনাদের গ্রামের বাড়িটা?
আমাদের গ্রামের বাড়ি হলো নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে?
জি।
তার মানে নারায়ণগঞ্জে আপনার জন্ম হলো, আপনি বাবার চাকরির সুবাদে বিভিন্ন এলাকাতে ঘুরে বেরিয়েছেন। ওকে, সোহানি আজকে আমাদের সঙ্গে রয়েছে, সোহানির বয়স 26 বছর। সোহানির সাথে গল্প বলাকালীন আমরা স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিয়ে দিব, সেখানে আপনারা আমাদের স্টুডিও পিকচার হিসেবে দেখতে পাবেন। যাই হোক, আমরা পুরোপুরি সোহানির কাছ থেকে জানতে চাই সোহানির জীবনের গল্প। আমরা সোহানির কাছে আবার ফিরে যাচ্ছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোটবেলা থেকে শুরু করবো।
জি প্লিজ।
আমরা 4 বোন, বড় বোনটা বিয়ে হয়ে যায়, আমি তখন বুঝি না। মেয়ে বোনটা যখন বিয়ে হয় আমি আর কি, আমার কিছু কিছু খেয়াল আছে।
তখন আপনি অনেক ছোট ছিলেন, কত বছর বয়স ছিল আপনার?
ক্লাস 3-তে পড়ি।
ক্লাস 3-তে পড়া মানে হচ্ছে আপনার বয়স তখন 8 বছর।
হ্যাঁ জি। আমি লেখাপড়া করতে যেতাম না, যেহেতু আমরা 4টা বোন ছিলাম, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসত। আর ছেলেদের মতো চলাফেরা করতাম, প্যান্ট শার্ট পরতাম, আর সবসময় বনে বাদরে ঘুরে বেড়ানো ছিল আমার সবাই।
বাউন্ডুলে ছিলাম।
তো পাখি পুষতে প্রচন্ড ভালোবাসতাম, আর পুকুর দেখলেই ঝাঁপ দিতে হতোই, গোসল না করলে। স্কুলে যাওয়ার কথা বলে দেখা যেত দু একটা বান্ধবী ছিল আমার মতো, ওদের নিয়ে আর কি ঘুরতে যেতাম, দিচ্ছে দি স্কুল ছুটি হলে বাসায় আসতাম।
আচ্ছা, পরীক্ষায় বরাবরের মতো লাড্ডু মারতে।
তো আমার ছোট বোন খুবই শান্ত স্বভাবের ছিল, দেখা যেত টিচার আসতো ওকে পড়া যেত, আমাকে আর পাইতো না। তখন আম্মা এসে খুব মারতো, কয়েকদিন এরকম মারছে, পরের দিন বসে যার দুষ্টামি করবো না, টিচার আসলে সময় মতো বাসায় আসবো। তো টিচার আসার আগেই আমি বাসায় বই টই নিয়ে পড়তে বসছি, সম্ভবত 11:30 বাজে। আমরা তখন সম্ভবত কালীঘাটি থাকি। পাশের কোয়ার্টার থেকে এক আন্টি আসছে, আমার আম্মা তরকারি কাটতেছিল, তো আয়সা জিজ্ঞেস করতেছে যে ভাবি আপনারা তো খুব নিরামিষ রাখতে পারেন, তো কিভাবে রান্না করেন, একটু আমাকে একটু শিখাই দিবেন। তখন ওই মুহূর্তে আমার আম্মা রেসিপিটা শিখাই দিল। তখন আন্টিকে আমার আম্মাকে প্রশ্ন করলাম, আপনারা কি মুসলমানদের যে খাবার খান? তখন আমার আম্মা বলতেছে যে তো মুসলমান হয়ে গেছি, এখন না খাওয়ার তো কোনো ইয়ে হয় না, নামাজ পড়ি, সব যখন খাই, আর এখানে কোনো বিধা থাকে না।
একটু আমাকে একটু বলবেন, আপনি মুসলমান হয়ে গেছেন মানে? তার মানে আপনারা?
পরে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা আমরা তো মুসলমানই। তখন আমার মা বললো যে তোমার বাবা মুসলমান, আমরা হিন্দু ছিলাম। পরে আমি তো হিন্দু আবার মুসলমানের বিয়ে হয় নাকি? তখন আমার আম্মা বললো যে হিন্দু মুসলমানের বিয়ে হয় না, একসময় বেড়া যায় কিন্তু এটা সুখে হয় না, তোমার নানা নানুরে অনেক কষ্ট দিছি, এই কথা বললেই আর কি কেঁদে ফেলছে। তখন বুঝতে পারলাম যে আমার মা হিন্দু ছিল।
আর আমার মা হিন্দু ছিল, আপনার বাবা মুসলমান ছিল, এবং আমরা যতটুক বুঝেছি যে আপনার বাবার সাথে তার একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক বা কিছু একটা, সেই সুবাদে আপনার মা পরবর্তীতে বিয়ে করার ফলে ধর্মান্তরিত হন, তাই তো? আচ্ছা,
তো আমার মা নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, এই জিনিসগুলো ভালোভাবে,
পাঁচ ওয়াক্ত নামাজ
পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তো দেখা যেত আমার বাবা প্রচুর ড্রিঙ্কস করতো, আমরা তখন ছোট দুই বোন, খারাপ কিছু অভ্যাস ছিল যেগুলো ঝগড়ার সময় আমার মা আরকি তুলে ধরতো, তুমি ওই মেয়ের সাথে ওই মহিলার সাথে এরকম ছিল, এরকম এরকম কথাবার্তা হতো, তখন ওই ওই জিনিসগুলো আমরা পাশের রুম থেকে শুনতাম। তো একদিন ঝগড়া হওয়ার সময় বাবা রাতে উঠে বের হয়ে যাবে রুম থেকে, যে আমরা পাশের রুমে, তখন আমার আম্মা বলতেছে তুমি যাইতে পারবো না, তখন বলতেছে যে না আমি যাবো, আজকে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। আমার আম্মাকে টর্চারিং করে আমার বাবা, যে টর্চারিং করতে করতে একটা বোতল ছিল, ওই বোতল দিয়ে আমার মার মাথায় বাড়ি মারে খুব ব্লাড বের হতে থাকে। তখন আমার মা বলতেছে তুমি আমাকে হিন্দু থেকে মুসলমান বানাইছো, তুমি এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ করো না, আমি কোথায় যাবো, আমাকে তো সবাই ত্যাগ করে দিচ্ছে, আমাকে আমাদের এলাকায় কেউ জায়গাও দিব না। আর কি আমার মা আসলে হিন্দুদের মধ্যে নাকি সবচেয়ে বড় ধর্ম যেটা চক্রবর্তী বলে,
হ্যাঁ
ওইটা ছিল। তখন আমার মা আমার আব্বাকে অনেক ই করলো, করার পর আমার বাবা কোনো কথাই শুনলো না। তখন আমি খুব কাঁদতেছিলাম, উঠছে যে কি হয়েছে, তখন আমার মা আমাকে বললো কি দরজার সামনে শোয়া দিল, বলতেছে যে যদি যাইতে হয় আমার মেয়ের উপর দিয়ে তুমি যাও। তখন আমার বাবা বলতেছে আমার কিন্তু আজকে মন মেজাজ ভালো না, তুমি কিন্তু আর উঠাও, নাহলে কিন্তু আমি ওর উপর দিয়ে যাবো। তখন এক পর্যায়ে আমার বাবা আমার উপর দিয়ে চলে গেছে, আমার মার মন মানসিকতা আমার বাবার প্রতি খুবই খারাপ হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। আজকে সোহানি তার জীবনের গল্প বলতে, সে প্রথমে আমরা মোটামুটি একটা ধাক্কা খেয়েছি এবং আমরা ঠিক জানি না যে জীবনের এই গল্পটি কোথায় গিয়ে থামবে। আজ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা সবাই আছেন এবিসি রেডিওর সাথে। আমরা অনেক ভালোবেসে বলে থাকি বুধবারের রাত মানেই হচ্ছে এবিসি রেডিও এফএম 89.2 এর রাত। আমরা আবারও ফিরে যাচ্ছি সোহানির জীবনের গল্পে, আর এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিই সোহানিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সোহানি, আপনার বাবার কথা আপনি যেটা বলছিলেন যে আপনাকে ডিঙিয়ে এসে চলে যাচ্ছিল, আপনার জানা মতে তিনি কোথায় যাচ্ছিলেন সেই মুহূর্তে?
ড্রিঙ্কস করবে।
আপনার মা চাইতেন না উনি ড্রিঙ্কস করুক?
হ্যাঁ।
আচ্ছা, উনি ড্রিঙ্কস করে যখন বাসায় ফিরতেন উনি কি খুব অত্যাচার করতেন?
না, তেমন একটা অত্যাচার করতো না, কিন্তু আমার মা এটা পছন্দ করতো না।
আচ্ছা, মানে এমন কখনো কি হয়েছে যে উনি যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, খুব সীমিত আয় হয়, একদম লিমিটেড একটা বেতন থাকে, পুলিশের এসআই ছিল, আপনি যদি স্বীকার করতে চান যে এসআই এর আর কত বেতন পায়? আপনি যে বলেন
আমি জানি না, এটা তো আমি জানতাম না।
মানে ওই টাকা দিয়ে যদি নিয়মিত ড্রিঙ্কস করেন তাহলে তো সংসারের ভরণ পোষণ করানো খুবই
না। আমার বাবা এমনি আমি যতটুকু জানতাম যারা মদ বানাইতো বা যারা অবৈধ ব্যবসা বাণিজ্য করতো, ওনারা আমার বাবাকে ঘুষ হিসাবে যেটাকে বলে ঘুষ, ওই জিনিসটা আমার বাবাকে নিত।
ওকে, ঠিক আছে। তিনি আসলে যে কর্মকর্তা সেখান থেকে এই জাতীয় জিনিস কালেক্ট করা, তার জন্য যিনি অবৈধভাবে যদি করে থাকেন,
আমার দেখা দেখা যে আমার আব্বার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওনারা বাসায় এনে দিয়ে দিত।
ঠিক আছে, হ্যাঁ। তো তারপরে আপনি বলুন কোন জায়গায় ছিলেন?
তারপর এরকম ঝগড়াঝাটির মধ্যে দিয়ে আমাদের দিন যেত, এক এক জায়গায় পুষ্টির মতো আমার বাবা, এরকমই ছিলাম আমরা, এর মধ্যে দিয়ে আমাদের দিন যেত। দুইটা ঈদ আমরা দেশে করছি আমার মনে আছে। তো তিন নম্বর ঈদটা যখন আমরা দেশে যাই, এটা সম্ভবত রোজার ঈদ না কোরবানি ঈদ, আমার তো একটু খেয়াল নাই। তো ঈদে গেলাম, যাওয়ার পরে ঈদের তিন দিন নাকি চার দিনের ছুটি নিচ্ছে সম্ভবত, আমরা ফার্স্ট গেলাম দাদা দাদু চাচা চাচি আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া করলাম। পরের দিন আমাদের বাড়ির সামনে একটা নার্সারি আছে, তো এই নার্সারির সামনে ঝালমুড়ি বাদাম টাদাম এই ধরনের কিছু বিক্রি হতো। তো আমার একটা স্বভাব ছিল, আমার চাচা বাবা কাউকে দেখলেই টাকা চাইতাম, পাঁচশো টাকা দাও, দশশো টাকা দাও, দিয়ে বাদাম ঝালমুড়ি এগুলো খেতাম। তো এক পর্যায়ে বাবাকে দেখলাম, তো বাবা দশটা টাকা দাও, তো ঝালমুড়ি কিনতে গেলাম। আমাদের বাড়িটার সামনে দুইটা রাস্তা ছিল, একটা রাস্তা ছিল মেন বের হওয়ার রাস্তা, আর একটা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, দুই রাস্তার মাঝখানে নার্সারিটা ছিল। তো এক পর্যায়ে ঝালমুড়িটা কিনা আমি আসতেছিলাম, তো গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাতে আসছে ওই রাস্তা থেকে একটা ছেলে সাইকেলে করে আসতেছিল। তো আমিও দৌড়াতে দৌড়াতে আসতেছিলাম, আমিও দেখি নাই, উনিও আর কি আমার দৌড়ানের, উনিও বুঝতে পারে নাই আর কি আমার ঝালমুড়ির সময় দৌড়া দেয়
সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট
করে দেয়। তো আমার পায়ের মধ্যে একটু লাগে, যে তেমন একটা ব্যথা পাই নাই। তখন আমাকে বলতেছে দেখে চলতে পারো না, আমি আবার বলতেছি আপনি দেখে চালাতে পারেন না, যে আপনি আমার সব ঝালমুড়ি ফালাই দিলেন, আপনি কিরকম মানুষ, রাগারাগি তো আর কি একটু একটু
খুব বেশি ডিফারেন্স না, কিন্তু একটা বড় ধরনের ডিফারেন্স আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু দুজনই আপনারা কিশোর। হ্যাঁ, তারপর
তারপরও আমাকে সাইকেল দিয়ে আটকে রাখে, পরে আমাকে বলে যেতে দিব না। তখন আমি এক পর্যায়ে বলি আপনি আমাকে যেতে দিবেন না, ভালো ভালো বসে যেতে দেন, পরে বসে যায় না যেতে দিব না। তখন আমি সাইকেলের সামনে টাকার মধ্যে লাথি মারি, লাথি মেরে তারপরে এদিকে আসি। আসার পরে বলে তুমি কোন বাড়ি নিয়ে এত সাহস? আমি তো ওই সাহস জানতে হলে কোনো বাড়ি নিয়ে লাগে না, বলতেছে যে আমাদের এলাকায় এসে আমাকেই তুমি এই ধরনের কথা বল। তখন আমি বলছি এটা শুধু আপনাদের এলাকা না, এটা আমাদের এলাকা। তখন এই কথা বললা, পরে বলছে আচ্ছা তোমার সাথে আমার দেখা হইব। আমি তো আচ্ছা আমি যত চার পাঁচ দিন আসি দেখা হতেই পারে। তখন এই কথা বললা আমি আইসা বললাম। তো রাত্রে তোমার তো ভাই বোন, তারা তো ভাই বোন, ওদের সাথে গ্রামের বাড়ি যেহেতু ফুট পালান্তি খেলে ওইটা খেলতেছি। তো এক পর্যায়ে আমার ফুফাতো ভাই আছে রুবেল, ও বলতেছে যে ওর নাম ছিল সজল, তো সজলের সাথে তোর কি দিছে? আমি তো সজল তোর কি হয়? পরে তো আমার ফ্রেন্ড, তো তিনি কেউ লাথি মারছে, তুমি পরে তো লাথি মারি আমি সাইকেলের মধ্যে লাথি মারছি। তখন এক পর্যায়ে ওকে বলে যে থাক ওর সাথে ই করিস না, এরকম বুঝাই দিল। আমি আচ্ছা ঠিক আছে আমি করবো না। তখন শীত ছিল, তারপরের দিনের কথা, আমরা গোসল টোসল করছি, খাওয়া দাওয়া করছি, সাড়ে চারটার দিকের কথা। তারপরের দিন কলা গাছের ঘোড়া হয় না,
ঘোড়া আসলে অনেকে বুঝবে না, প্রিয়শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে কলা গাছ দিয়ে এক ধরনের নৌকার মতো করে বানানো হয়, ওটাকে অনেকে ভেলা বলেন। ভেলাই আসলে বইয়ের ভাষা, কিন্তু আমাদের এলাকাতে ঘোড়া বলে। আপনার সাথে মিল পেলাম আমরা আর কি।
তো এই আমাদের একটা বড় পুকুর আছে, তো এই পুকুরে এই ঘোড়াটা আমার ভাই বোন মিয়া ওরা নাকি আর উঠে, তো আমার খুব শখ হইলো যে আমি ঘোড়ার মধ্যে উঠব। তখন উঠছি ঘোড়ার মধ্যে সোয়েটার পরা, আমি আমার একটা হচ্ছে বোন ফানিমা, আমার ফুফাতো ভাইটা তিনজন, আমার ফুফাতো ভাই চালাইতেছে আর আমরা দুজনে দুই পাশে বসে দিচ্ছি। তো ঘোড়া চালাইতে চালাইতে এক পর্যায়ে কলমি শাক আছে না, কলমি শাকের ফুল হয় না, সেই ফুল দেখছি আমি। তো দেখার পরে তো আমি বলছি ভাইয়া আমার ওইটা আইনা দিবি? তখন বলছে যে আচ্ছা ঠিক আছে যাইতেছি। এদিকে যাইতেছি ওইখানে আবার সজল যে দাঁড়াইছিল আমি আবার দেখতে পাইনি। তখন ও করছে কি প্রতিশোধ নেওয়ার জন্য, ও পিছন সাইডে ছিল আমাদের ঘোড়াটা দেখে একটু সামনে সেটা আসছে, আইসে ও করছে ঘোড়ার মধ্যে পাড়া দিচ্ছে একবার সবটি উল্টা পড়ছি। করার পর শীতের দিন দুপুরে একবার গোসল হয়েছে, আবার এক জায়গা থেকে জায়গা চেঞ্জ হয়েছে। আমাদের মা খুব যত্ন নিত আমাদের ওই মুহূর্তটা, মা খুবই রাগারাগি করলো যে এই সন্ধ্যাবেলা পড়ছে এই সেই। একবার এক ফুটে জ্বর ঠান্ডা হয়ে গেছে, তো বাবা রাত করে ওষুধ আইনা দিচ্ছে। তারপরের দিন সকালবেলার কথা, তো এই সজল বলতেছে যে আসলে আমার জন্য ওর জ্বর দিল তোর বোনটার, আসলে আমি ভুল করে ফেলছি। আমার কাছে আইসে আবার আমার ওই ভাইটাও বলতেছে প্রভাত ভাইটা, তখন আমি বলছি আসলে আমিও ভুল করে ফেলছি, আমারও মাফ করে দিতে বলিস ভাইদের আগের দিনের কথা। ওইখানে আবার ওই যে বরফি খেলা, তো আমরা বরফি খেলবো, বাতা বলে না যে কে কার দলে আসবে, ওইরকম পয়সা দিয়া কেউ ই দিয়া কাগজ দিয়া এরকম আমরা বাঁচছি। তো বাড়তে বাড়তে ওই ছেলেটা আবার আমাদের দলে এসে বসছে। তো এক পর্যায়ে আমি আবার দৌড় দিতে পারতাম না, অন্য খেলা পারতাম, দৌড়টা দিতে পারতাম না, দৌড় দিতে গেলে পড়ে যেতাম মরে যেতাম এরকম একটা অবস্থা হতো। পরে আমার সব সময় আর কি যখনই যাইতাম বা এই বৌসি খেলার মধ্যে আমার বৌমানাই বেশি
ভালো,
তো আমি তখন হ্যাংলা ছিলাম, এখন মোটা তো তখন অনেক হ্যাংলা ছিলাম, আমি বউ বসে রয়েছি। তো আমরা সি দিত আছে যার যার মতো সজল করছে কি ফাঁক পায় আমার বউ বললা যে আমরা গোল গোল দিয়ে নিয়ে আসছে। আমি চাই আপনি আমার হাত টান নিয়ে আসলেন কেন, কত তুমি তো বউ আইসে বসছো আমরা জিতা গেছি, এই ধরনের কথা বলছে। ও এরকম মজা হলো ওই দিনকে বিকালবেলায় খেলাটা গেল, রাত্রির সময় আবার আমরা পিক পালন্তি খেললাম। খেলার পরে ও ছিল আমাদের মধ্যে, সবাই খেলতেছি খেলতেছি, এক পর্যায়ে খেয়ার আছে না,
খেয়ার মানে খোয়ার বলে অনেকের, এটা আসলে ধানের যে শেষে যেটা থাকে আর কি, ওই গরু খায় যেটাকে বলে। ওকে, তারপর
এই খেরের পাল্লা এক এক জনে এক এক দিকে যা পলাইছে, তো আমি ওই খেরের পাল্লার এখানে যা পলাইছি। পলানের এক পর্যায়ে ও কষ্টে আমাকে হাতের মধ্যে ধরছে, ধরা একটা কিস করছে
সজল,
সজল কিস করছে আমার হাতে, ও আমার পিছন দিয়ে পলাইছে আমি বুঝতে পারি নাই। তখন আমি যে একটা লজ্জা একটা কেমন জানি একটা অনুভূতি হয়েছে, আর খেলি নেই আমি, কেমন জানি একটা মনও খারাপ হয়েছে, কেমন জিনিসটা একটা মনে হয়েছে, কেমন জানি একটা অনুভূতি হয়েছে। তো আমি বাসায় চলে গেলাম, একটা খারাপ লাগতেছে, আবার কেমন জানি কি হইলো যা এরকম একটা লাগতেছে। পরের দিন আমার আবার কি, আমি আনকমন জিনিস পছন্দ করতাম, দেখা যেত ঈদের মধ্যে ড্রেস সবার যেটা আছে আমার ওটা থাকবে না, আমার জিনিসটা কমনই হোক একটু আনকমন হতে হবে যেটা কারোর নেই এরকম কিছু। তো আমার বাবা আমাকে একটা লেহেঙ্গা কিনা দিল 4,500 টাকা দিয়া হলুদ। তো এই লেহেঙ্গাটা পরলাম, তোরা সবাই চাচাতো ভাই বোন নিয়ে আমাদের বাড়ির সামনে ঈদের মধ্যে মেলা হয়, তো এই মেলার এখানে গেলাম, মেলা দেখলাম, ফুস্কা ফুস্কা খেলাম, ও সজল আমাদের কিছু কিছু আছে। মেলার মধ্যে আমাকে এক জোড়া রেশমি চুড়ি কিনা দেয় আমার ফুফাতো ভাই, তখন আমি বলতেছি কে দিচ্ছে এটা, পরে বলতেছে আমি দিচ্ছি। তা আমার কেমন মনে হলো সজল দিচ্ছে, আমি বলছি সত্যি করে বল কে দিচ্ছে নাহলে কিন্তু বলবো না, তখন আমার ফুফাতো ভাই আমি দিচ্ছি। তখন আমার কাছে তো বোন বলতেছে তোমাকে দিল আমাকে দিল না, তখন বলতেছে আরে ব্যাগ কলা আমি দেই নাই দিচ্ছে সজল, তখন এই কথা বলতেছে। তখন আমি বলছি যে না আমি ওই জিনিস করবো না। আসলে কি ওই মুহূর্তটা থেকে আমার ওকে ভালো লাগছে, আর একটা শরৎ কাপুর আছে না ওর মতো নাকটা ঠিক অবিকল এরকম, আর একটা মাফলার জাতীয় কিছু করতো ওর মতোই,
ওই বয়সে সে মাফলার শরৎ কাপুর সারার চেষ্টা করতো মাফলার করে করে,
আর যেহেতু চেহারাটা ওই রকম ওই রকম,
ও জানতো যে ওকে দেখে ওর মতো লাগে,
তো মাফলার জাতীয় এটা করতো গরম হলেও করতো।
ওকে ইটস ফানি, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার জীবনে তো প্রথম কোন ছেলের সংস্পর্শে আসা এটাই, সে যেভাবেই হোক না কেন, সো ইটস রিয়েলি পিসফুল, যেটা হতে পারে যে আপনার কোনো না কোনো ভাবে হোক ওকে প্রচন্ড রকম ভালো লেগে গেছে,
ভালো লেগেছে। পরে আমি চুড়িটা পরলাম, দেখলাম আমার ড্রেসের সাথে মিসিং হয়েছে, তখন ও একটা হাসি দিল দূর থেকে, আমি একটা হাসি দিচ্ছি। দেওয়ার পরে চলে আসছি বাসায়, ঈদের পরের দিনের ঘটনা, আমাকে একটা ময়না পাখি দেয়, আমি পাখি পুষতে ভালোবাসি, পাখিটা আমাদের একটা মাটির ঘর আছে দাদুর যে ঘরটা থাকে ওই ঘরের বারান্দায় বেঁধে রাখছি, এটা রাখার পরে পাখিটাকে দুলাইতেছে ও দূর থেকে রাস্তার থেকে দেখতেছে। তো আমাকে ওই দিন দুইটা চিঠি দেয়, চিঠিতে তোমাকে প্রথম দেখাতেই ভালো লাগছে যা আর কি লিখে, প্রথমে তুমি আমার বউ হবা, তোমাকে আমি বউ বানামো, এই সে এই ধরনের কিছু লিখছে। আমি তখন ভালো করে বানাম করে করে বই পড়তেও পারি না, তখন তখন একটা
বানান করে পরে মেয়েছে জি প্রেম, বাবা সুপার। বাংলা সিনেমাতে সাধারণত এরকম দেখা যায়, যাই হোক,
কারণ আমি যদি আসলে লেখাপড়াটা ভালোভাবে করতাম তাহলে বানান করে পড়তে হতো না,
তো সেই মুহূর্তে আপনার চিঠি পড়তে গিয়ে আশ্বস্ত হয়েছে। ওকে
যাই হোক, আমরা তারপরে দিন আইসা বলবো, তো গুজগাজ হইলাম, ওই ময়না পাখিটা নিলাম, ও আমাকে ইয়া বড় করে একটা চিঠি লিখছে, তো চিঠিটা পড়ার সময় পাইনি, আর বাবা মা যদি মারে আবার বকা দেয়, তখন পরশুকে আমার একটা ব্যাগ ছিল ওটার ভিতরে রাইখা, তো আমরা চলে আসি, তো আমার বাবা কার কাছে জানি শুনলো যে এই ময়না পাখিটা সজল আমাকে দিচ্ছে। তো আমাদের রাস্তার পাশে একটা খ্যাত ছিল, ওই খ্যাতের মধ্যে পাখিটা ঢিল দেয় ফেলে দেয়, যদি আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু করার কিছু নাই, বাবার ই কোয়ার্টার পাইনি, তো থানার সামনে আমাদের একটা বাসা ভাড়া নিতে হয়েছিল, তো মনোহর দি স্কুলে আমাকে ক্লাস 5 ভর্তি করে, লেখাপড়া মনে কেমন জানি একটা ভার ভার, ওইখান থেকে আসার পর আমি নিজেই বুঝতে পারতাম মন কেমন জানি
অনেক বেশি মিস করতাম,
একটা চিঠি লিখতে পারতাম এরকম কিছু করতে চাইতাম আর কি, কিন্তু পারতাম না। আমি স্কুলে যখন যাই আমার পাশে এক বাড়ির থেকে আমি হারিয়ে ফেলেছি ক্যাসেটটা আছে না, এই গানগুলো আমি শুনি, শোনার পরে আমার টিফিনে তো 15 টাকা 20 টাকা এরকম করে দিত বাবা, তো এই টাকা জমা 35 টাকা দিয়ে আমি ক্যাসেটটা কিনছি, কেনার পরে আমি নিজেই স্কুল থেকে আসার সময় আয়সা এই গানগুলো শুনতেছি বাসা, তো আমার মা বাবা অবাক, আমাদের বাসাটা কেমন ছিল, নিচতলায় 2টা রুম ছিল আর উপরতলায় 1টা রুম ছিল, যেহেতু আমাদের বড় 2টা বোন আছে জামাই টামাই আসতে হয়, তো আমাদের 3টা রুম অনায়াসে লাগে, উপরতলার যে রুমটা ওইটা 1টা রুমই ছিল, ছোট্ট একটা ছাদ ছিল, ছাদটা বড় ছিল না, একটা নারিকেল গাছ ছিল, ওইখানে মাঝে মাঝে বসে থাকতাম পড়তামও। আমার মনে আছে আমি ক্লাস 5 ইংরেজি পরীক্ষা দিতে যাওয়া 42 পাইছিলাম, এটাই আমার সবচেয়ে বড় নাম্বার, তাছাড়া আমি 20-15 এর বেশি পেতাম না, আমার ছোট বোন অনেক ভালো রেজাল্ট করতো, স্যারেরাও খুব মারপিট করতো বকা ঝগা করতো। পরে এক সময় আমার বাবা ওইদিনটা লাঞ্চে বাসায় আসতে পারে নাই, তো আমার মা বললো যে তোমরা দুজন যা তোমার বাবাকে খাবার গুলা দিয়ে আসো, টিফিন বাটিতে খাবার টাবার বাড়লো, পরে দিয়ে আসতে গেলাম খাবার। আবার কি করতাম, আমার বাবার পোশাক ইউনিফর্ম খুললেই পয়সা চুরি করতে দেখলাম।
ওকে, ছোটবেলাতে যা হয় আর কি, অনেক বাচ্চা চুরি করে না, যখন আমি আমি কখনো চুরি করি নাই, বাবা বুঝতে পারতো?
হ্যাঁ বুঝতে পারতো, কিছু বলতো না।
আচ্ছা,
বেশি নিতাম না আবার,
কত নিতাম?
500 টাকা নোট দিয়ে দেখতাম, ভয় পাইতাম, নিলে না তো কি হয়।
বাবা বুদ্ধিমান হলে সবসময় 500 টাকার নোটই রাখতেন।
তারপরে তো এখানে গেলাম খাবার টাবার নিয়ে, দেখি আমার আব্বা অফিসে, অফিসে তো একপর আব্বা বললো যে তোমরা যায় আমার রুমে বসো, স্যামসারে আমি আসতেছি। তখন আব্বা আমার হয় সম্ভবত 20 মিনিট সময় আরো আছে, তো আমরা রুমে গেলাম, ফ্যান সারলাম, বসলাম, একটা কাজের লোকে দিয়ে দুটা জুস পাঠাই দিলে, জুস খেলাম আর কি আমরা দুই ভাই বোন। খাওয়ার পরে এখন আমি আব্বার যে চকি ওইটার মধ্যে থাকে ওইটা ই করতেছি, এই পাশ ওই পাশ পয়সা টয়সা পাই কিনা, কিছু পাই নাই, তো একটা চাকরি পাইলাম। তো সরকারি ট্রাঙ্ক তো থাকে সেটা জানেন, পুলিশ ব্যবহারদের ওই ট্রাঙ্কের চাবিটা আমি এখানে এসে আসছে, ওইখানে নাই। তো আমি করছি কি, ওই চাবিটা নিয়ে ট্রাঙ্কটা খুলছি, খোলার পরে কতগুলো পয়সা দিচ্ছে ওইগুলা নিলাম, নেওয়ার পরে দেখি একটা ডায়েরি খুব উঁচা হয়ে রয়েছে। তো ওই ডায়েরিটা দেখে আমি ডায়েরির পাতাগুলা ই করলাম, দেখি যে ওইখানে অনেকগুলো চিঠি আসছে, সব আমাদের নারায়ণগঞ্জ থেকে হইতে সজল। তো ওই চিঠিগুলো দেখে আমি অবাক, না হলো 25-30টা হবে।
Oh my God!
আমি ওই চিঠিগুলো সব চুরি করলাম আর পয়সাগুলো রেখে দিলাম। তখন আর পয়সা নেওয়ার মন মানসিকতা নেই, ছোট বোনরে বললাম যে তুই বলিস না আমি যেগুলো নিছি, পরবর্তী আচ্ছা ঠিক আছে বলবো না। তো চিঠি গুলা নিয়ে ওই সময় তিনটা আসছে, বাসায় খাওয়া দাওয়ার ঝামেলা করতে পারি নাই। পরের দিন মেয়েলি আমাদের একটা ব্যাপার যে
মান্থলি যে ব্যাপারটা থাকে
ওইটা আমার হয়েছে,
এটা ফার্স্ট ছিল, ওকে
হয়েছে। তো আমি প্রচন্ড পেট ব্যথা, তো এই ব্যাপারটা আমি বুঝতে পারি না, আমি তো কেঁদে ফেলি। এক পর্যায়ে আমার বাবাকে বলি,
বাবাকে
বলি যে বাবা আমার কি জানো হয়েছে, আমার আর কি পায়ে সম্ভবত এটা এরকম বুঝতে পারছি। পরে আমার আব্বা আবার আমার আম্মাকে বলছে, পরে আমার মা আমাকে বললো যে এটা খাইছে না, নিয়ম কারণ কিছু বুঝাই দিল আমাকে যে
কিন্তু ওই জিনিসটা কেন হয় এটা নিয়ে কিছু বলেনি, বলেছিল কি?
হ্যাঁ বলছে যে এটা হয়,
এটা মেয়েদের হয়, এটা এটা কেন হয়, কি কি জিনিস এটা বলেছে দিদি?
হ্যাঁ এটা বলছে, ডিফেন্স সবকিছু বলছে, তারপর যা যা আনা লাগে ওষুধ জিনিসগুলো আমার মাই আমাকে এনে দিয়েছে।
ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক পরিবারই সাধারণত এটা হয় যে যখন মেয়েরা শারীরিক ভাবে সক্ষম হয়ে যান এই এই ব্যাপারটাতে, অনেক পরিবারই কিন্তু এটাকে গোপন করে, ঠিক মতো বুঝিয়ে দেয় না যে আসলে ব্যাপারটা কি। এবং আমার মনে হয় না এতে কোনো উপকার হয়, এতে বরং ক্ষতিই হয় অনেক সময়। যাই হোক, তারপর
তারপর মা বললো এসে থাকো, স্কুলে যাওয়ার দরকার নেই আজকে। তা আমি ওই সুযোগটা পাইলাম, তা আমি আম্মাকে বলি যে আম্মা আমি আজকে দোতলায় ওইখানে শুয়ে থাকবো। আম্মা বলবে আজ গরম দুধ পাঠাই দিবো আর পাউরুটি পাঠাই দিবো, তুমি এটা খাওয়ার পরে শুয়ে থাকবো। তা আমি ওই ফাঁকে চিঠিগুলা নিয়ে নিলাম, চিঠিগুলা নিয়ে উপরে উঠলাম। তখন আর কিসের খাওয়া, আমি চিঠিগুলা পড়ি আর কাঁদি, পড়ি আর কাঁদতেছি, চিঠির ভাষাগুলা এমন। এক পর্যায়ে আমার যে বাড়িওলা, এই বাড়িওলার একটা মেয়ে আছে নাম মনিকা, আমি চিঠি লিখতে পারি না ভালো করে। তখন আমি মনিকা পুরে বললাম, মনিকা পু আমার এই ঘটনা, আমাকে একটা চিঠি লিখে দিবেন, পরে পরে তুমি চিঠি লিখবে। উনি হাইসা ফেললো, উনিও লাভ করে, বলছে যে আমি তো দুঃখটা বুঝি, কিছুটা হলেও আচ্ছা ঠিক আছে লেখা দিব। পরে লেখা দিল, দেওয়ার পরে আমি দু তিনটা চিঠি পাঠাইলাম। পাঠানোর পরে এক পর্যায়ে হইলো কি, যে আমার বাবার পর্বটা, আমার বাবা এদিক দেওয়া প্রচুর ড্রিঙ্কস, তারপর আমার মা যখন আমার দাদা বাড়িতে বেড়াতে যেত, আমাদের একটা কাজল মেয়ে ছিল নাম বকুল, ওদের রেখে আমার দুই বোন রেখা যাইতো দু একদিনের জন্য, ধান টান যা দেশের বাড়ি থেকে আনার যে জিনিসগুলো আনতো ওই জন্য যাইতো। দেখতাম যে আমার বাবা অন্য মেয়ে নিয়ে আমার আম্মার রুমে থাকতো
আপনাদের সামনে
আর কি, বুঝতে পারতাম আমি আমি যেহেতু একটু বড় ছিলাম, আমার ছোট ঘন্টা ছোট ছিল, রাতে যখন টয়লেটে যেতাম তখন দেখতাম যে জুতা, এই জুতাটা তো আমার মাম না, এটা কার জুতা, তখন এইরকম কিছু ফলো করতাম।
অপরিচিত অপরিচিত আমাকে একটু বলেন তো, এই সময়টাতে কে যেত? আপনার মা যেত গ্রামের বাড়িতে ধান আনার জন্য,
ধান চাউল যে গ্রামে যা হয়,
হ্যাঁ 6 মাসে যে ফসল গুলো হয়, এই সময়টাতে আপনার বাবা করোনার সাথে মিশে
থাকতো এরকম কিছু। সকালবেলা আমি দুই দিন দেখছি যে এরকম সুন্দর একটা মহিলা আমাদের বাসার থেকে বের হয়ে গেছে, তখন আব্বার প্রতি আমার একটা ঘৃণা জন্ম নিল, আমার বাবা এরকম কাজ করতে পারে আমার মার বেডে। আমি আবার একটু সুচি বাই ছিলাম, আমি এখনো ভিটিন বা ডিজল দিয়ে ঘর পরিষ্কার করি। তো যাই হোক, ওইটা নিয়ে আমি আর আমার মার কাছে কিছু বলি না, গোপন রাখি কথাগুলো। এক পর্যায়ে আমার মা এই ঘটনাগুলো কিভাবে জানে জেনে ফেলে, জেনে ফেলার পরে আমার বাবার সাথে মারামার এই ঝগড়াটি ওরকম হতেই থাকে। আর এদিকে আমার বাবা দুইটা বিয়ে করে,
আপনার মাকে না জানে,
না জানিয়ে দুইটা বিয়ে করে, দুইটাই আমার বড় বোনের মতো বয়স হবে এরকম। বিয়ে করার এক পর্যায়ে আমার মা ওই মেয়ে দুটাকে খুব বোঝায়, যে দেখো আমার তো চারটা মেয়ে আছে, ওদের নিয়ে আমি কি করবো, কোথায় যাব, তোমরা চলে যাও, আমি শান্তি নাই, আমি একটা অন্য ধর্মের মেয়ে, আমার মা কিন্তু অনেক সুন্দরী যা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। পরে বুঝাইলো আমার মা, বুঝানোর এক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়ে আমার মা বিদায় করে দিল ওনাদের।
ওই মেয়েগুলো কি আপনাদের বাড়িতে চলে এসেছিল?
চলে আসে নাই, বিয়ে করে দূরে দূরে রাখতো, দেখা যেত আমাদের ঠিক মতো টাকা দিত না, যেখানে যেখানে আমাদের 20,000 টাকা লাগতো এখানে 5,000 6,000 টাকা দিত, এইভাবে তো আমাদের সংসার চলতো।
আপনার মা কিভাবে বুঝালো তাদের ওদের বাড়ি গিয়ে?
না আমার মা এই ঘটনাগুলো ওই যে সাধারণত পুলিশদের তো সবসময় বাসায় আসা সম্ভব না, এরা নানান ভাবে ডিউটি টিউটি করে, তখন দেখা যায় কাজের মানুষ যে একটা বডিগার্ড থাকে বেশিরভাগ একটা দারোগার, তখন বাজারের জন্য পাঠাইতো, তখন দেখা যেত ভাবি একটা লাগাই দিত আম্মাকে, সত্যিটাই লাগাইতো যে এই সার তো এটা করছে, সার তো এরকম আরেক জায়গায় বাসা নিয়ে রাখছে, তখন আমার আম্মা ওই ঠিকানা নিয়ে ওই অ্যাড্রেস নিয়ে যাইতো, যা বুঝাইতো বোঝায়া, তারপরে আমার মা ওনাদের টাকা পয়সা দিয়া বিদায় করছে। করার পরে আমার মার সাথে একদিন আবার ঝগড়া হয়, বলতেছে তোমার কেন ফেলে হয় না, তোমার কেন চারটা মেয়ে হলো? তখন আমি অবাক হয়ে যাই, আমরা যখন একদিন আমি আর আমার ছোট বোন থানায় যাই, তাই কৌশি সাহেব দেখা বলে লাল কি হয় তোমার, বলছে আমার দুটো আমার মেয়ে, তোমার কয় মেয়ে, বলতেছে আমার চার মেয়ে, চারটা মেয়ে তোমার? তখন বলতেছে স্যার মহিষের বোঝা মহিষের কাছে কখনো ভার হয় না। তখন ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমার বাবা এই কথাটা বলছে অনেক আনন্দ পাইছিলাম, অনেক খুশি লাগছিল, আজকে আবার এই কথাটা বলতেছে যে তোমার কেন ছেলে হয় না, তখন খুব কষ্ট লাগছে।
আপনি যেটা বললেন যে মহিষের বোঝা কখনো
মহিষের কাছে ভার হয় না,
মানে কি মানে
আচ্ছা আমার যতগুলো নিয়ে হোক আমার কাছে এটা
কোনো ভারী না,
হ্যাঁ ভারী না, এটা বোঝাই যায় আর কি আমার বাবা। যাই হোক মনসিং আমার মা যখন আসে তখন অনেক স্বর্ণগানা নিয়ে আসে, বাড়িটা বিক্রি করে আমার বাবা এই জুয়া খেলে মদ খায় তারপর বিয়ে করে, এটা যখন শুনতে পারছে তখন আমার মা বলছে যে আর শুনুক না, তখন আমার মা এক তো যে আমার এক চাচা ওনার বউ মারা যায়, ওনার সাথে আমার মা জানি কিভাবে একটা রিলেশন, এই রিলেশনটা হয় আমার এক চাকরির মাধ্যমে, ওইখানে বিয়ে হয়ে যায়, আমার বাবাও বিয়ে করে।
দাঁড়ান ডিভোর্স না হতেই আপনারা
ডিভোর্স হয়ে যখন শুনে যে এই বাড়িটা বিক্রি করে ফেলছে
তখন তিনি ডিভোর্স দিয়ে দেন,
ডিভোর্স দিয়ে দেন, আর এই ঝগড়াগুলো এসপি পর্যন্ত গেছে, বাবা চাকরিও গেছিল গা এই বিয়ের কারণে, তখন আমার মা আবার বড় যায় যায় এটা এডুকেশন দিয়া কথাবার্তা বইলা, তখন আবার এই জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। তো আমার বাবা যে মহিলাটাকে বিয়ে করে আগে যে একটা মহিলা আমি দেখছিলাম, মহিলাটা খুবই শান্তশিষ্ট ছিল, ভালো ছিল, না আমি দেখছিলাম একদিন থানায় গেছিলাম, তো আমার বাবার নাম ধরে ডাকতেছে যে উনি আসে, এক দারোগা বলতেছে উনি আপনার কি হয়, বলতেছে উনি আমার হাজবেন্ড হয়, তখন ওই দারোগাটা হেসে চলছে, একটু আগে ওনার এক বউ ফোন দিয়েছিল আপনি আবার কোন বউ, তারপর ওনাকে দেখলাম, দেখার পরে বললাম যে আপনি আমার আব্বাকে চিনেন, তখন উনি বললো যে হ্যাঁ চিনি, থানার মধ্যে বসার জায়গা থাকে না, বসলাম মাথায় হাত বুলাই দিল, তখন বললো যে তোমার নাম কি, তখন আমার নাম বললাম, পরে আমি বললাম যে আন্টি আমার বাবা ভালো না, আমার বাবা এর আগে দুইটা বিয়ে করছে, আমার মা শান্তিতে নাই, আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমার বাবার কাছে চলে যান। বলার পরে মহিলাটা খুব ভালো ছিল, নর্মাল ভাবে ছিল, বুঝতে পারছি আর কি গান দেখা, মহিলাটা এক পর্যায়ে কেঁদে ফেললো, তো বলছে আচ্ছা আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হবে না এটা মনে রেখো। পরে ওনার খবর আর জানি না উনি কোথায় আছে কিভাবে আছে।
বাবার সাথে ডিটাচ হয়ে গেলেন, বাবা আপনাদেরকে নিতে চাইনি?
বাবা কি করছে, বিয়ে করছে, মাও বিয়ে হয়েছে, এই মার খারাপ আচরণ বলতে আমি কোনো কিছু দেখি নাই, দেখার মধ্যে কি দেখছি, যাওয়ার সময় আমার আর আমার ছোট বোনের কানের দুল বানায় দিচ্ছিল স্বর্ণের, তখন দুলগুলা খুলে নিয়ে গেছে আমার মা, সে আমার বাবার যা ফার্নিচার টার্নিচার ছিল সব নিয়ে গেছে, ওই মুহূর্তে আমি আর আমার ছোট বোন কোথায় থাকবো, সেই জিনিসটা আমাদের মাথায় ঢুকে নাই যে আমার দুটা নিয়ে আসে, আমরা তো আমাদের সব দেখলাম কি ওদের কি হবে। তখন আমার বড় পা ফোন করছে, মেজ বাপা ফোন করছে, এক পর্যায়ে আমি আমার মেজ বাপার বাড়িতে চলে যাই, আমার ছোট বোনটা চলে যায় আমার বড় পার বাড়িতে, ওইখানে যা দেখা যায় আমার লেখাপড়া বন্ধ, আমার ছোট বোনকে দিয়া অনেক কাজ টাজ করায়, আমার বোন বলতে সাহস পেত না, যদি বলতো তাহলে দোলাগাই আর কি বোনের উপরে অত্যাচার করত। আমার বাবা আবার টাকা পাঠাইতো আমাদের দুজনের খরচ বাবদ, মাসে 5,000 বা 3,000 করে এরকম টাকা পাঠাইতো দুই বোনের বাসা, তো দেখা যায় আমাদের লেখাপড়া এরকম করাইতো না, কাজ টাজ করাইতো, এভাবে আমাদের রাখলো। আমিও ওইখানে কাজের মেয়ের মতোই থাকতাম। আমার মেয়ে জীবনটা খুব খারাপ ছিল, মানে খারাপ বলতে কি, ওর ভিতরে একটু মায়া দয়া কম ছিল, দুলাভাইটা ভালো ছিল। আর বড় বোনের ক্ষেত্রে দেখা যায় দুলাভাইটা খারাপ ছিল, বড় বোনটা মায়া ছিল, বোনের প্রতি একটু সহানুভূতি। মাঝে মাঝে দুই বোন ফোনে কথা বলতাম, যখন কথা বলতাম তখন ও বলতো যে আপু কি হইলো আমাদের, এই জিনিসগুলো বললা ও কাঁদত, আমিও কাঁদতাম। তো আবার ঈদ আসলো, ঈদের মধ্যে কেউ আর কি আমাদের ড্রেস কিনা দেয় নাই, সবার জন্য ড্রেস কিনা হচ্ছে, আমার বাবা টাকা দেয় নাই, এই জন্য আমাদের দুবোনের ড্রেস কিনে নেই। ওই জিনিসটাও আমি আমার ছোট বোনের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমার চাচা আমাকে ফোন করলো, মেরু চাচা, যে তুমি আসো, এসে একটু বেড়ায় দাও। তো গেছি আমি বেড়াইতে, চাচা তো ওখানে বাসায় যাবো, তো ওই সজলের মার সাথে আমার দেখা হয়েছে, সালাম টালাম দিলাম। তো উনি বললো তুমি নাকি আমার ছেলের সাথে প্রেম করো, তুমি কি করে ভাবলা, তোমার মা একটা অন্য জায়গায় বিয়ে হয়েছে, বাবা একটা অন্য জায়গায় বিয়ে করছে, তোমাদের রক্তের মধ্যে দুষ আছে, তোমরা খারাপ ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির সাথে জীবনেও তো কখনো আমাদের অ্যাডজাস্ট হবে না। তখন আমি খুব কষ্ট পাইলাম, আমার কাকা আবার আমার ফ্রেন্ডের মতো ছিল। তো ওই কাকার কাছে বললাম যে কাকা এই ঘটনা, উনি আমার এই কথা বলছে, তারপর অস্ত্রে ভালো জায়গায় তোমার বিয়ে দিন। আর কি এক পর্যায়ে শুনলাম কি আমার বাবার ফ্রেন্ডের ছেলে, আমার বাবা কিছু কিছু কাজ করছে এই জিনিসগুলো আর কি, উনিও জানে, এই যে সজলের বাবা, তো উনি ওনারা জানে শুনে কিভাবে এরকম একটা ফ্যামিলিতে ই বা করবে। ওনার ওই সজল ছিল একটা ছেলে। তারপরের দিন সকালবেলা আমি আয়সা পড়বো, তখন সজল বলতেছে যে দেখো আমি তোমাকে কখনোই ছাড়বো না, আমি তোমাকে ফার্স্ট দেখছি, যদি বিয়ে কোনোদিন করি তোমাকেই করবো, আর আমার জীবনে অন্য কোনো মেয়ে আসবে না। আর এগুলো বলছে আমার মা বাবা, আমি তো বলি নাই তোমাকে, তুমি আমার মা বাবার কথা মন কিছু নিও না। ও আরকি আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, আজকে আমার ওই কথাগুলাই মনে পড়তেছে, আমার রক্তের মধ্যে দোষ আছে, হ্যাঁ আমার বাবা ভালো না, মা ভালো না, আমার তখন আর প্রেম যে ওর প্রতি একটা ভালোবাসা ওই জিনিসটা আর কি আসতেছে না। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, ওর কথা আমি গুরুত্ব দিতেছি না, আমি আবার আমার নিজের অপর বাসায় আসলাম। তো ও নাকি ওই আর্মিতে ট্রেনিং দিছে, ওর আর্মিতে চাকরি হয়েছে, শুনেছি। মেজিদুল্লাহ ভাইয়ের কাছে ফোন দিত, ফোন দিয়া বলতো যে ওকে একবার দেন, ওর সাথে কথা বলি। তখন আমি বললাম যে না দেখো তুমি অন্য জায়গায় বিয়ে টিয়ে করো, আমার পক্ষে সম্ভব না, যেহেতু তোমার মা বাবা এই কথাগুলো বলছে। আমি আসলে এই জিনিসগুলো আমি তো তোমাকে নিয়ে আমার চললে হবে না, আমার সবকিছু নিয়ে চলতে হবে। তখন ওই মুহূর্তে ও আমাকে বললো যে না তুমি আরেকটা সুযোগ আমাকে দাও। তখন কি করলাম যে আমার দুলাভাইয়ের সাথে আমার মেজু বাপার সাথে সবার সাথে কথা টথা বললো, বলার পরে ও আমাকে বললো যে তোমরা আসো, একটা ডেট করছে যে আমাকে বিয়ে করবে।
আমার
ফ্যামিলিতে যে না জানাই, আমার ফ্যামিলি শুধু আমার মেজু বাপাই জানে আর কেউ না। পরের দিন ডেট, তো আমরা গেলাম টুঙ্গিতে, নতুন চাকরি পাওয়া অবস্থায় যতটুকু দিছে কিছু হালকা পাতলা কসমেটিক, সাধারণ একটা শাড়ি, একটা স্কুটিও আছে, স্টেশন রোড, ওইটার ভিতরে আমাকে ওইগুলো পড়াইলো শাড়ি টাড়ি।
মানে আপনি বিয়ে করতে যাচ্ছেন?
বিয়ে করতে যাচ্ছি।
ওর ফ্যামিলি তো না জানিয়ে আপনাকে বিয়ে করছে?
আর এক ফ্রেন্ড নিয়ে আসে, আর আমার বোন দুলাভাই। তো আমি এগুলা পরে গাড়িতে বসি, বসার পরে ওর ফোন আসে বাড়ির থেকে, রুম ঘুরতে ওর বাড়িতে যেতেই হবে। তখন ও বলে মিনিমাম আমার এক ঘন্টা সময় দেন, আমি আইসা পড়বো। এই কথা বইলা আর পাঁচটা বাজে আর কোনো খবর নাই।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই জায়গাটাতে। আসলে কি হয়েছিল এই আধা ঘন্টার কথা বলে পাঁচ ঘন্টা কোনো খবর নাই, এবং শেষ পর্যন্ত খবরটা কি হয়েছিল আমরা জানবো ছোট্ট একটা খবরের বিরতির পর। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আজকে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আজকে কিপ্রিয়ার টিম, এবং একই সাথে আপনাকে বলতে চাই হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে আমরা জীবনের যে কোনো ধরনের গল্প নিয়ে থাকি, হতে পারে সেটা ভালোবাসার, হতে পারে সেটা আনন্দের, হতে পারে সেটা কষ্টের, হতে পারে সেটা বেদনার। জীবন যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে বর্ণিল, সুতরাং জীবনের সবগুলো রং আমরা ধারণ করার চেষ্টা করি হ্যালো 8920-তে। হ্যালো 8920-তে আজকে আমাদের সঙ্গে রয়েছে সোহানি। সোহানির জীবনের গল্পে আমরা সংবাদের বিরতির পরে ফিরে আসছি। সোহানির একটি স্টুডিও পিকচার আমরা কোনো একটি সময় আমাদের গল্পের মাঝখানে আমরা ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জিটিভি আপনার সঙ্গে রয়েছে, রয়েছে জীবনের গল্প নিয়ে সোহানি।
সোহানির জীবনের গল্পের আমরা যে জায়গাটিতে বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটি থেকে আমরা ফিরতে চাই। তবে তার আগে আপনাকে হ্যালো 8920 সম্পর্কে আরো একবার মনে করিয়ে দিই, এই জীবনের গল্প বলার প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন। আসার জন্য দুটি নিয়ম রয়েছে, একটি ফেসবুক, আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু, অর্থাৎ যে বিষয়ে আপনার জীবনের গল্প সেটি মাত্র দুই মিনিটের মধ্যে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যেটি একটু আগে বলছিলাম, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সোহানিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আর জীবনের গল্প নিয়ে আপনারা সবসময় জানেন, যারা নিয়মিত শুনেন, জীবনের গল্পের কোনো বাকি অনুমান করার কোনো সুযোগ নেই যে এই জীবনের গল্পটি কোথায় গিয়ে থামবে। সোহানির গল্প শুরু হয়েছে মাত্র, আমরা বলতে পারি, আমরা জানি না সোহানি এখন কোন জায়গাটায় রয়েছে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না এই জীবনের গল্পের ভাগগুলো কোন কোন জায়গাতে আপনাকে কি ধরনের অনুভূতি দেবে। চলুন আমরা ফিরে যাই জীবনের গল্পে। সোহানি, যে জায়গাটায় আমরা রয়েছিলাম, যে আপনি বলছিলেন সজল পাঁচ ঘন্টা সময় নিল, কোনো খবর?
পাঁচ ঘন্টা সময় নিল, তোর এক ফ্রেন্ড আছে সাগর, তো ওই সাগর ভাইয়া আমার কাছে ফোন করলো যে সোহানি তুমি চলে যাও, সজল আসবে না। কেন আসবে না? ওর মা নাকি বড় লাইট দিয়ে বুকের মধ্যে বাড়ি দিচ্ছে যে আমার একটা ছেলে, ও আমাকে না জানায় বিয়ে করবে, আর এই ফ্যামিলি নিয়ে আমি জীবনে রাখবো না।
ওর মা নিজে নিজে কি হয়ে বাড়ি দিয়েছে?
নিজে, তখন ওর মা হসপিটালে ভর্তি, হয়তো বা ওর মার সাথে কোনো ওয়াদাবদ্ধ ছিল, ও কথা বলতে পারেনি আমার সাথে। ওইটা আমার কাছে খুব ঘৃণার মনে হয়েছে যে আমার আসলে এই জীবনটা রাখার কোনো দরকার নাই। সাজগোজ অবস্থায় ওগুলা খুললাম আবার।
আপনি বিয়ের সাজ পরে অপেক্ষা করছিলেন তার জন্য?
খোলার পরে গেলাম আবার নিজের বাসায়। তো আমাদের বাড়িতে দুধ দিত এক লোক, তো এই লোককে বললাম যে আমাকে একটা বিষের বোতল দেবেন। কেন মা? আমি বলছি কি, আমার এক বান্ধবী আর কি লাভ করছে, এখন ওকে বিয়ে করবে না, অস্বীকার করতেছে, এটা দেখায় ভয় দেখানো। এই জন্য মিথ্যা কথা বলাতে ওনাকে আমি 100 টাকা দিচ্ছি, দেওয়ার পরে উনি আমাকে এই বিষের একটা বোতল এনে দেওয়ার পরে ওই জিনিসটা আমি মনের বসে আসি, আইসা একটা জুতার বাক্স আছে ওইটার ভিতরে রাখি। স্বাভাবিক আচার আচরণ, আর আমাকে বুঝাইতেছে, আমার ভিতরে শুধু ঘৃণা গুলা কাজ করতেছে, আমার বাবা মা খবর নেয় না, ছোট বোনটা কোথায়, এই জিনিসগুলো আমাকে খুব দিতেছে ওই মুহূর্তে। তো আমি করছি কি, ওই পাশে ঘুমিয়ে যায় ভাত খাই নেই, পরে বিষ্টা পোড়াটাই খাইছি। খাওয়ার পরে দেখি যে আচ্ছা ভিতরে মানে আগুন দিলে যেরকম জ্বলে না, এরকম আরম্ভ হয়ে গেছে আমার ভিতরে। আমি আবার দরজাটা না আটকাই নেই, এক পর্যায়ে যদি আমি দরজাটা আটকাই ফেলতাম তাহলে হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। পরে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও, পরে আমার দুলাভাই আমার মুখের মধ্যে হাত দিচ্ছে, বমি করাইছে, সাথে আমার মেজো বোনের দেবরের প্রাইভেট কার ছিল, তো এটা দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল। যাওয়ার পর আমাকে আর হসপিটালের উপরে নিতে পারলো না, নিচে মাটির মধ্যেই ফালায় আমাকে ওয়াশ করছে, উপরে দেওয়ার সময় পায় নাই, যে নিতে নিতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমি ওয়াশ করলাম, মরার মুহূর্ত কি এটা আমি ওই মুহূর্তে অনুভব করছি, খুব ভয় পাইতাম আর কি, যাকে দেখতাম তাকে জড়ায় ধরতাম হসপিটালে।
আপনিও কি ডিসক্রাইব করতে পারবেন, আপনি তো সময় একবার জীবন মৃত্যুর মাঝামাঝি ছিলেন, ওই সময় আপনার ফিলিং সেন্স ছিল? আপনি কিছুই জানেন না?
কিছুই জানি না, যখন খাইছি তখন আমার ভিতরে আগুনের মতো হইতেছে, উমরকে আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি।
পরে আপনি জিরো কিছু জানেন না?
না কিছু জানি না। তারপর যখন আমি বেঁধেছিলাম, কাউকে দেখলেই আমি জড়ায় ধরতাম, তো ওই মুহূর্তটা তো আমার বাবা শুনলো, বাবা শুনে আমাকে যা নিয়ে আসলো। এদিকে আমার ছোট বোনের অবস্থা খুবই খারাপ, হাতের মার পরে আমার ছোট বোনের হাত পা এরকম পুরো পেয়ে গেছে। ছোট বোনের সাবজেক্টটা কেন আসলাম, আমাকে একটা ছেলে পছন্দ করতো যখন আমরা চৌরাস্তায় ছিলাম, তখন এই ছেলেটা আমাকে প্রস্তাব দিল, তখন আমি বললাম যে একজনের সাথে আমার সম্পর্ক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ছোট বোনকে তুমি দেখছো, তো ওই ছেলেটাকে বললাম তুমি যদি বিয়ে করতে চাও তো আমার ছোট বোনটাকে করতে পারো। তখন ও রাজি হলো, বিয়ে টিয়ে সব হলো, আমার বোন এখন সব দিক দিয়ে সুখে আসছে, আমি দিলাম বিয়েটা। কেউ রাজি ছিল না এই বিয়েতে, ওদের সংসারটা খুবই ভালো, খুব সুন্দর একটা সংসার। তো আমার বাবা এদিক দিয়ে আমাকে নিয়ে আসলো, আমার মেজো বোনের বাসা থেকে, ছোট বোনের তো একটা পার হলো।
আপনি যখন বিষ খাচ্ছিলেন বা তখন তো সবাই জানাজানি হয়ে যাওয়ার কথা, যে
হ্যাঁ জানাজানি হয়েছে।
আচ্ছা
তখন সজল ওরা জানছে কিনা আমি আর ওইটা খবর রাখি নাই, তো নিয়ে আসছে এক আগুনের থেকে এনে আরেক আগুনে আমাকে ফেলছে। আমার স্বপ্ন উনি খুব ডেয়ারিং ছিল,
ওই ওই ভদ্র মহিলা
না, ওইটা হলো চার নম্বর বউ আমার বাবার, উনিও কাজ করাইতো। আমার বাবা বই কিনা দিছে, আমাকে স্কুলে যেতে দিত না, একটা ড্রেস যদি 2000 টাকা দিত দেখা যায় যে 500 টাকা দিয়ে কিনে দিত, এরকম অত্যাচার গুলা আমার বাবা যখন থাকতো না তখন উনি এগুলা করতো।
ওনার ওই ঘরে কোন সন্তান ছিল?
হ্যাঁ একটা ছেলে ছিল।
উনি যেখান থেকে এসেছিলেন সেখানকার নাকি আপনার বাবা?
আমার বাবার।
ওকে,
ওকে রাখতে দিত আমার, দেখা যায় পড়ার সময় ওকে দিয়ে যেত। আমি কি করতাম, আমি নিরুপায়। তো এক পর্যায়ে একটা নতুন পুলিশে ভর্তি দিছে, এরকম একটা ছেলের সাথে পরিচয় হয়ে যায় আমার বাবার। তো আমার বাবা নাকি জেন্স করতে আসতেছিল, ওই মুহূর্তে ভদ্রলোকটা আমার বাবাকে দেখে উঠাইছে, ড্রাইভ করে দিয়ে গেছে আমাদের বাসা। তো এরপর থেকে আমার বাবা ওই ছেলেটাকে ফলো করলো, দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ও তখন নতুন কনস্টেবল। তখন আমার বাবা ওর হিস্ট্রি কিছু জানলো, যে আমার মার আর আমার বাবার কিছু জীবন কাহিনী ওর কাছে তুলে ধরে, দেখো আমার মেয়েটার লাইফটা এরকম হয়ে গেছে আমাদের কারণে, তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবা? ওই ছেলেটাকে ডাইরেক্ট প্রপোজ করে আমার বাবা। ছেলেটাও দেখছে জেন্স টেন্স করে মাঝে মাঝে এরকম, তো ছেলেটা যে আপনার মেয়েটাকে আমি দেখতে যাবো। তারপরের দিন দেখতে যায় আমাকে, যায় আমার রুমে যায়, আমাকে বলে কেমন আছো? আমি বলি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। অঙ্ক খাতাটা দেখতেছে, একটা অঙ্ক আমার মনের সঙ্গে ভুল হয়েছে, পরে হাসতেছে, পরে বলতেছে এটাই হবে না, এইভাবে পিতা ও পুত্রের বয়স এরকম,
পিতা ও পুত্র এবং বানর আর বাস। ওকে হ্যাঁ, সবাই করেছে অঙ্ক।
তো এটা ও সঠিক করে দিয়া ওইখানে ওর নাম্বারটা লিখে দিয়ে গেছে, দেখতে অনেক সুন্দর স্মার্ট, সজলের কেউ মনে হয় ভালো
এবং যে কারণে হয়তো ওর মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসলো। কম্পারিজনের প্রশ্ন আসলে তারপরেও চলে আসলে নর্মালি। হ্যাঁ তারপর
পরে ও তো আমার লাইফ হিস্ট্রি তো জানে না, আমি যেহেতু সজলের সাথে একটা ঘটনা ঘটছে আর আমার বাবা মা যে এত খারাপ এটাও তো মনে হয় জানে না, উপরে দেখছে ভিতরের খবর গুলা কিছুই জানে না। তখন আমি বলছি কি দেখেন আপনার সাথে আমার কিছু কথা আছে, ফার্স্ট দিন বলছি আচ্ছা তোমাকে নাম্বারটা আমি দিয়ে রেখে তুমি ফোন দিও। তো আমার বাবা পরের দিন নাক ডেকে ঘুমাইতেছে, আমি এই সুযোগটা কাজে লাগাই মোবাইলটা নিয়ে আই পাশে ঘুমে আসি, আইসা ফোন দিই, আমি বলি যে দেখেন আপনি আমার পুরোটা কোনো কিছু শোনেন নাই। আমি যে কি, তখন আমাকে বলতেছে যে জাস্টে হারার মধ্যে এত নিষ্পাপ একটা ভাব, তার মধ্যে কিছু থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না।
হ্যাঁ
এই কথাটা বলছে, পর আমার বাবা বলতেছে মোবাইল করে আমার, তখন তো আমার সৎমা উনি তো যা বইলা দিছে তো কোনো হয় কিছু বইলা দিব, তাহলে তো বিয়েটা হচ্ছে না। তখন বললো কি আমার বাবা তাড়াতাড়ি আইসা মোবাইলটা নিয়ে গেলো, তোমাকে না বলছে আমার অনুমতি ছাড়া মোবাইল দেবো না, তুমি এত পাচ্ছ কেন? তখন আর কি বলবো, কিছুই বলি নাই। পরে আমার বাবা ওর সাথে আলাপ করলো, আমি আপনার মেয়েকে বিয়ে করবো। তখন ওর এই চাকরিতে ওর একটা এক্স করাল একটা প্রাইভেট কার থাকে আর হলো আর তিন সেট একটা বাড়ি, পাঁচ ভাই আর ওনার মা বাবা হসপিটালে খুবই সম্মানিত মানুষ, ওনারা খুবই ভালো। আমার বাবা কিছুটা বলছে বলার পর রাজি হয়েছে। আমার সৎমা আমাকে কোনো গহনা গাটি দিতে রাজি না, আমার পিছনে একটি টাকা ভাঙতে রাজি না।
তার মানে আপনার সম্পর্কে কিছু না জেনেই ছেলেটা রাজি হয়ে গেল,
রাজি হয়ে গেল। তখন ওই ছেলেটা বললো যে আমি সবকিছু দিব, আপনাদের কোনো কিছু দিতে হবে না। তখন ওই ছেলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো, আমাদের বাড়িতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হলো। হওয়ার এক পর্যায়ে
বিয়ের সময় আপনার কত বছর বয়স ছিল?
12.5।
12.5 বছর বয়সে একজন পুলিশ কনস্টেবল আপনাকে বিয়ে করছে, অথচ তিনি আইনের লোক। কত সালে এটা?
এটা 2000।
2000 সালে?
জি
2000 সালে বাংলাদেশের কোনো মানুষের জানতে বাকি নেই যে একটা মেয়ের বিয়ের পরিণত বয়সটা আসলে কি এবং একটা ছেলের বিয়ের পরিণত বয়স আসলে কি। আপনার হাজবেন্ডের বয়স তখন কত ছিল?
21 বয়স।
তার মানে ও পরিণত ছিল কিন্তু ওয়াইফ কিন্তু পরিণত ছিল না। চিন্তা করে দেখুন, 6 বছরের গ্যাপ, মানে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, সেখানে তার বয়স হচ্ছে 12 বছর। এবং 12 বছরে তার বাবাও কিন্তু পুলিশের আইনের লোক এবং একই সাথে তিনি যাকে বিয়ে করছেন তিনিও কিন্তু পুলিশের লোক। ওকে তারপর?
তারপর বিয়ের দিন গিফট হিসাবে বিকালবেলা একটা সিডির ক্যাসেট দিয়ে গেল ওই সজল, ওইটা আমার বরের কাছে আসছে ডাইরেক্ট, আমার বাবার কাছেও জানায় কারোর কাছে জানায়,
মানে আপনার সম্পর্কে খোঁজ খবর রাখতো।
হুম, শুনছি একটা চিঠিও দিছিল, পরে আমার হাজবেন্ড বললো আচ্ছা তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন, আমি তখন ওকে আপনাকেও বলতাম তোমার সাথে কারো সম্পর্ক ছিল, তখন আর আমি বাসর ঘরে সবকিছু বলি, বলার পরে ওর মুভমেন্ট খারাপ হয়ে গেল,
হঠাৎ করে
চেঞ্জ হয়ে গেল, মনে হয় বলতে চাইছে যে কি করলাম কি হইলো এরকম কিছু একটা। তখন ও করলো কি, আমাকে নিয়ে পরের দিন আমাদের বাড়ি থেকে ওর নিজের বাড়িতে উঠাইলো। আমি ওকে গেছিলাম আমার জীবনে কামনা করে যে দেখেন আমি কিভাবে কি করি, আমার মন প্রাণ সবকিছু ওর দিকেই রয়েছিলাম। এখন ও বলতেছে আমি সজলে মা বাবার দিকে তাকাইলে তোমাকে ওইখানে দিতে পারছে না, আর এদিকে আমার দিকটাও আমি কি করব আমি বুঝতেছি না। তখন ও মাথায় হাত দিয়ে বসে থাকে টেবিলের মধ্যে। তো এক পর্যায়ে আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আসলে ও এরকম একটা ব্যক্তি ছিল, আমাকে কোনো কিছুর অভাব রাখতো না, সবকিছু আমাকে দিত। ও করছে কি, সজলের সাথে দেখা করছে, কিভাবে জানি আমার হাজবেন্ড সজলের সাথে কথাবার্তা হয়েছে, দেখেন আপনি যদি এখনো চান আমি এখনো ওকে দিয়ে দিব, আপনি ওকে নিয়ে দেন ওকে। তখন বলছে যে না, আপনার কাছে আসলে ও আপনার কাছে সুখী দিব, আপনার কাছে থাক। তখন বলছে আপনার কি কোনো কিছু চাওয়ার আছে, যদি কোনোদিন কোনো কিছু চাওয়া হয় তাহলে চেয়ে নিবো। তখন দুইজনে একসাথে ড্রিঙ্কস করছে, আর আমার হাজবেন্ড এর এই ফার্স্ট ড্রিঙ্কস করা। তো বাসায় আইসা জহির আহমেদের গান গুলো আছে না, আর যাই করো প্রেমকে অবহেলা করো না।
ইটস রিয়েলি গুড, পুরোটাই সিনেমাটিক। আসলে আমরা সেজন্যই বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা যা দেখে থাকি নাটকে সিনেমাতে সেগুলোর সাথে আমরা জীবনের মিল খুঁজে পাই না, এবং মাঝে মাঝে বলে থাকি আমরা আমাদের চারপাশের মানুষজনকে যে যদি কোনো সিনেমাটি কোনো কিছু হয়ে যায় যে জীবনটা সিনেমা না। কিন্তু আজকের এই গল্প এবং একই সাথে হ্যালো 8920 তে প্রচারিত যেসব গল্প সেগুলো শুনলে আপনাদের মনে হবে যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আর জি কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারে একযোগে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। আজকে সোহানি রয়েছে, সোহানিকে যদি আপনারা দেখতে চান এবং আমাদের স্টুডিও এনভায়রনমেন্ট সম্পর্কে যদি জানতে চান, এই মুহূর্তে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, দুইজনে মিলে ড্রিঙ্কস করলো, করার পরে
ও বাসায় গেল, বাসায় যেয়ে ওই গানগুলো শুনতেছে পাশের রুমে, আমি পাশের রুমে। ও আমাকে বলছে তুমি যতদিন আমার কাছে না আসবা তুমি লাল ড্রেসই পরবা, অন্য কোনো ড্রেস পরতে পারবা না। বলতেছে তুমি আমার কাছে বধু বেশি থাকবা আর কি, তুমি এমন কিছু পরে না যেটা আমার চোখ দিয়ে তোমাকে অন্যরকম লাগে। ও আমাকে অনেকগুলো লাল ড্রেস আর কি, অন্য কোনো ড্রেস পরতে দিত না,
শুধু লাল ড্রেস।
তখন আমি বসে কি, ওর যে বাড়িটা করছিল বাড়ির সামনে ছোট্ট একটা আম গাছ আছে, আমও হয়েছে ছোট ছোট, তো খুব বৃষ্টি হইতেছে টিনের চাল। তো আমি বসে কি বৃষ্টির মধ্যে ও গান শুনতেছে, আমি বাহিরে যারা দাঁড়ায় গেছি। তখন ও আমাকে নিয়ে গেছে ঘরে যে তুমি সজলে চাও, সজলে রাইনা দেবেন। পরে আমি আসলে কি করবো আমি বুঝতে পারতেছি না, যে ওই মুহূর্তে আসলে আমার হাজবেন্ডের সাথে যে আমি একটা বড় অন্যায় করতেছি আমি এটা বুঝতে পারতেছি না। তখন ওর চাল চলন আচার ব্যবহারে বুঝলাম যে আমার হাজবেন্ড অনেক একটা মহবত মানুষ, আমার পত্রিকা নিয়ে আসছে। পরে বুঝে যে তুমি এরকম করো না, ও আমাকে বুঝাইতেছে। আর সজলের অনেকগুলো চিঠি হয়েছে, ওই চিঠিগুলো ও আমার পুরো পুরো শোনাইতো, তো ওর বুকের ভিতরে কষ্ট আমি বুঝতাম না। এমনি করে আমাদের খাওয়া দাওয়া মাঝে মাঝে হয় ওর সাথে, মাঝে মাঝে হয় না, এইভাবে আমাদের সিনেমা চলে গেল। আমাদের আবার একবার দেশে যাওয়া পরে আমার হাজবেন্ডকে নিয়ে, আমার একটা চাচাত বোনে আমার মতো সেম না হলেও আমার মতো কাহিনী হয়েছে, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, পর দ্বিতীয়বার আবার ওকে বিয়ে দিছে। ওইখানে ওই আমার হাজবেন্ড বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো সবকিছু, ওই বিয়েতে সজল ছিল, তো আমাকে ড্রেস পছন্দ করে দিছে তুমি এটা পরবা, আমার হাজবেন্ড পরছি। খাওয়ার যে সময়টা এখন সজলের বলছে সজল ভাইয়া এইদিকে আসেন, হ্যান্ডশেক করছে ওরা দুজন। পরে ছুটি নিছেন কতদিনের, ও বলতেছে কতদিনের, এরকম দুজনের সাথে আমি শুনতেছি কথা। আমি একটা মেয়ে এদিকে আছে এখানে দাঁড়াইছিলাম, তো আমাকে বলতেছে এদিকে আসো, ভয় পাইতেছো দাদা, কোনো কিছু বলবো না, তুমি সজলের সাথে বসো আমি একটা ছবি তুলি, যদি তুমি ছবি না তুলো তাহলে ভাববো যে তুমি সজলকে আজও ভালোবাসো। তখন আমি তো কি একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম, ছবি তুলবো না আমি, কিন্তু আব্বার কাছে বলে দিব ফোন করে যে আপনি আমাকে বারবার ওরে নিয়ে কথাবার্তা বলেন। পরে বলতেছে না তোমার ছবি তুলতে হবে, তখন এক পর্যায়ে আমি রাজি হইলাম না ছবি তুলবো না। তখন ওই আমার চাচাতো বোনের যে বধূ সে জায়গায় বসে সারেছে, ওইখানে যে আমি বসছি সজলও যে এক পাশে বসছে, ওই একটা ছবি তুলছিল সজলের আমার। আর তোমার একটা সারপ্রাইজ আছে আমাকে বলতেছে, আমি তো বলতেছি কি সারপ্রাইজ, তা একটা কফি বানায় খাও তাহলে বলবে, তো একটা কফি বানায় দিলাম। পরে আমাকে দেখাইলো, আমি তো এটা কোনো সারপ্রাইজ ছিল। তখন পরের দিন সজল বলল যে আপনারা বলছেন আমার কোনো কিছু চাওয়া থাকলে চাইতে আজকে একটা জিনিস আপনাদের চাইবো, আমার হাজবেন্ডের নাম ধরে ভাই বলে বলছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে বলেন আমি চাই দিব, বলতেছে যে আমি ওকে একটা গান শোনাইতে চাই। আমাকে বলতেছে গান যদি তুমি না শোনো এখান থেকে উঠতে পারবো না বসো। ওই ফার্স্ট আমার হাজবেন্ড আমার হাত ধরে।
আপনারা তো দুজনেই আলাদা একটা বাড়িতে থাকতেন?
না, ও ব্যবসার কাজে হয়তো বা বাইরেও থাকতো, বাসায় থাকতো।
বাসায় যখন থাকতো
তখন ও আলাদা রুমে থাকতো। আর দিনগুলো যেত সিগারেট বাসায় ড্রিঙ্কস করতো আর হলো গান শুনতো।
এছাড়া আপনার সাথে হাত ধরা বা কোনো কিছু ছুঁয়েও দেখেনি?
না, ছুঁয়েও দেখে নাই আমাকে।
অদ্ভুত। ওকে, এভরিথিং ইজ পসিবল ইন লাইফ। জীবনটা আসলে এরকমই, জীবনটা একটা খাতার মতো, সেখানে আপনি কি লিখবেন না লিখবেন সেটা একান্তই আপনার ইচ্ছা, তবে অবিশ্বাস্য বলে কিছু নেই। ওকে, তারপর?
তারপর গান শোনাইলো, শোনানোর পরে আমি ওর এই জিনিসগুলো আর মানতে পারতেছি না সজলের। তখন আমি বললাম তোকে না জানাই তালা তালা মাইরা চলে গেছে আমাদের আমার বাবার বাড়িতে। তখন আমার বাবা বলতেছে যে কি হয়েছে, আমি বলছি এই হয়েছে। তো বলছে দেখ তুমি যে এখানে আসবো এটা ওই বেশি সামলাতে পারবো, আমার চেয়ে বেশি মানে বাবা হয়ে পারবো না। তখন আমি কি বলবো ওই মুহূর্তে মাংস খাওয়া দাওয়া করো। তখন ও আমার বাবার ফোনে ফোন দেয় যে ওকে একটু দেন। পরে বলছে আমি কি তোমাকে বিয়ে করছি তোমার বাবার বাড়িতে যাওয়ার জন্য, তুমি তোমার বাবার বাড়িতে গেছো তোমার কি করছো তোমার মনে নাই? আমাকে এই ধরনের কথা বলতেছে, তুমি আসো আমাকে কি খোটার তলে ফেলাইবা যে বিয়ে হইতে না হইতে দুদিন পরে বাবার বাড়ি পাঠিয়ে দিছে, আমার বউ আমি কোথাও যাইতে দেবো না, আমার বউ আমার কাছে থাকবে। তুমি থাকো আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। তো বাসায় আসলাম ওই দিনটা কেন জানি ওর সাথে আমার আকি যে একটা স্বামী স্ত্রী ওকে আকি স্বামী হিসাবে আমার পাইতে
ছিল,
কিন্তু আমি না সাহস পাই নাই। আমার কেমন জানি মনে হইতেছে আমি যদি যাই আমাকে কি কিছু বলবে না। আমি একবার গেছি আর কি ওর পাশে ঘুমে ও সিগারেট খেয়েছে গান শুনতেছে, ও আমার দিকে তাকাইছে, একদম তাকায় অন্যদিকে তাকাইছে, কেমন জানি আমাকে একটা চান্স দিচ্ছে না। তো আমি আবার এসে বসছি। তো আমি এখন কি করবো, আমি কি করতেছি, আমি কি ভুল করতেছি, আমার মন কে আমি আর কি বারবার ই করতেছি। পরের দিনের আমার মনের বাসনা যে আমি আজকে
যেভাবেই হোক আমার হাজবেন্ডের বাবার স্ত্রীর যে অধিকার সেটা আমি
আদায় করবো। তো আমি করছি কি রান্না বান্না করছি প্রিয় আইটেম।
হাজবেন্ডের নামটা জানতে পারি যদি আপনার কোনো সমস্যা না থাকে?
না, নামটা
বলতে যাচ্ছেন না। ওকে, তারপর
রান্না টান্না করছি, শাড়ি পরছি ওইদিনটা ফার্স্ট। করার পরে ওই দিনটাও খুব বৃষ্টি, আমার বৃষ্টির দিনগুলো খুবই ভালো লাগে। তো জ্বালানা দিয়া টাকা দিচ্ছে, তো আমি করছি কি একবার গেছি ঘুরে আইসা বসছি আজকে দৌড়বই।
ওকে,
বৃষ্টির দিকে দাঁড়ায় হচ্ছে, আমি বলছি কি পিছন দিয়া ও যেভাবে দাঁড়াইছে আমি পিছন দিয়ে একটা বুঝে নেওয়া যায় না, হাত দুটো এই করে ওইভাবে ওকে নিয়ে আমি ধরছি। ও অবাক হয় নাই, কিছু হয় নাই, ও না হয়ে আমাকে বলতেছে যে আমি জানি তুমি আজকে আসবো আমার কাছে।
ওকে,
আমাকে বললো তুমি এতদিন আসো নাই কেন আমার কাছে? আমি বললাম যে আপনি আসেন নাই কেন আমার কাছে? তখন বললো তুমি যে ডাকো নাই এই জন্য আসে নাই। তো আমাদের ভালো একটা মুহূর্ত ওই দিন যে আমাদের বাসর হলো
আফটার 7 মান্থ।
হ্যাঁ হ্যাঁ, তো আমরা ভালোই সুখে শান্তিতে ছিলাম, দিনগুলো ভালোভাবেই কাটছিল। এক পর্যায়ে
এই ঘটনাটা ঘটলো আপনাদের মধ্যে 7 মাস পর, তারপরে কি ওর মধ্যে কোনো চেঞ্জ পেয়েছিলেন?
না না,
যে ও ঘুরে ফিরে একই কথা সজলের কথাই বারবার বলতো নাকি সজলের কথা বলা কমিয়ে দিল?
কমিয়ে দিচ্ছে
এই ঘটনা ঘটার পর থেকে সজলের কথা বলা কমিয়ে দিচ্ছে। ওকে হ্যাঁ,
তারপর আমি আর ওরে নিয়ে মাথা ঘামাইতাম না। তখন চিন্তা করতাম যে আমার হাজবেন্ড কোন জিনিসটা পছন্দ করতো, কি করলে ভালো হবে, যা হয়েছে হয়েছে আমার জীবনে এটাই মেনে নিচ্ছি। এক পর্যায়ে ওর পোস্টিং হলো।
আচ্ছা,
ঝিনাইদা আমার একটা প্রবলেম ছিল, তো ডাক্তার বলছে আমার প্রথম যদি আমি বাচ্চা না নিই তাহলে নাকি আমার বাচ্চা টাচ্চা হবে না, এই কথাগুলো আমার বাবাকে বলছে। তো আসলে এটাই ছিল প্ল্যান নাকি সজলকে ভোলানোর জন্য নই এটা একটা ই ছিল সেটা আমি জানি না। পরে আমরা আমাদের একটা বাচ্চা আসলো 2 মাস, তখন ও আমাকে মাজারে নিয়ে গেল। এই মাজারে টাজারে নিয়ে গেল, ভালো ব্যবহার, ভালো সংসার, সবকিছুই ভালো, অল এভরিথিং সবই ভালো। এখন 7 মাস একটা অনুষ্ঠান হলো না, 7 মাসে সাথরিয়া নাকি কি বলে ওই অনুষ্ঠান হলো, ওই অনুষ্ঠানে আসলো, আমাকে শাড়িটাই দিল, আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল, নিয়ে ওই অনুষ্ঠানটা হলো।
এই সময়টাতে আপনি বাবার বাড়িতে ছিলেন?
বাবার বাড়িতে নেয় নাই আমাকে, ওই আমার 7 মাস আসছিল।
ওকে,
তো ওই অনুষ্ঠানটা হলো, হওয়ার পরে ওই বলতেছে আর তো সোনোগ্রাম করাবে দেখবে আমার
কি ছেলে না মেয়ে,
ও চাই তো সবসময় আমার একটা মেয়ে হোক।
ওকে,
আমি আর কিছুই চাই না, ছেলে হলে তো বলবেই, মেয়ে হলে আমি খুবই লাকি এরকম বলতো। তো আমাকে দেখালো, পরে ডাক্তার বললো যে মেয়ের কথাই বললো, খুব খুশি, আমার ওই শ্বশুরবাড়ি এলাকায় একটা মাজার আছে, ওখানে নিয়ে গেছে, আমরা দুজনে নামাজ পড়ছি। ওই দিনকার থেকে ও বলছে আমি আর কখনো ড্রিঙ্কস করবো না, আর কোনো আজে বাজে কোনো ইয়ে যাবে না, একটা শপথ করছে। তো ওই দিনকার থেকে ও আর কখনো দেখি নাই ড্রিঙ্কস ট্রিঙ্কস করতে বা কোনো কিছু দেখি নাই, সিগারেটও দেখি নাই। পরে ভালোই ও আমাকে সব বাজার টাজার করে দিয়ে গেল যে আমি এতদিন পরে আসতেছি। ঠিক এতদিন পরে ছুটি নিয়ে আসলো 15 দিনে, আর যেদিনকে আসবে ওই দিনকে আমি ওর জন্য আবার সেই ভালো আইটেম রান্না টান্না করে রাখছি। রাখার পরে ও আসছে যে বাড়ির গেট, ওই গেটের সামনে আসার পর ওর যে একটা ব্যাগ ওটা আমি হাতে নিয়েছি, তখন ও আমাকে ওটা হাতে নিতে দিল না, না নিয়ে ও আমাকে কাঁধে ধরে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে এটা কি বলবো, আমার কপালে একটা কিস করছে।
ওকে হোয়াটএভার ইট ইজ, আপনি বলতে পারেন, আপনি চাইলে আমাদের শুনতে কোনো সমস্যা নাই।
পেটে একটা কিস করছে, আমার কপালে একটা কিস করছে, আমার পেটে কতক্ষণ শুয়েছিল। আচ্ছা যাই হোক, তো
বিউটিফুল মোমেন্ট, আপনাদের লাইফের অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা বুঝতে পারছি।
তারপরে খাওয়া দাওয়া করলাম, 3 দিন পরে আমার প্যান উঠলো, ক্লিনিকে নিয়ে গেল, সারাদিন ব্যথা বাচ্চা হয় না, পরের দিন একটা পর্যন্ত হয় না। আমি নার্সদের খুব গালাগালিজ করতেছি যে আমার প্যাচ এত ফুল না, একটু কমায় দেন, আমার আর ভালো লাগতেছে না আমার এখান থেকে। তখন আমার খুব এই জিনিসগুলো এত ব্যথা, আমি আর কি কোনো কিছু সহ্য করতে পারতেছি না, আমার বাবা সবাই এখানে। তখন আমার আব্বারে বললাম যে আসলে আমি তোমার দুটো পায়ে ধরি, আমি মরলে বাসায় মরবো, আমার যাবো বাসা দেবো, তো তুমি বুঝতেছো না তোমার এই বয়সে বাচ্চাটা হওয়া অনেক একটা চাপ
ব্যাপার। বয়স আপনার এটা
তখন কত হবে, 13-14 এরকমই তো হবে।
ও মাই গড, ওকে।
তো আমাকে বাসায় নিয়ে আসলো, বাসায় নিয়ে আসলো, ওইখানে এক ডাক্তার আছে, আমার শাশুড়ি ওনাকে খুব অভিজ্ঞ ডাক্তার মনে করে, বললো যে ওনাকে খবর দে, ওনার একটা স্যালাইন দিয়ে দেয়। তো এই স্যালাইন দিল, দেওয়ার পরে প্রচন্ড ব্যথা হলো আর নর্মাল ডেলিভারি হলো। আমার একটু মেয়ে হলো, ও খুবই খুশি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই দিনটা, যাই হোক সবাই খুবই খুশি। তারপরে 15 দিনের ছুটি তো নিল, আরো 15 দিন ও আমাদের সাথে থেকে গেল। এভাবে যখন আমার মেয়ের 1.5 বছর পর্যন্ত, ও আমার সাথে এই দেখা যায় 3 মাস 2 মাস 2.5 মাস পরে
ছুটিতে আসতো,
ছুটিতে আসতো। এইভাবে
আপনি থাকতেন কোথায় তখন?
আমি দোতলা করবো, তারপরে বাড়িতে ঢুকবো।
বাসাটা কি করলেন?
এটা আর কি ব্যাংকে মর্গেজ রেখে অনেক টাকা পয়সা উঠায় বালু নাকি জাহাজের কি একটা ব্যবসায়ের সাথে ও জড়াই গেছিল, এটা আমার চাচার সাথে। তারপরে ওই ব্যবসাটা ও করতেছে, আর এদিক দিয়ে আমাদের সাথে 2.5-3 মাস এরকম। এইভাবে যখন আমার মেয়েটার 1.5 বছর বয়স হলো, তখন একদিন খবর পেলাম আর কি ও মারা গেছে। আমার বাবা আমাকে বলতেছে যে টিকুই আমি বাসায়, আমি আসতেছি। আমি কি কেন, কিছু হয়েছে? কিছু বলে না, ওর মোবাইলে ফোন করি, ওর মোবাইল অফ। তখন আমি আর কি আর কি যৌন মুহূর্তটা আগে বলে দেবার না, পাগলের মতো হয়ে যাই। এক পর্যায়ে ওর লাশ আসে, দেখি ওর মাথায় এক ডান পাশে একটা আঘাতের একটা ই লক্ষ্য করি। তো কিভাবে কি হইলো এটা, আমি নাকি কবরও খুঁজা খুঁজেছিলাম। পরে আমার চাচা
আমাকে একটু আপনি কি জেনেছিলেন যে উনি কিভাবে মারা গেলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কোনো কিছু?
আমার বড় দুলা ভাই আছে, উনি আমাকে বলছিল যে ও তো সবার চেয়ে উপরে উঠে গেছে, ওরা কিভাবে মারতে হয় সেটা আমরা জানি, এ ধরনের কিছু কথা বলছিল। পরে আমি ওরা বলছিলাম দেখেন আপনাকে এই কথাটা বলছে, তখন ও বলছে আমরা মানুষের জীবন নিয়ে খেলি, আমাদের মানুষ মারবো, তুমি এটা বিশ্বাস করো না, এরকম কিছু হতে পারে না। তখন ওই আমার কাকার সাথে ব্যবসা বাণিজ্য ছিল, ওই কারণে হয়তো বা এরকম কিছু হয়েছে, আর ড্রিঙ্কস করাই মাস মনে হয় সম্ভবত, এটা আমি জানি না।
আপনি আজ পর্যন্ত জানেন না যে সে কিভাবে মারা গেছে? পুলিশ কেস হয়নি যেহেতু সে পুলিশের ছিল,
এটা পুলিশ ওদের বাড়ি থেকে মামলা করছে, আমিও মামলা করতে চাইছিলাম, তখন আমাদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার হাজবেন্ডের ভয়া যদি আমি লড়ি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, তাহলে আমাকে কেউ আশ্রয় দিব না, আর আমার শ্বশুরবাড়ির এক কথায় বলে দিচ্ছে আমরা খুনি বংশ। তারপর আমি মামলার জন্য যাই, একটা বাসা ভাড়া নেই, অনেক জিনিসপত্র রেখে গেছে, ওই জিনিসগুলো আমার ছোট বোনের বাসায় রাখি, মিয়া কিছু কিছু বিক্রি করি, এইভাবে চলি। তো দেখা যায় যে আমাকে আমাদের বাড়ি থেকে হুমকি দেওয়া হইতেছে, নানান দিক থেকে হুমকি টুমকি দেওয়া হইতেছে। আমি নিরুপায়, মুখ তো আমার করার কিছু ছিল না। আবার আমি চলে যাই আমার বড়পা বাসায়।
মানে যে দুলা ভাই আপনার হাজবেন্ড কে মারার হুমকি দিল তার পাশেই আপনি চলে গেলেন? চলে গেলেন মানে আপনি চলে যেতে বাধ্য হলেন?
বাধ্য হলাম।
পুলিশের এরকম মারা গেলে তো ওদের তো পেনশনের টাকা থাকে,
অত এটা চাকরি শেষ করা এটা হয় নাই, অ্যাক্সিডেন্ট মারা গেছে এটা। আমাদের বাড়ি থেকে চাপ, এই দাদের বাড়ি থেকে চাপ, আর ও ওর মা বাবাকে হজে পাঠাইছে, ওর মা বাবাকে ছাড়াও কিছু বুঝতো না। সেই সন্তান মা বাবা হারাইছে, ওদের ভিতরে কতটুকু দুঃখ এটা কেউ পাগলের মতো কুটে গেছি। কুটে যাওয়া আমি এরকম আলাপ টালাপ করছি, তখন দেখা যায় আমাকে অপরিচিত নাম্বার থেকে আমাকে ছেড়ে দিত, হুমকি দিত।
কি বলতো আপনাকে?
আমাকে বলতো তুই কি বাঁচতে চাস, তোর মেয়েটা কি বাঁচতে চাস।
কত সালের ঘটনা এটা?
জুলাইয়ের 8 তারিখে 2003-এ।
2003 সালের জুলাইয়ের 8 তারিখ, তার মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কাহিনী এটা। উনি কোন এলাকায় ছিলেন তখন?
উনি ছিলেন তখন ঝিনাইদহ।
পুলিশের লোক যদি ভাবে মারা যায়, পুলিশ থেকে তো নিজে থেকে একটা কেস হওয়ার কথা।
এটা তো অস্বাভাবিক দিক, মৃত্যু মনে করছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ফ্যামিলি চেয়েছেন আমার ভিতরে একটা সন্দেহ ঢুকার, ভালো মানুষ থাকি, আর এই এটা কি আদৌ কি স্বাভাবিক মৃত্যু হয়েছে না কেউ মারছে সেটা আমি ভালো করে জানি না।
আচ্ছা, আপনি কোর্টে যখন দৌড়াতেন তখন আপনাকে সবাই
অনেকেই ছেড়ে দিত।
তখন আপনার বয়স কত? 14 বছর,
14 সাড়ে 14।
আপনার বাবা আপনাকে এই সময়টাতে কি শেলটা দিল?
আমার বাবা মারা গেছে তখন।
আপনার হাজবেন্ড মারা যাওয়ার আগে আপনার বাবা মারা গেছে?
আমার বাবা 3 মাস পরে মারা গেছে।
ওই আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে?
হ্যাঁ।
আমাকে আরেকটু পরিষ্কার করেন, সেটা হচ্ছে আপনি যে দুলাভাইয়ের কথা বলছিলেন যে থ্রেড দিত বা ধরনের কথাগুলো বলতো, সেই দুলাভাইয়ের সাথে আপনার হাজবেন্ডের শত্রুতার জায়গাটা কোন জায়গাটাই ছিল?
প্রচুর লোভ লালসা ছিল।
আপনার দুলাভাই কি করতো?
ইতালি থাকে।
ইতালি থাকে, তাহলে তো তারও তো অর্থের অভাব হওয়ার কথা।
ও একটা পশু ছিল, ওর চরিত্র ভালো ছিল না, ও আর কি আমার চাচার সাথে শেল্টার দিত সবকিছু। টাকা পয়সার
ওকে কেন মারতে চাবে? হোস্টেল রিলেশনশিপটা ওর সাথে, আপনার সাথে আপনার দুলাভাই কোনো সম্পর্ক ছিল
না? না না।
তাহলে কেন মানে ওকে কেন মারতে চাইবে?
হয়তো বা টাকা এখান থেকে কোনো আত্মসাত করার জন্যই, ওর টাকা ছিল, সে হয়তো বা কোনো যুগ সাজেশে মনে করেন যে আমার চাচার সাথে কোনো মিলিত ভাবে কোনো কাজ করার জন্যই এরকম একটা রিলেশন ছিল।
না না, ইটস কনফিউজ, আমাদের তো সেটা কনফিউজ হয়ে যাচ্ছে আপনার কাছে এই জায়গাটা এসে। সেটা হচ্ছে যে যদি আপনার হাজবেন্ডের সাথে তার কোনো বিজনেস থেকে থাকে বা অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু হঠাৎ করে কেন আপনার হাজবেন্ড কাছে মারতে চাইবে?
চাচার সাথে আমার হাজবেন্ডের ব্যবসা ছিল, ওই বালু সিমেন্ট এই ব্যবসাগুলো ছিল।
আচ্ছা,
আর আমার হাজবেন্ডের বেশ কিছু টাকা আমার চাচার কাছে ছিল।
ওকে,
আর হলো আমার হাজবেন্ডের সাথে আমার বড় দুলাভাইয়ের সাথে ভালো রিলেশন ছিল আর কি, একজন একজনের যে কোনো কাজে বুদ্ধি পরামর্শ দিত।
তাহলে ভালো পরম সম্পর্ক থাকলে কেন তাকে মারতে চাইবে?
আমার হাজবেন্ডের সাথে ছিল না, আমার চাচার সাথে ছিল।
আচ্ছা আচ্ছা, ওই মানে পারিবারিক জেদ ধরে কোন একটা কথার প্রেক্ষাপটে হয়তো ধরনের কথা বলেছে আর কি, মানে এটাই যে আসলে মৃত্যুর কারণ বা সেটাও আপনি নিশ্চিত
না,
কেন এইভাবে মৃত্যু হলো সেটাও আপনি আসলে নিশ্চিত না?
নিশ্চিত না।
যাকে মারা হলো তার ফ্যামিলি থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে মামলা করার জন্য?
না, তারা করেনি।
তারাও কোনো উদ্যোগ নেয়নি?
না।
কেন উদ্যোগ নেয়নি,
কেন করেনি সেটা আমি জানি না।
এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে পাচ্ছি না, তবে গল্পের সামনের দিকে আমরা যাচ্ছি প্রিয় শ্রোতা। জীবনে কখনো কখনো অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না, কারণ ওই যে বলি জীবন নাটক হচ্ছে অনেক অনেক বেশি নাটকীয়। অনেক অ্যাঙ্গেল থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে থানায় কেন যায়নি, কেন মামলা হয়নি, সেই প্রশ্নগুলো আমাদেরও রয়েছে। এবং ও যেটা বলছে সেই জায়গাটাতে আমরাও একটু অপরিচ্ছন্ন, একটু অপরিষ্কার, আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে শেষ পর্যন্ত উত্তর কি বের হয়ে আসবে। তবে আমরা পুরো গল্পটাই শুনতে চাই। আপনি তারপর?
তখন আমার বোনের বাসায় থাকি, তখন আমার চাচা আমাকে 20,000 টাকা দিচ্ছে, বলছে তুমি কেনাকাটা করো, আমার মেয়েকে দুধ টুধ ও কেনো এটি করো, ব্যাপারটা অদ্ভুত লাগছে।
20,000 টাকা আপনাকে কেন দিবে?
হ্যাঁ, তখন আমি নিয়ে টাকাটা নিয়ে আমার বোনের বসে যাই। দেখা যায় আমার বোনের যে হাজবেন্ড এর কুদৃষ্টি আমার প্রতি, কুনজর আর কি, যদি রাত্রে শুইতে হয় দরজা জ্বালানা বন্ধ করে আর কি শুইতে হয়, আর আপারে ছাড়া আর কি আমি ওনার সামনে যেতে পারতাম না। হয়তো দেখা যায় একটা উন্মাদ ধরে কান দিত, একটা গালে হাত দিত, এরকম ফাইজানি করতো উনি। তো ওনার এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। তো এক পর্যায়ে ছয়টা মাস গেল, একদিক দা বাবা একদিক দা হাজব্যান্ড, তো এই জিনিসগুলো নিয়ে আবার মন কেমন থাকে ওই মুহূর্তে। তো এইভাবে সাদে একদিন বসে রয়েছি, তো একটা ছেলে আমাকে ফলো করছে, ফলো করে একটা চিঠি পাঠিয়েছে আমার বোনের মেয়ের কাছে, তো আমি ভালোবাসি এইসব কথা টথা বলে ওকে, তোমাকে ভালো লাগছে, তো এই চিঠি আমি পড়ছি, পড়ে আর ফিরা পেয়েছি, ফিরা পেয়েছি তখন আমার আপা বলছে ছেলেটা তো ভালোই, চেহারা ভালো সুন্দর, আমি ভালো হোক ভালো হইলে আর করার কি আছে, আমার একটা মেয়ে আছে আর কোনো কিছু করবো না। পরে ওই ছেলেটা এরকম করে আর কি একটা চিঠি দিল, পরে আমার আপার সাথে কথা বললো যে আসলে এটা কে কি হয় আপনার, পরে বললো যে আমার বোন এরকম এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, ওর হাজব্যান্ড মারা গেছে। তখন ও বললো যে তো ওকে যদি আমি বিয়ে করি আপনাদের কোনো আপত্তি আছে, তখন বললো যে ওর তো একটা মতামতের ব্যাপার আছে, আপা এসে একটা ই বললো না, ও এদিক দাবার আমার মেয়েকে নিয়ে যাবে একটা মামলা করছে আমার শ্বশুর বাড়ির লোকে। তখন আমি আমার মেয়েকে আমার বড় বার বাসায় রাখি, আমি গাজীপুর আসি মামলাটা লয়ারের সাথে আলাপ তালাপ করতে, ছোট বোনের বাসায় আসবো। ওই মুহূর্তে আমি লঞ্চে, ছেলেটাও লঞ্চে, আমার দিকে এরকম বারবার তাকায়, ফলো করে, গান গায়, এরকম করতেছে। এক জায়গায় পাশাপাশি এক এক সময় দৃষ্টি চলে যায়, তো এরকম দেখি। দেখার পরে লঞ্চের সিঁড়ি আছে না, ওই সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তো আমি নামতে পারতেছিলাম না, তো একটা ওই যে লুক থাকে না যারা নামায় টামায় দেয়, তো ওই লুকটাকে আমি বললাম যে আমাকে একটু নামায় দেন, ও করলো কি হাত বাড়াইলো, তো আমি ওর হাতটা ই করলাম না, না করে ওই যে ওই যে লুক লঞ্চে থাকে একটা বয়স্ক লুক, ওনার মাধ্যমে আমি নামলাম। নামার পরে দেখি লঞ্চ গাটের সামনে আমার চাচা দাঁড়ায় এসেছে, চাচার নিয়ে গেলাম ছোট বোনের বাসায়, ওইখানে যায় লয়ারের সাথে আলাপ টালাপ করলাম, করার পরে কোর্ট থেকে রায় হলো 12 বছরের আগে মেয়েকে দেওয়া যাবে না। যাই হোক, ফিরলাম, ফেরার পরে ছোট বোনের বাসায় আবার থাকলাম কিছুদিন, থাকার পরে বড় আপার বাসায় গেলাম, মেয়েটা রাইহার্সি যেত, ওই ছেলেটার নাম ছিল শুভ, ওই শুভ বোনের মেয়ের কাছ থেকে নাম্বার নিছে আমার, মেয়ে রাত বিরাত গান টান শোনাইতো, বিরক্ত করতো, এরকম না করতে চাইলেও সিম চেঞ্জ করছি, তারপর এরকম করতো মাঝে মাঝে,
গানে গানে ভরা আপনার জীবন, আমরা সবাই গান শোনাতে চাই।
তো এক পর্যায়ে জীবনের উপরে এই কেমন যেন একটা ই চলে আসলো, ভালো লাগতেছে না এই জীবন। শুভর সাথে আবার মোবাইলে কথা বলতেছি যে আপনি ই না হন, আপনি তোমার ফ্রেন্ড হতে পারেন, এরকম কিছু বললো।
নাম্বার পেলো কিভাবে?
বড় বোনের মেয়ের কাছ থেকে নিচ্ছে বা ভাগ নিয়ে আসছে, যতবার এই নাম্বার চেঞ্জ করে অর্ডার দেয়। তখন আমার ওই ভাগ্নিরা বলে ছেলেটা তো ভালোই দেখতে সুন্দর, মানুষের জীবনে কি অ্যাক্সিডেন্ট হয়, এটা কিছু করে ফেলেন সবাই বলতেছে। তো এক পর্যায়ে আমি আমার ছোট বোনের বাসায় যাই, ছোট বোনকে বলি যে দেখি এই ঘটনা। তখন এই ছোট বোন শুভর বোন আছে, বোনের সাথে আলাপ করে, দেখেন ওর জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমরা যদি করিও সেটা পরবর্তীতে, এখন আর এই মুহূর্তে আর এই ধরনের চিন্তা ভাবনা করতেছি না। তখন আমার মেয়েকে নিয়ে আসি ওই মুহূর্তে, আমার আবার কিডনিতে একটা প্রবলেম হয়, ভালো জানে নাকি কি জানি হয় এটা একটা প্রবলেম হয়। তো ওই যে আমার যে ফাদার, যে আমার যে মা যেখানে করছে চাচা, ওনাকে আমি বাবা বলে ডাকি, উনি আমাকে চিকিৎসাটা করায় নিয়া অসুস্থ। তো ও আবার আমাকে করে কি শুভ উপায় একটা ফ্রেন্ড হিসাবে একটা গান শোনো, পরে গান শুনলাম আমি তখন হসপিটালে ভর্তি বেডে গানটা শোনা, পরে বললাম যে আচ্ছা এখন আমার মা বাবা এখানে আছে, আপনি ফোন টুন দেন না, ওই ক্যাসেটের দোকান ছিল, তো শুভ ওই ক্যাসেটের দোকান থেকে আমাকে গানটা শোনাইতেছিল। তো দেখ আমার এরকম একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটা ম্যারিড, একটা বাচ্চা আসছে। তখন এই ও বলতেছে যে আমি একটু কথা বলি, তো ছেলেটা প্রথম কথাটাই আমাকে ভাবি বিলাপ করেছে, তো আমি বললাম আপনি কাকে ভাবি বলেন, ওর সাথে তো আমার তেমন কোনো রিলেশন বা ফ্রেন্ড এর সাথে কথাবার্তা বলি। তো ওর কাছে কি আমার সাথে কথা বললা, তো আমার নাম্বারটা ও আবার চুরি করে নেয়, আমার হাজব্যান্ড এখন যে বর্তমান আমার দ্বিতীয় স্বামী, নেওয়ার পরে ওই শুভর নামে মিথ্যা কথা কতগুলা বলে, শুভ একটা মেয়ের সাথে প্রেম করছে, শুভ ভালো না, শুভ খুব খারাপ, একটা মেয়েকে প্রেগনেট করছে, এই ধরনের আজেবাজে কথা বলতেছে শুভ সম্পর্কে। তখন আমি বলছি কি দেখেন আপনি আমার একটা উপকার করবেন, কি উপকার, আমি কি আপনার সাথে কিছুদিন একটু অভিনয় করতে পারবেন, আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করি এই ধরনের কিছু। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে অভিনয় করব। দেখা যায় শুভ আমাকে ফোন করে, তখন আমার মোবাইল দিন রাত 24 ঘন্টা ওর সাথে বিজি থাকে, তখন ও আমাকে প্রচন্ড মেসেজ পাঠায় যে রাগ করে যে তুমি এত বিজি কার সাথে, ওর সাথে এক পর্যায়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তুই ওকে আমার কাছ থেকে এই করে নিস, আর সাথে যা হয় বন্ধু ওর সাথে হাতাহাতি মারামারি পর্যন্ত হয় মার্কেটে, অনেকে ওর সাথে চ্যালেঞ্জ করছে যে আমি ওকে বিয়ে করবো, শুনবো বলছে যে কিভাবে তুই বিয়ে করস এটা আমি দেখবো। তখন এইভাবে দুজনের কথা কাটাকাটি হয়, দেখি এক পর্যায়ে শুভ আমার কাছ থেকে এদিক দিয়ে আবার সজলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে।
জীবনের একটা জটিল সমীকরণে আমরা রয়েছি প্রিয় শ্রোতা, একটু সামারি টানতে চাই। সামারিটা হচ্ছে এরকম যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন সোহানি, সোহানি যাকে বিয়ে করেছিল তিনি পুলিশ কনস্টেবল ছিলেন এবং তিনি কোন একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমাদের কাছে এখনো অপ্রকাশিত, যেহেতু তিনি পুলিশের ছিলেন পুলিশ থেকে মামলা কেন হলো না, এবং আমরা এটাও জানি না যে সোহানি কেন পেনশনের টাকা পায়নি, আমরা এটাও জানি না যে তার পরিবার থেকে কেন মামলা করা হয়নি। অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা এখানে পাচ্ছি না, তবে সোহানি যেটা বলছে সোহানির জীবনের গল্প সোহানির মতো করে আমাদেরকে দিতে হবে। এখানে অনেকটাই আমরা বলতে পারি যে একটা ধোঁয়াশার মধ্যে আমরা থেকে গেলাম। ঠিক তার পরের জীবনের যে অধ্যায় সেখানে এসে আমরা দেখছি যে সোহানি যে ছেলেটিকে ভালোবাসত সেই ছেলেটির প্রতি তার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সেই সুযোগটা হচ্ছে এরকম যে সজল একটা মেয়েকে বিয়ে করেছিল তার পরিবারের মতে, কিন্তু পরিবারের বাবা মা মারা যাওয়ার পরে সেই মেয়েটিকে সে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে বা ভাগিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। এবং বর্তমান সোহানির জীবনে দুটো ছেলে রয়েছে, দুটো ছেলের মধ্যে একটা ছেলে যাকে সে কোনো না কোনো ভাবেই তাড়াতে চাইছে, সেই ছেলেটার নাম হচ্ছে শুভ, এবং আরেকটি ছেলে সেই ছেলেটি শেল্টার নিয়ে সে শুভর কাছ থেকে দূরে সরে গিয়েছে, এরকম একটি অবস্থায় আমরা গল্পের অবস্থাতে রয়েছি। পুরোপুরি জটিল একটা সমীকরণ, এবং এই জটিল সমীকরণটি আসলে শেষ পর্যন্ত সরল হয়েছে কিনা আমরা জানি না, তবে সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে সজলের বিয়েটাও আপনার পরিবারের দিক থেকে
পরিবারের থেকে ঠিক করছে, এবং যে কার্ডটা সব ছাপায় ফেলছে, না আসলে আমি ওকে বিয়ে করবো না সজলকে, কারণ ও তো আমাকে কষ্ট দিচ্ছে, আমি ওর সঙ্গে বিশ্বাসী, ও তো আমাকে ঠকাইছে, আমি ওকে কখনোই বিয়ে করবো না, এটা আমার মনে একটা জিদ হয়েছে, ও যত ভালো মানুষ হয়ে আমার সামনে আসুক না কেন। পরে যখন আমাদের বাড়ি থেকে বিয়েটা ঠিক করছে, দেখতেছি যে আমাকে খুব চাপের মধ্যে রাখছে, তখন এক পর্যায়ে এখন যে দ্বিতীয় হাজবেন্ড, তো ওকে বললাম দেখেন আপনি তো আমাকে শুভর কাছ থেকে সহায় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজবেন্ড আমাকে বললো যে এটা আপনি আমার সাথে অভিনয় করছেন, কথা টথা যাই বলছেন, এটা আপনার কাছে অভিনয় হতে পারে, আমার কাছে অভিনয় না, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। তখন আমি বললাম যে আমাকে ভালোবাসতে কি, আমি তো আমার অন্য জায়গায় বিয়ে দিয়েছি। তখন ওই বললো যে আপনি একটা ছবি দেখবো, আপনি কেমন,
আপনি এক পর্যন্ত দেখেননি?
না দেখিনি, আসলে আমার কথা সাত দিনের
মধ্যে এত ঝগড়াঝাটি এত কিছু হয়ে যাচ্ছে।
হ্যাঁ হয়ে গেছে, তো আমার ছবি দেখতে দিলে আমি আচ্ছা লাস্ট আড্ডারই তো, আচ্ছা ঠিক আছে। ওর বোনের বাড়ি হলো টঙ্গিয়ে দিকে, তো ওইদিকে গেলাম, যাওয়ার পরে আমার একটা ছবি একটা থানার ভিতরে ঢুকাই লিখা দিয়ে আসলাম যে আমি সোহানি, আমি ছবিটা রেখে গেলাম আপনার উদ্দেশ্যে।
কোথায় রাখলেন
এটা? রাখলাম একটা হোমিও মেডিকেল হল, আমার পরিচিত ওদের এলাকায়, ওখানে আমি যেতাম অসুস্থ, উনি আবার ওকে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে ওদের বাড়ির ঠিকানা কি আমাকে খুব পছন্দ করছে, ওর ভাই বোন সবাই, তো একটা না একটা রিকোয়েস্ট আমাকে করতেছে, আবার বলতেছে কি যে আপনি আসেন, আপনাকে একটু দেখবো, নিজের চোখে দেখবো, আর কোনো রিকোয়েস্ট করবো না আপনাকে। তখন বললাম কি আমি আর আমার মেয়েটা একটা রেস্টুরেন্টে যাই, যাই ওর সাথে দেখা করি। ওর বয়সটা যতটুকু খারাপ ছিল দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে ও দেখলো আমাকে, দেখার পরে এক পর্যায়ে তোর সাথে কথা হলো, হওয়ার পরে আমি যখন দিচ্ছি অর্ধেক বাসায় যেতে না যেতেই তো আমাকে ফোন দিল আমি তোমাকে বিয়ে করবো। তো আমি এক পর্যায়ে বললাম আপনি কি বলেন, পাগল হয়ে গেছেন, ম্যারিড মেয়ে, আমার একটা মেয়ে আছে, আপনি সুখী হবেন না, আর আমার জীবনে অনেক কিছু আছে এগুলো আপনি জানেন না, হুট করে একটা শুভর সাথে পরিচয় হয়েছে, আপনি আমাকে এত কিছু করতে চাইতেছেন। তখন বলতেছে দেখেন হুট করে একদিনের পরিচয় বুঝতে পারছি যে আপনি কেমন, এসেই আর কি বলতেছে। পরের দিনের ঘটনা, আমাকে একটা সোনু নিগমের গান শোনাইছে লাস্ট আবদার, আবার শুনে আমি কেঁদে ফেলছি। আমি বলছি হ্যাঁ আপনাকে বিয়ে করবো, কালকে আসবেন, কালকে বিয়ে করবেন, বলতেছে হ্যাঁ।
ক্রেডিট করতে সোনু নিগম, ওকে।
পরের দিন ডেট দিলাম, ও কিছু টাকা পয়সা রেডি করলো, আমাকে বিয়ে করলো।
আপনার বাসা থেকে জানতো ব্যাপারটা?
না গোপন রাখছিলাম।
ওকে, আমি একটু বিয়ের কাগজটা একটু দেখতে চাই।
এই যে
নিকাহ নামা। ওর পরিবার থেকে জানতো?
ওর পরিবার থেকে বিয়ের কিছুদিন পরে জানছে।
তার মানে আপনারা মোটামুটি নিজেরা না জানিয়ে,
আমাদের ফ্যামিলি থেকে কেউ আর কি জানে নাই।
ওকে, নিজেরা না জানিয়ে 4 লক্ষ টাকা দিন মোহর ছিল, ওই অবস্থায় আপনি দ্বিতীয় বিবাহ করলেন। ওকে, আমি পুরো ডিটেল আইডিটা পড়ছি না, প্রিয় শ্রোতা, এই মুহূর্তে নিকাহ নামা বলতে যে রেজিস্ট্রেশন যে আছে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের 9 ধারা অনুযায়ী প্রতিলিপি যেটা বলে ওটা আমার হাতে রয়েছে, আমি পুরোটাই আমি দেখলাম, দিস ইজ ট্রু। ওকে, তারপর
ও কাজী অফিসে গেল আমাকে নিয়ে, বিয়েটিও হইলো, হওয়ার পরে আমার যে সিমটা ও খুলে ভেঙে ফেললো, নতুন একটা সিম কিনে দিল আমাকে, যে সিমে আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলতে পারবো না, এরকম কিছু বইলা আমাকে পাঠিয়ে দিলে। ও আর একটা নাক ফুল কিনা দিছিল, তো এগুলা নিয়ে ওইটা নিয়ে আমি বাসায় গেলাম, তখন আমাকে একটা বাসা ভাড়া করে দিছে।
ছেলেটা কি করতো?
ক্যাসেটের দোকান ছিল।
ওটা কি নিজের ছিল নাকি? ওখানে
নিজের ছিল,
ওইখানে ক্যাসেট বিক্রি করতো,
ক্যাসেট কম্পিউটার ছিল, মোবাইলে কথা বলে কম্পিউটার ওই এগুলা ছিল।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা একই সাথে আমাদেরকে পরীক্ষামূলক সম্প্রচারে শুনতে পাচ্ছেন। আজকে হ্যালো 8920 তে সোহানি রয়েছে, সোহানের জীবনের গল্প আমরা শুনছি, অনেক ভাবি প্রশ্নবিদ্ধ এই জীবনের গল্প, কিন্তু জীবন এখানে দাঁড়িয়ে আছে, সব প্রশ্নের উত্তর না মিললেও এই যে জীবন এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চরম সত্য। এই সত্যগুলো প্রমাণের জন্য আমরা ফেসবুকে বিভিন্ন ছবি দিচ্ছি তার, বিশেষ করে বিভিন্ন সময়ে আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি চাইলে ওখানে আপনি জীবনের গল্প বলার জন্য আমাদের ইনবক্সে টেক্সট করতে পারেন আপনার সেল নাম্বার সহ। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি চাইলে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। সোহানি, আমরা যে জায়গাটাতে ছিলাম যে দ্বিতীয় হাজবেন্ড আপনার লাইফে এলো এবং আপনি তাকে বিয়ে করলেন, আপনি তার নাম কিও প্রকাশ করতে চাচ্ছেন না?
জি।
ওকে, তারপর
বিয়ে হওয়ার পরে আমাকে ও বললো তুমি বাসায় চলে যাও, আমিও চলে যাই।
জি,
আমার ছোট বোনের বাসায় আমি থাকলাম। পরের দিন ও আর এক ফ্রেন্ড মিলে আমরা একটা বাসা ঠিক করি, আমার যে ফার্নিচার গুলো আমার আগের হাজবেন্ডের, তো ওই ফার্নিচার গুলো নিয়ে আমি ওই ভাড়া বাসায় উঠি। উঠার পরে ও আমার সাথে ঘর সংসার শুরু করলো। ঘর সংসার বলতে ও আমার কাছে 6 মাস পরে আসে, 6 মাস পরে আসে এই কারণে আমাদের ফ্যামিলি থেকেও জানে না যে আমার বিয়েটা, আমার ফ্যামিলির কাছে আমি সময় নিচ্ছি, হ্যাঁ আমি সদলের কাছে বিয়ে বসবো কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে, আর ওর ফ্যামিলির থেকেও জানে না ব্যাপারটা, কারণ ওর ইনকাম সোর্স নাই, হঠাৎ করে বিয়েটা করলো, ওর মা বাবা কিভাবে মেনে নিবে?
রাইট, এই 6 মাসটা আপনি মেনে নিতেন?
হ্যাঁ, এই 6 মাস ও আমার কাছে আসে না, ও শুধু ফোনে যোগাযোগ।
যেটা বলছেন যে আপনি তাকে হাজবেন্ড মেনে ঘর সংসার শুরু করলেন, কোন একটি জায়গায় গিয়ে বাসা ভাড়া নিলেন, তার মানে তো আপনার পরিবার জেনে যাওয়ার কথা যে আপনি কোথায় যাচ্ছেন।
না, আমি বলছি আমি একটা বাসা ভাড়া নিচ্ছি,
আলাদা করে বলেছি, এই ব্যাপারটা নিয়ে তারা ততটা বোধার ছিল
না। আমি ভাই বোনের বাসায় থাকতে রাজি না, আমি আলাদা
বাসা। বাসা ভাড়াটা আপনি যেখানে নিলেন সেখান থেকে আপনার আগে যেখানে ছিলেন সেটার দূরত্ব কতখানি?
মোটামুটি অনেকখানি।
আপনি কোন জেলাটায় বাসা ভাড়া নিলেন?
গাজীপুর।
গাজীপুর, আপনার বোনের বাড়ি
থেকে গাজীপুর।
আপনার বোনের বাড়ি কোথায় ছিল?
চৌরাস্তা,
গাজীপুরেই ছিল, মানে ওই আশেপাশেই আপনি কোথাও একটা বাসা ভাড়া নিলেন। ওকে, তারপর
তো নেওয়ার পরে ওই 6 মাস আমার এখানে এলো না, এমনি মোবাইলে কথাবার্তা হইতো রাস্তাঘাটে, হয়তো কোনো পার্কে, এরকম একটা প্রেমিক প্রেমিকা যেভাবে দেখা করে আমি সেভাবে
বাসায় আসতো 6 মাস পর পর?
না,
আসতো না,
6 মাসের মধ্যে বাসায় আসে নাই, পরিবার থেকে সমস্যা, কারণ আমার পরিবারের লোকজন আমার বাসায় আসতো। যদি বাড়িওয়ালা বলে দিত যে আমার হাজবেন্ড আসছে বা কোনো কিছু, তখন যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো বা ওরা একটা কিছু করতো, তো ওই কারণে আর বলা হয়নি। তো আমি করতাম কি, বায়ুলা আন্টির সাথে এমন ভাবে মিল দিতাম যাতে বিয়ে করছি এটা উনি জানুক বা উনি আমার বাবা মাকে না বলুক, কারণ খরচটা আমাদের বাড়ি থেকে বেশি বিভাগ দিত। তখন পরে এক পর্যায়ে 6 মাস পরে ও এলো আমার বাসায়, তো আসতে আমরা খাওয়া দাওয়া করছি, ওই মুহূর্তে আমার দুলাভাই আসছে, মিজু দুলাভাই। এখন আমি তো দরজা আটকে দিছি, এখন আমি কি করবো, ওরে কিভাবে বের করবো, আর ও কোথায় যাবে, আর আমি কি প্রশ্নের উত্তর দিব যেটা কে? তখন আদারিউল্লাহ খালাম্মা উনি আমার দুলাভাইকে নিয়ে ওনার রুমে বসা হচ্ছে, বসা বলতে তুমি টেনশন করো না, তুমি ওকে একটু বের করে দাও বাসার থেকে, যেহেতু তোমাদের প্রবলেম এখন জানানোটা। ও করছে কি, বাসার থেকে বের হয়ে একটা দোকানে যা বসে রয়েছে, দেখবে দুলাভাই আসছে, আপনি না জেনে না শুনে আমার এখন আসছেন কেন বাসায়? আমি দুলাভাইকে বলতেছি আপনি জেলে আসবেন না, দুলাভাইয়ের সাথে রাগারাগি, তারে আমার ছোট বোনের কথা ওর বাসায় আসছি, তো তোর বাসায় আসলাম, আইসা দেখে গেলাম, আবার কবে না কবে আসি বাহিরে, আবার উনি আবার ছবি ফেলে দেবো। তো ও আবার আমাকে না বলে আরেক মোটরসাইকেল ছিল, ও রাগ করে চলে গেছে, দুলাভাইয়ের জন্য আমাকে বাসা থেকে বের করে দিছো, আর কি ফার্স্ট দিনই তুমি আমাকে এইভাবে অপমান করলা, আমি আর বাসায় যাবো না। তো যাই হোক, পর বুঝতে পারলো ব্যাপারটা, পরের দিন আসলো। আসার পরে বারবার আমার প্রথম হাজবেন্ডের কথা আমার আমি মিস করতেছি বারবার, যে এখন আমার আরেকজনের সাথে থাকতে হবে, এই ধরনের জিনিসগুলো আর কি আমি ই করতেছি। যদি ওই ব্যাপারটা আমার জিদি ছিল, আমার মনের দিকে যে মিল ভালোবাসা সেটা কিন্তু আমার
করে
যাতে সজলের কাছে আমাকে বিয়ে না দেয়, এই জন্য আমি এই জিদটা করছি।
ও ও আচ্ছা,
এই মন মানসিকতা খালি আমার হাজবেন্ড এর দিকে তুলে যেতেছে, যে আমার আজকেও আরেকজনের সাথে
থাকতে
এই ধরনের জিনিসগুলো আমি ফিল করতেছিলাম। তো এক পর্যায়ে আর কি করবো, তো করার কিছু নাই। তো আমাদের ওই মুহূর্তে আমার হাজবেন্ড এর সাথে আমার একটা ভালো মুহূর্ত হলো, রাত্রি চলে গেল। তো পরে এইভাবে ও মাঝে মাঝে আসতো, একদিন ওর মা নাকি আমাকে দেখতে চাইছেন,
জানাজানি
হয়ে গেছে। তো আমার মেয়েটাকে ছবি দেখাইছেও সবাই পছন্দ করছে, নিয়ে নাকি কারাকারি যে আমার কাছে থাকবে, কেউ আমার কাছে থাকবে, এই ধরনের আমার ভাই বোনরা এরকম বলছে। ও আবার তাদের বংশের মধ্যে ছোট ছেলে, তো একটু আদরের, তো ওর বিয়েটা কেউ অনুষ্ঠান হলো না, কোনো কিছু হলো না, এই জন্য বলতে তুমি মনে কিছু নিও না, এই জন্য তোমার রাত্রে নিয়ে যেতেছি। আমার নিজের মোটরসাইকেল ছিল, তো ওই নিয়ে গেল বাড়িতে। তো নিয়ে যাওয়ার পরে আমি বলছি কি, ওদের কাজের বুয়া ছিল আর ওর মা ছিল, তা ওই সঙ্গে একটা হাসির মুহূর্ত ছিল। ওই কাজের বুয়াটাকে খুব সুন্দর দেখতেছিল আর ওর মা তাকে,
আপনি ওর মা মনে করে কাজের বুয়াটাকে সালাম করে, ওকে।
তারপরে বললো যে উনি আমার মা, আমার হাজবেন্ড বললো, তো ওনাকেও আবার সালাম করলাম, তো আমার শ্বশুরকেও আমি সালাম করলাম।
টেরিবল মোমেন্ট, ওকে। হ্যাঁ, তারপর
সালাম করার পরে শাশুড়ি আমাকে 500 টাকা দিল, আমার শ্বশুর আমাকে 2000 টাকা দিছে। দেওয়ার পরে আমার বাবার পরিচয় জিজ্ঞেস করলো, হ্যাঁ তোমার বাবাকে তো চিনি, তোমার বাবা শ্যামলা উচালাম বা এই লোকটা না, তো আমার বাবা কিছু জানে যে খারাপ লোক, এটা জানে যাই না আমাকে উনি ই করলো না, প্রকাশ করলো না। গ্রামের মধ্যে আমার শ্বশুরকে এক নামে চিনে, ওরা খুব প্রতাপশালী লোক, অবস্থা খুবই ভালো, নাম ডাক আছে আর কি, নাম ডাক থাকলেও ওনাদের বংশের মধ্যে 2টা করে বিয়ে
যাওয়া,
সবাই মাইনা টেনে নিল। তখন শ্বশুর শাশুড়ি বলতেছে এটা বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর ভাড়া ফেলে কি করবা, তখন এখানে থাকো। ওদের বাড়িটা খুবই অকুশল ছিল, শাশুড়িটা কি অমানসিক নির্যাতন করতো, খুবই ভালোবাসতো আমার শ্বশুর আমাকে। তখন আমার হাজবেন্ড বেকার।
প্রিয় শ্রোতা, গল্পের এই বাকি আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা দেখলাম যে যদি ইনিংস বলি, ক্রিকেটের ইনিংস এর মতো জীবনের দ্বিতীয় একটা ইনিংস আমরা শুরু হতে দেখলাম। প্রথম ইনিংস এর অনেক কিছুই আমাদের অজানা থাকলো, অপ্রকাশিত থাকলো, আমরা দ্বিতীয় ইনিংসটা শুরু হতে দেখলাম। জীবন আসলে ভাবেই এগোয়, কখনো ফুলি ইমোশনাল, কখনো একবারে ফুললি লজিক্যাল, আমরা যাই বলি না কেন জীবন কিন্তু এগিয়ে যাচ্ছে। সোহানি যেভাবে বলছে সেটা তার জীবনে ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু সবসময় বলে থাকি যে হ্যালো ইট নাইন টু জিরোতে আমরা এমন কোন গল্প প্রচার করি না যে গল্প থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। আপনি অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করতে পারেন সোহানির গল্পকে, এটাও যেমন সত্য ঠিক একইভাবে সোহানির জীবনে যেগুলো ঘটেছে সেগুলোও কিন্তু সত্য। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে সোহানির যে ছোটবেলাটা, সেই ছোটবেলায় সে যে পরিবারে বড় হয়েছে, সেই পরিবারটি যদি এরকম না হতো তাহলে সোহানি এই জায়গাটায় যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে বা সামনে যে জায়গাটিতে যাবে যেটা আমরা এখন পর্যন্ত জানি না, সেই জায়গাটিতে আদৌ থাকতো কিনা, এখানে আমাদের কিছু করার আছে কিনা, এখানে আমাদের কোনো কিছু জানার আছে কিনা, সেটা আমরা শেষ পর্যন্ত তার কাছ থেকে জানবো। তবে গল্পের এই বাকি আপনাদের সবাইকে একটু আমি আশ্বস্ত করতে চাই, আপনি চিন্তাও করতে পারবেন না যে জীবনের এই গল্পটি কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত। আমরা গল্পে ফিরব, তবে তার আগে আরো একটি ছোট্ট বিরতি। ছোট্ট বিরতির পরে আমরা ফিরে আসছি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন সোহানিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে শাকিল, রয়েছে হ্যালো 8920 পুরো টিম। আপনারা জেনে খুশি হবেন যে হ্যালো 8920 টিম এখন অনেক বড় হয়েছে আগের তুলনায়। আমাদের টিমে নতুন সদস্য যোগ দিয়েছে খালিদ সাউন্ডের কাজ নিয়ে। আমাদের পুরো সদস্য এখন 5 জন আমরা বলতে পারি। আর জি কি প্রিয়া রয়েছে, শাকিল রয়েছে, যেটা একটু আগেই বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছে সাফরিন, রয়েছে লোবান এবং রয়েছে খালিদ, এবং আমাদের সাথে রয়েছে লাখো শ্রোতা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের যে কোনো বিষয় নিয়ে গল্প বলতে পারেন। আর আমরা শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখি, যদি আপনার জীবনের গল্প থেকে কেউ কিছু শিখতে চায়, সেই অ্যাঙ্গেলটি আপনার গল্পের মধ্যে রয়েছে কিনা। এছাড়া যে কোনো ধরনের গল্প এখানে আসতে পারে, এবং সেটা অবশ্যই জীবন ঘনিষ্ঠ গল্প হতে হবে। কোনো কাকতালীয়, কোনো ভুতুরে, কিংবা শুধুমাত্র ভালোবাসা, কিংবা শুধুমাত্র আঘাত, শুধুমাত্র অনুপ্রেরণা, শুধুমাত্র সাকসেস, শুধুমাত্র বিফল, এসব বিষয় না, যে কোনো বিষয়। জীবনের রং যেহেতু বর্ণিল, হাজার রঙে লাখো রঙে বাঁধা হচ্ছে জীবন, সুতরাং জীবনের যে কোনো রঙকে আমরা ধারণ করতে পারি। হ্যালো 8920 তে ফেসবুকের ঠিকানাকে আমি আবারও বলে দিচ্ছি, ওখানে গিয়ে আপনি আপনার কথা, আপনি চাইলে আমাদের অতিথিকে স্টুডিও পিকচারে দেখতে পারেন। স্টুডিও পিকচারটা অবশ্যই কনজারভেটিভ একটি পিকচার, যাতে করে অতিথির কোনো ক্ষতি না হয় সে বিষয়টি আমরা লক্ষ্য রাখি। শুধুমাত্র প্রেজেন্স বোঝানোর জন্য আমরা একটা পিকচার দিয়ে থাকি, আপনি চাইলে ওখানে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সোহানি, আমরা যে জায়গা থেকে ছিলাম, যে আপনি আপনার শ্বশুরের সাথে আপনার যে ভালো সম্পর্ক ছিল সেই কথাটি বলছিলেন।
আমার শ্বশুর আমাকে মা ছাড়া কোনো কথা বলতো না, আর আমার শাশুড়িটা আমারে আর আমার মেয়েটাকে খুব জ্বালাইতো। আমার মেয়েটা মাছ ভাজা সারা ভাত খেতে পারতো না কি, ছোট মানুষ তো ফল ফ্রুট এই জিনিসগুলো পছন্দ করতো। দেখা যেত আমার হাজবেন্ড আনতো, আনার পরও আমার শাশুড়ি দিত না ওকে, তো ও বুঝতে পারতো ব্যাপারগুলা যে আমার মা এরকম করতেছে। তখন বলতেছে, মা তুমি ওর সাথে এরকম করো কেন? গ্রামের মানুষ ছিল তো, ওই বুঝাইলে কতক্ষণ বসতো, পরে আবার এরকম করতো। এই ঘটনা আবার আমাদের ফ্যামিলি সবাই জানাজানি হয়ে গেছে, আর সম্পর্ক রাখবো না। যেহেতু সদলের সাথে আমরা ঠিক করছি, যেহেতু ই করছে আনার ওর আর কোনো জায়গা নেই। তখন এক পর্যায়ে আমার চাচার কাছে আবদার করলাম, চাচা ফ্রিজ কিনে দিচ্ছে আমাকে, খাট কিনে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি কিছু ফার্নিচার কিনে দিচ্ছে আমাকে, আমার মেয়েটার সুখের জন্য। আমার মেয়েটাকে সবসময়ই করে রাত্রে আসার সময় আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসতো, অনেক ভালোবাসতো আর কি, এত ভালোবাসতো বিশ্বাস করা যায় না যে দ্বিতীয় বাবা যে একটা সন্তানকে এতটুকু ভালোবাসতে পারে। ওকে গোসল করায় দিত, ওর কাপড় চুপুর ধুয়া দিত, ওকে সুতো পরায় দিত, কি বলবো, ওর পোশাকের কাঁথা আছে না ওগুলো পর্যন্ত ও ধুয়া দিত, এত ভালোবাসত। এরকম বাড়ি টাড়ি করলাম, করার পরে শুনি ও একটা মেয়ের সাথে, ওই মেয়েটার সাথে ওর আগে একটা সম্পর্ক ছিল, ওই মেয়েটা নাকি জিত করছে ওর সংসার আমি করে সুখী দিব না। তো ওই মেয়েটার সাথে সম্পর্ক করলো, ওই মেয়েটাকে নিয়ে আর দেখা যায় যে ও ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়। তো এক পর্যায়ে একদিন ওর মোটর সাইকেলটা টাকার টানা পড়ায় বিক্রি করে দিচ্ছে, তো ওর বড় ভাই মোটর সাইকেল দিয়ে আমি আবার ডাক্তারের কাছে গেছিলাম। তো এটা নিয়ে আমার যা যে উনি খোটা দিচ্ছে আমাকে, খোটা দেওয়ার পরে আমি এক পর্যায়ে আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে কিছু টাকা চাইলাম, 1,00,000 টাকা কাছে চাইলাম, তাই একটা পালসার মোটর সাইকেল কিনে দিলাম ওকে। পরে ওদের বাড়িতে থাকাকালীন অবস্থায় যখন আমার মেয়ে বড় হয়েছে ক্লাস থ্রিতে পড়ে, তখন ভালোই ছিলাম। আমার দাদা শ্বশুর উনি আবার দুইটা বিয়ে করছিল, ওই দ্বিতীয় বউটা আবার আমার যে বাড়ি পড়ছে বাড়ির পিছনে থাকতো, ওনারা সবসময় আমার খুব পরামর্শ দিত যে তোমার শ্বশুর শাশুড়ি ভালো না, তোমার মেয়েটাকে নিয়ে যাও, ওরা খুব খারাপ বংশ, তুমি এখানে থাকতে পারবো না মা, তুমি কিসের মধ্যে এসবে পড়ছো তুমি নিজেও জানো না, কতটুকু গালিয়াতি, এই ধরনের কথাবার্তা বুঝাইলো আমার। তো এক পর্যায়ে আমি বাহিরে চুলায়, আমি চুলায় কখনো রান্না করিনি, আমার হাত পা সতলিয়া পুরো মাছ ভাজা তাজা এগুলা। তো আমি বাহিরে রান্না করতেছিলাম, আমার হাজবেন্ড বাহির থেকে আসছে, আসার পরে ও ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আবার যে বললাম না টয়লেটের কথা, আমার গ্রামের বাড়িতে প্রাইস দিয়ে আমার শ্বশুর আমাকে টয়লেট করে দিচ্ছে। তারপরে ওই আমার হাজবেন্ড বললো কি, আমি ভিতরে গেলাম, দেখলাম যে টিনের বাথরুম, তো টিনের একটা ছিদ্র দিয়ে আমার মেয়েটা গোসল করতেছে, ওইদিকে তাকায় আসছিল। আমি ভাবলাম যে দিকে তাকায় এসেছে, পরবর্তীতে ও যখন আমাকে দেখে সরে গেছে আমি আবার তাকাইছি, তখন দেখি যে আমার মেয়ে যে গোসল করতেছে ওই।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটু পজ দিতে চাই এখানে, সেটা হচ্ছে আপনার পারিবারিক টানা পর্যন্ত আমরা জানলামই যে একটা ছিল, শাশুড়ি থেকে অত্যাচার হতো, চারপাশের লোকজন বেশি ভালোভাবে দেখতো না। আপনি বলছিলেন আপনার দ্বিতীয় হাজবেন্ড সে আপনার মেয়েকে এত বেশি যত্ন করেছে, এত বেশি ভালোবেসেছে, সেই হাজবেন্ডই আপনার মেয়ে তখন কোন ক্লাসে পড়ে?
ক্লাস থ্রিতে পড়ে, একটু মোটা হয়ে গেছিল,
ক্লাস থ্রিতে পড়ে, এক শরীরের কত দিক থেকে একটু বড় বড় লাগে তাকে দেখতে, সেই হাজবেন্ডই আপনার মেয়ের দিকে হয়ে তাকিয়ে আছে।
তো আমার খুব কান্না পাইছে, আমি খুব কাঁদতেছিলাম
ওই দৃশ্যটা দেখার পরে,
দেখার পর আমি খুব কাঁদতেছিলাম, কিসে রান্না বান্না কিসে কি, তখন আর আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তার দুই তিন দিন পরে রাতে যখন ঘুমাই, দুইটা খাস ছিল, তো আমার মেয়েটা যেহেতু ছোট আমি ওকে আলাদা রাখতাম না, কারণ আমার কেমন জানি ভালো লাগতো না। তো একটা খুব বড় খাস ছিল, খাটের এক পাশে আমার মেয়ে ছিল, তারপরে ছিল আমার ছেলে, তারপরে আমি, তারপরে আমার হাজবেন্ড। তো এক পর্যায়ে আমাদের যে একটা দৈহিক রিলেশন হয়, ওই মুহূর্তে আমার হাজবেন্ডের হাতটা আমার উপর থেকে আর কি আমার মেয়ের দিকে, সম্ভবত ওই হাতটা ওই দিকে যাচ্ছিল। কেন
আপনার মেয়ে তখন ক্লাস থ্রিতে পড়ে?
আমার মেয়েটা একটু ডিম লাইট জ্বালানো, তো আমি দেখতে পেলাম যে আমার মেয়েটা স্কার্ট পরে শুয়েছিল, একটু আর কি শোয়াটা একটু ভিন্ন ধরনের হয়েছিল। তো দেখলাম যে হাতটা ওই দিকে যাচ্ছে।
কিন্তু আপনার তো ক্লাস থ্রিতে পড়ে একটা মেয়ে, তো ওখানে 8-9 বছর বয়স হয়ে গেছে তার, সে ব্যাপারে আপনারা সচেতন ছিলেন?
আসলে ও ঘুমায় পড়ছিল আর কি, হাত বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু যখন আমি দেখলাম যে হাতটা ওদিকে যাচ্ছে, তখন আমি বললাম যে তুমি হাত ওইদিকে নিলে কেন, আমি ওকে ধাক্কা দিয়ে সরাই দিলাম। পরে বললাম তুমি ওর দিকে হাতটা বাড়াইতে গেছিল না, তুমি সত্যি কথা বলো। তখন ও বলতেছে না না করতেছে। তো আমি আমার ছেলেটার কথা বলতেছি, আমি ওকে সরাই দিতে গেছিলাম। আমার মেয়েটা যখন দেখতাম উন্না টুন্না একটু ব্যতিক্রম হয়ে থাকতো, ও তাকাইতো, ঠিক আছে, এই জিনিসগুলো তখন থেকে
মেয়েটা ফিল করতো জিনিসটা
না। আমার মেয়েটা ওকে একবারে বাবাকে তো দেখা নাই, ওকে বাবা বলে জানতো।
এই গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এরকম অসংখ্য পরিবার আছে যেখানে শিশুরা ছেলে মেয়ে নির্বিশেষে এরকম পারিবারিক যৌন নির্যাতনের শিকার হয়। অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে এগুলো নিয়ে কাজ করেন, এবং প্রিয় শ্রোতা আপনারা জেনে অবাক হবেন পরিসংখ্যানটা এত ভয়াবহ, কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা তারা পারিবারিক ভাবে ভায়োলেন্সের শিকার। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি কি করলেন?
পরে আমি ওর কথা বিশ্বাস করলাম না, যেহেতু আশেপাশে পড়শিরাও ওদের নিয়ে কাজের মেয়ে রাখতে পারে না, এই সেই, তখন ওর মূল চরিত্র গুলাও সন্ত্রাসী করে, এই সেই, ওর সম্বন্ধে অনেক বাজে বাজে কথা শুনতে শুরু করলাম। তারপরে ও যে প্রেম করে ওইটার দিকে ওর মা ওকে উৎসাহ দিতেছে ওকে বিয়ে করানোর জন্য, তখন আমি এক পর্যায়ে আবার ভাড়া বাসা এসে পড়ে তখন শুনি যে ওই মেয়ের সাথে ওর রিলেশন হয়, ওই মেয়েকে নিয়ে ঘুরতে যায়, ওই মেয়ের সাথে ছবি তুলে, ওই মেয়ের সাথে একান্ত ভাবে থাকে। ও যখন আমার বাসায় আসতো, আমার স্বামী হিসাবে কাছে পাইতে চাইতাম বা আমি বলতাম আসো, তখন ও আমার প্রতি অনীহা থাকতো, আসতে চাইতো না। ও একটা গভীর চিন্তা ভাবনা থাকতো, গান শুনতো, এরকম করতো। এর মধ্যে আমার ছেলে হয়েছে,
আমি ছেলেটার প্রতি তার আগ্রহটা কেমন ছিল?
ছেলেটার প্রতি ওর আগ্রহ অনেক ভালো ছিল, ছেলেটাকে ভালোবাসতো অনেক। পরে ওই মেয়েটার অনেক চিঠি, অনেক কিছু করলাম, ওই মেয়েটার কাছ থেকে নাকি অনেক টাকা পয়সা আত্মসাত করছে, মেয়েটাকে অনেক কিছু ঠকাইছে, ওই মেয়েটা নিজেই বলছে। পরে ও করে কি মাঝে মাঝে না বইলাই কোথায় যেন জায়গা 4-5 মাস পর পর আসে। এই অবস্থায় দেখা যায় আমার চলাটা অনেক ই হয়ে যায়, তখন আমি কি করি আমার মার বাড়িতে যাই। তো এখন তো আমার টাকা চলার মতো মুখ নাই, তখন আমি আমার মার যে গয়নাটি আসছে সবকিছু না বইলে নিয়ে আসি
চুরি করে,
চুরি করে। তারপর আমি ওর নামে একটা মামলা দিই, মানসিকতা কি করবো, এই কিছুদিন পর পর চলে যায়, 5-6 মাস পর পর আসে, এটা কেমন? আর কি পারতেছিলাম না, আমি সুইসাইড করবো নাকি কি করবো?
আপনি কি বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলেন এটা আপনার মা জানতো? বুঝতে পেরেছিলেন?
না, বুঝতে পারেনি।
কি পরিমাণ চুরি করেছিলেন?
প্রায় 2,50,000 টাকার মতো
গহনা চুরি করে।
তখন আমার তখন স্বর্ণের ভরি একটু কম ছিল, এখন হয়তো অনেক।
আচ্ছা, এই এত টাকা আপনি চুরি করার পরে এই টাকাটা আপনি শুধু মামলার পেছনে ব্যয় করলেন নাকি আপনার সংসারে চলার জন্য?
সংসারে চলার জন্য, মামলার পেছনে।
নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো নিয়ম মানে না। ওকে, আরেকটা বেস্ট এক্সাম্পল, তারপর
নারী ও শিশু নির্যাতন মামলা, তো এই মামলায় ও অ্যারেস্ট হইল, তারপরে যা পুলিশ ধরলো ওকে, ধরার পরে ওকে নিয়ে আসলো। ওরা আমার সাথে মিলার জন্য ওদের ফ্যামিলির থেকে অনেক ভাবে চেষ্টা চালিয়ে দিতেছে। হ্যাঁ, এক পর্যায়ে ওর একটা কথা ভাই বলে যে আসো আমরা মিল মিস করাই দিব তোমাদের। তখন আমি বলি কি যাই, যাওয়ার পরে ওরা মিল মিশের কথা বলে ওরা আমাকে দেখা নিব, ওই ধরনের কিছু করে আমাকে শাসায়। দারোগার মেয়ে হয়েছে, দেখবে তুমি কি করবো, আমাকে একটা খারাপ ভাষা বলে কি করবো। আমি বলছি আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বউর সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা আপনার জানা নাই, আমিও তার সাথে তর্ক বিতর্ক করি। তারপরের দিনও আমাকে ওনার শালা মিথ্যা কথা বলে যে তোমার শাশুড়ি আসছে, শ্বশুর আসছে, আসো আমরা দেখি কি বলা যায়, আমরা তো সবকিছু বুঝতেছি। ওরা নিয়ে আমাকে করছে কি একটা পলিশ ব্যাগের ভিতরে এই কিছু ইয়াবা, কিছু গাঁজা, কিছু হিরোইন, আমি জীবনে এগুলো নামও শুনিনি, এই জিনিসগুলা একটা মুড়ির দুপলা যেটাকে বলে এটার ভিতরে ঢুকায় আমাকে দিয়া বলে যে তোমার হাজবেন্ডের সাথে দেখা করবো, ও কি বলে শোনো, আর তুমি ভিতরে দাঁড়ো আমি শশা নিয়ে আসি, যে গরম পড়ছে তো তুমি আর আমি শশা খাবো, যেহেতু আমার সম্পর্কে বিয়াই লাগে। উনি 1/2 ঘন্টা হয়ে যায় আসেন আর ওই লোক, আমার মনের ভিতরে কি ব্যাপার, এগুলা তোর 5টার পরে আমি নেয় নাই জিনিসগুলা। তা আমি করছি কি আমি তো জমা দিব না, আমি এগুলা নিয়ে বের হয়ে যাবো চিন্তা করতেছি। তখন এক পুলিশ বলতেছে আপনি জমা দিয়ে যান, দ্রুত আবার হয়ে যেত সময়, তা আমি ওগুলো জমা দিতে যাই দেখি কি ছিদ্র করে দিচ্ছে, যাতে ওনারা সবভাবে আমাকে আটকানোর একটা প্ল্যান করছে। জমা দিয়ে নাম ঠিকানা লেখা আমার হাজবেন্ড হয়, এভাবে দিয়ে আমি আয়সা বলতেছিলাম। এক পুলিশ আমাকে ডাক দিয়ে বলতে চাই, দাঁড়ান তো আপনি, আপনি এগুলা কি দিচ্ছেন দেখেন তো, তো আমি বলতেছি এগুলো কি, আমি তো এগুলা দিয়ে নাই, তো মিথ্যা কথা বলেন, আপনি দেন নাই, এগুলা কি আকাশ থেকে উড়ে আসছে নাকি? তা আমি তো ওই জায়গায় কান্না কাটি, আমার অবস্থা খারাপ, আমি কি এইভাবে আমি তো এগুলো দিই নাই।
আমার একটা প্রশ্ন আছে, আপনি আপনার হাজবেন্ডের জন্য আপনি এগুলো নিয়ে এসেছিলেন
না?
হাজবেন্ডকে কি দিতে চেয়েছিলেন এগুলা?
হাজবেন্ড দিতে চাইছিল ওই যে যার সাথে আমার তর্ক হয়েছিল, আমার চাচার তো ভাসুর, তার শালা,
সে আপনার হাজবেন্ডের জন্য এগুলো নিয়ে আসছে?
হ্যাঁ নিয়ে আসছে।
কি জিনিস আসলে আপনি মনে করেন?
ওটার ভিতরে ছিল মুড়ি, সিগারেট, আর হলো কলা, কেক, বিস্কিট।
আপনি সেটা কেন ধরে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনার হাজবেন্ডকে তো আপনি নিজে জেলে করেছেন।
আমাকে বলছে এটা নিয়ে দাঁড়াও, তোমার শ্বশুর শাশুড়ির সাথে আলাপ করে দিব, আর ওর সাথে আজকে দেখা করবো, দেখি কি বলে, যেহেতু মামলা আমি করছি, সেহেতু ওর কথাটা শোনার জন্য, এটা কি মিল মিশ হয় না, ও কি করবে সেটা জানার জন্য আর কি আমাকে ডাকানো হয়েছে,
ডাকানো
হয়েছে। কিন্তু আমাকে যে ফাঁসানো হবে সেটা আমি বুঝি
না।
পুলিশ আমাকে এটা বললে পরে আমি বলছি বিশ্বাস করেন, আমি একটা পুলিশের মেয়ে, আমি এরকম কাজ করতেই পারি না, ওরা আমাকে এটা ফাঁসায় দিছে। তখন একটা পুলিশ করলে কি, আমার গলায় একটা চেন ছিল, ওই চেনটা টান দিয়ে নিয়ে গেলো একটা মহিলা পুলিশ, বলে আরেকজন আমার মোবাইলটা নিয়ে গেল হাতের থেকে। হ্যাঁ আমাকে বলতেছে যে হাত করা করাইতে বলতেছে, তখন আমি বলতেছি আমার যদি এই অবস্থা হয় আমি এই সমাজ আর মুখ দেখাতে পারবো না, আমার ভাই বোন গুলাও অবস্থা একবার খারাপ হবে। তখন আমি করলাম কি, আমার অ্যাডভোকেট যে ওনার কাছে ফোন করলাম যে আমি এইভাবে এইভাবে আমাকে ফাঁসিয়ে দিছে, সে আমাদের একটা ফ্যামিলিগত লয়ার, আমাদের সবাইকে চিনত। তো উনি বললো কি, এই মেয়ে এই যে মামলার কাগজপত্র নিয়ে আসছে করতেই পারে না। তখন উনি আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে ফোন করলো, ফোন করার পর ওনারা আসলো, সজল আসলো, আরেক সজলের সাথে এক ফ্রেন্ড আসলো, আমার ভাই, উনি এয়ারপোর্ট
চাকরি, সেই সজল যিনি আপনি প্রথম জীবনে ভালোবাসতেন,
আসছে। আসার পরে সজলে এরকম জেরা করা শুরু করলো, এই জেলার দুটা পুলিশে ওনারা ফাইসা গেছে, ফাইসা যাওয়ার পরে ওনারা তো আর কিছু না, উল্টা মাপ খেতেছে, উল্টা বলতেছে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের আর এটা নিয়ে আই করেন না। তখন এই যে এইটা পেপারে আসছিল।
ওকে প্রিয় শ্রোতা, আমি যে পত্রিকাটা এখানে পেলাম এটা একটা স্থানীয় পত্রিকা, সাপ্তাহিক ভাওয়াল, গাজীপুরে গৃহবধূকে প্রাণনাশের হুমকি নামে একটা রিপোর্ট করা হয়েছে এখানে। হ্যাঁ আমরা দেখতে পেলাম যে সোহানিকে নিয়ে যে রিপোর্টটা করেছে, সোহানি যে কথাটা বলল যে সহজ সরল সোহানি জেল গেটে গেলে তাকে একটা ব্যাগ দিয়ে এতে খাবার আছে আপনার স্বামীকে দিতে হবে, এই জাতীয় যে কথাগুলো বলছিল সেই রিপোর্টটা এখানে আছে, এবং পরবর্তীতে সে কোথায় আশ্রয় নিয়েছিল সে কথাগুলো এখানে আছে আর কি। যাই হোক, তারপর
তারপর সজল আমাকে ওখান থেকে বাঁচায়, বাঁচানোর পরে আমি চলে যাই বাসায়, চলে যাওয়ার পরে এরকম আমার হাজবেন্ড আমার সাথে মিশে এরকম ডিভোর্স হয়, আবার কিছুদিন পরে কাবিন হয়, এরকম দুই তিনবার ডিভোর্স হয় কাবিন হয়,
ওই হাজবেন্ডের সাথে,
হ্যাঁ আমার দ্বিতীয় হাজবেন্ডের সাথে, এ নিয়ে তিনবার ডিভোর্স হয়েছে, তিনবার কাবিন হয়েছে, লাস্ট কাবিন হয়েছে 10 লক্ষ টাকা, এখন যে কাবিনে আসছে
এই মুহূর্তে আপনার 10 লক্ষ টাকা দিয়ে
কাবিনে আসছে।
আচ্ছা যে মাঝে মাঝে আপনি ডিভোর্স করছেন আবার কাবিন করছেন তার সাথে কেন?
ও তো চলে যায়, ও কথা শুনে না, ও এই মেয়েদের সাথে রিলেশন করে, ওই মেয়ের সাথে রিলেশন করে, এরকম করে।
তাহলে আপনি যে মেয়ের সাথে রিলেশন করে আপনি তাকে জীবনে মেনে না নিলেও পারতেন, আপনি একবারই তাকে ডিভোর্স দিয়ে দিতেন, কিন্তু তারপর আপনি আবার কেন কাবিন করছেন?
কাবিন করতেছি যেহেতু আমার একটা ছেলে আছে, ওর কথা চিন্তা ভাবনা করে। এই যে
আমি তো মোটামুটি 4-5টা কাবিন পেয়ে গেছি, ডিভোর্সের পেপার গুলো কি আপনার কাছে নিশ্চয়ই আছে? ডিভোর্স দিতে এবং লাস্ট হচ্ছে এটা, ওকে আমার এত কাবিন দেখতে হবে না,
এই যে এটা এটা হলো লাস্ট, ওই যে এই হাতেরটা
ডান পাশে এটা হচ্ছে লাস্ট, এখানে 10 লক্ষ টাকা করা হয়েছে। এই যে যতবার আপনি ডিভোর্স দেন এই টাকাগুলো কি সে পরিশোধ করে?
হ্যাঁ করছিল, একবার 7 লাখ টাকা দিছিল আমাকে,
7 লাখ টাকা দেওয়ার পরে আবার সে আপনাকে বিয়ে করেছে?
হ্যাঁ বিয়ে করছে।
তখন আপনি কাবিন কত রেখেছিলেন?
এই যে 10 লাখ টাকা।
এখন আবার 10 লাখ টাকা রেখেছেন আপনি?
7 লাখ টাকা ও আমাকে দিছে, আমি ওর কাছে মনে হয় যে 15-16 লাখ টাকা পাই,
সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে মোট কতবার টাকা ডিভোর্স দিয়েছেন?
তিনবার, তিনবার মধ্যে একবার টাকা দিচ্ছে,
তিনবার ডিভোর্স দিয়েছেন, তিনবার বিয়ে করেছেন, লাস্টে এখন আপনার সে হাজবেন্ড। এই যে আপনি বারবার বিয়ে দিচ্ছেন, এর পেছনের কারণ তো হচ্ছে আপনাদের ভিতরে মনোমালিন্য একটা সমস্যা।
আর এখন যে বিয়েটা, আমি বিয়েটা করতাম না ওকে, এখন কষ্ট হলো, আমার ভাসুর আমার সাথে চ্যালেঞ্জ করছিল যে আর কখনোই আমার ভাই তোমার কাছে যাবে না, চ্যালেঞ্জ। আমরা চাইছিলাম কি যে ঘটনাটা যেহেতু একটা শান্ত শিষ্ট ভাবে হয়ে যাক, বা এলাকার মানুষজন মেম্বার চেয়ারম্যান আই না ওনারা একবারে ব্যাপারটাকে হাওমাও করছে। হ্যাঁ তা আমাদের বাড়ি থেকে লোকজন গেছে, তো ভাবলাম যে সে যখন এতগুলা ভরা মানুষের সামনে চ্যালেঞ্জ করছে এই ডিভোর্স, তখন আমাকে 7 লাখ টাকা দেয়, তো এই 7 লাখ টাকা দেওয়ার পরেও আমি ওকে বিয়ে করবো। এই জিতটা ছিল আমার মনে।
আপনি জেদ করে তাকে আবার বিয়ে করলেন এবং সেটা 10 লাখ টাকায়।
করার পরে ও 6-7 মাস ভালো আচরণ করে, আমার কাছ থেকে টাকা নিয়ে ওই একটা প্রাইভেট কার কিনে, কেনার পরে ও দেখা যায় গাড়ি নেই, মেয়ে মানুষ নেই, ওই মেয়ে মানুষ নেই, আমি আবার একটা ফ্রেন্ড কিনি। ওর আর কি কোনো ভাবেই সংসার চালানোর মতো ইনভেস্টমেন্ট নাই, ওর শুধু টাকা পয়সা
উড়ায়। ব্যাপক কনফিউশনে ফেলে দিয়েছেন আপনি। প্রথম কথা হচ্ছে যে আপনি নিজে তো সংসার চালাতে পারছেন না, সেখানে সে একটা কার কিনলো, আপনি একটা সিএনজি কিনলেন, এই টাকাগুলো আপনারা পেলেন কোথায়?
ও বাইক ঠিক আছে জায়গা বিক্রি করা, আর আমার যে 7 লাখ টাকা দিচ্ছিল ওইটা দিয়ে আমি একটা সিএনজি কিনছি আর বাকি টাকা ওকে দিয়ে দিচ্ছি।
ওকে, এই সিএনজিটা আপনি ব্যবসায় ঘাটাবেন?
সিএনজিটা আমার নামে কিনছিলাম, কিন্তু দেখা গেল যে ওই টাকা পয়সা ও ঠিক মতো ই করতে পারতো না, ড্রাইভারে দিত, মিথ্যা কথা বলতো, আগে দেখা যেত কি সবকিছু নিয়ে আমার সাথে ফল্ট করতো। দেখা যেত একটা ড্রাইভার 500 টাকা জমা দিয়ে আরো 500-1000 টাকা থাকে একটা সিএনজি যদি চালায়, কিন্তু দেখা যায় আমার 200-100 টাকা এরকম করে আইনা দিত, তখন এই ঝগড়াগুলো লাগতো। আবার যে প্রাইভেট কার কিনছিল এটা অ্যাক্সিডেন্ট করছিল, পরে এটা ঠিক করতে অনেকগুলো টাকা লাগছে, পরে এইভাবে বিক্রি টিক্রি হয়েছে, যখন টাকা পয়সা শেষ হয়েছে তখন আবার কিনে নিচ্ছে।
আমি রাগারেগে একটা চরম পর্যায়ে এখানে দেখতে পেলাম। আমাদের মধ্যে যেটা হয় যে বিয়ে ব্যাপারটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, এবং পাশ্চাত্যে যেটা হয় যে বিয়ে ব্যাপারটা আসলে ওরা যখন যায় অতটা সিরিয়াস থাকে না, দেখা যায় কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে, ওদের ওদের কালচারে এটা যায়। কিন্তু এমন একটা কাপলকে আজকে আমি এখানে পেয়েছি যাদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ ছিল, হচ্ছে সোহানির ক্ষেত্রে এটা, এবং সেকেন্ড ম্যারেজ সে যাকে করলো সেখানে অনেক ধরনের প্রবলেম সে ফেস করেছে,
প্রবলেম
ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, রাজনীতি করতো, আপনি বিভিন্ন ধরনের কথা আপনি বলেছেন, বিভিন্ন রকমের, এখন এক্সিস্টিং সে আপনার হাজবেন্ড, এবং ডিভোর্স হয়েছে ফার্স্ট বারে, ডিভোর্স হওয়ার পর কিছুদিন পরে সে আবার তাকে বিয়ে করেছে, এবং একইভাবে সেকেন্ড বার, একইভাবে এখন থার্ড স্টেজে আছে তারা। কেন হয়েছে কি হয়েছে সেটার পেছনে অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ যে হ্যাঁ, কাবিন নামা সে আমাদের কাছে নিয়ে এসছে, সবকিছু আমরা দেখেছি, সে প্রত্যেকবার ডিভোর্স দিয়েছে, প্রত্যেকবার বিয়ে করেছে। ওকে, লাস্ট বিয়ে করলেন 10 লাখ টাকাতে, এখন আমাকে বলেন যে
এখন তারপরে যে মুহূর্তটা সবকিছু শেষ হওয়ার পরে আবার একটা সংসারে একটা সুখ শান্তির চিন্তা ভাবনা করতেছিলাম, ওই মুহূর্তে আবার ওই মেয়েটার সাথে ও রিলেশন করলো, শোনার পরে আমি ওরে বাসায় আসতে পরে 2টা জুতা দিয়ে বাড়ি দিচ্ছি
গালে
গালে,
ওকে
ওকে কলারে ধরছি, ওকে খুব মারছি, আমি বসে তোর জন্য এত কিছু করলাম আর এত কিছু হইলো, আমার জন্য তুই কি করছো, পুনরায় তুই এই কাজটাই করলি, তুই এরকম হইতে পারলি, এরকম করে আমার রাগ উঠতে পারে, আমি ওকে মারছি, আর ও আমাকে ও মারছিল যখন ওদের বাড়িতে ছিলাম, 2-3 বার মারছিল মা বাবার সাথে, এই করা তাছাড়া কখনো মারে নাই, এমনি ভালোই ব্যস্ত, কোনো কিছু অভাব রাখতো না, কিন্তু ওর যে ইগুলা সেন্সিটিভ খেত, তারপরে মেয়েদের সাথে রিলেশন, আমার বাবার মধ্যে যা পাইছি ওই জিনিসগুলো ওর মধ্যে আমি পাইছি।
এবং এখন এক্সিস্টিং অবস্থা কি, যে তোমার প্রেজেন্ট হাজবেন্ড?
সে এখন চলে গেছে, এখন 11 মাস হয়,
কোনো খোঁজ খবর নেন আপনার?
না, এর মধ্যে আমি একদিন মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার সময় সরকারি জব করে এক লোকের সাথে আমার কথা কাটাকাটিতে এক পর্যায়ের সাথে আমার পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে ঝগড়া হয়, এর মধ্যে ওর নাম্বারটা আমি নিয়ে আসি।
কিভাবে নাম্বারটা নিয়ে আসি?
কথা কাটাকাটি হয়, তো ওই লোকটাও আমার সাথে কথা কাটাকাটি করে, উনি একটা সরকারি লোক ছিল, তো আমি ভাবলাম যে হয়তো বা কোনো কাজে লাগতে পারে, কখনো কোনো
এক পর্যায়ে মিলমিশ হয়ে গেছে কথা কাটাকাটি, তারপর আপনারা দুজন দুজন
নাম্বারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ও করলো কি, রাত্রিতে আমার মিস কল দিল, কল ব্যাক করলাম, তখন ওনার কাছে আমার জীবনের কিছু কিছু কথা ফ্রেন্ড হিসাবে আর কি 4-5 দিন ওনার সাথে কথা বলছি, বলার পরে এর মধ্যে আরেকটা কথা বাকি রয়ে গেছে, আমার হাজবেন্ড যে মোটর সাইকেলে নিয়ে যে মেয়েটাকে নিয়ে ঘুরতে গেছিল ওই মোটর সাইকেলটা আমি জ্বালাই দিয়েছিলাম, আমার প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু আমাকে কিছু করে নাই, মারে নাই, যখন দেখতাম যে সংসারে টাকা লাগতো 5,000 চাইতাম 20,000, মুখ আমার ঘর মুছা দিত, হাড়ি পাতিল ধুয়ে দিত, কাপড় ধুয়ে দিত, আমি ওর কাজ করে দিতাম, আমাদের মধ্যে এমন একটা মিল ছিল, সেই মানুষ এরকম হয়েছে আস্তে আস্তে, এই নিয়ে এই জন্য আমি ওর সাথে ওই ধরনের আচরণ করছিলাম।
সরকারি কর্মকর্তা প্রসঙ্গে আমরা
তারপর ওর সাথে কথা কথা বলতাম, এক পর্যায়ে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায়,
ফিজিক্যাল রিলেশন
আমার একটা জিদ চাপে মনের ভিতরে, আমি কেন সুখ হইল না আমার জীবনে, আমার হাজবেন্ড 2.5 বছরে আমার জীবনে,
আপনি পরকিয়ার রিলেশনে জড়িয়ে গেলেন,
জড়িয়ে গেলাম,
যার সাথে আপনি পরকিয়াতে জড়িয়ে গেলেন সেই ভদ্রলোকটা কি বিবাহিত ছিল?
না,
সে বিবাহিত ছিল না, সে কি আপনার চেয়ে বয়সে ছোট ছিল?
22-23 হবে,
সে গভর্নমেন্ট জব করে,
জি,
তার সাথে আপনার কি এখনো দৃষ্টিকে ধরনের সম্পর্ক আছে?
এখন নাই, এক মাস যাবত
নেই,
আর হলো ওর ব্যাপারটা আমাদের ফ্যামিলিরা জেনে ফেলছে, পরকিয়ার ব্যাপারটা
আপনার কোন
আমার আমার ফ্যামিলি আমার বাবা মা
কিভাবে জানলো?
এক পর্যায়ে আমি
যেটা পরকিয়া ছিল সেটা থেকে আপনি কনসিভ করে ফেলেন?
দুইবার কনসিভ করি।
দুইবার আপনি কনসিভ করেন?
ওই ব্যাপারগুলো তখন আমি আর কি একা আমার সামলানো সম্ভব ছিল না আমার পক্ষে,
আপনারা যখন এই রিলেশনশিপে গেলেন আপনি তো অনেক ম্যাচিওর ছিলেন, সেও অনেক ম্যাচিওর ছিল বয়সের দিক থেকে, তো আপনাদের ভিতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোন সম্ভাবনাই ছিল না কনসিপ্টের ব্যাপার যেটা আসছে। প্রথম কথা হচ্ছে আপনি যে রিলেশনশিপে গেলেন সেটা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত, তারপরে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা নাও ঘটতে পারতো, কেন ঘটলো?
এটা আসলে আমাদের মুহূর্তটায় মনে হয় যে এরকম কিছু ছিল।
আপনারা কি সিকিউরিটির কথা চিন্তা করেননি, মানে আপনারা ইচ্ছাকৃত ভাবে এটা করেছেন নাকি?
আসলে কি ও তো ছিল, ওর কাছে এই ব্যাপারটা নতুন ছিল, ও আর কি বুঝতে পারে নাই, আর আমারও ওটা উচিত ছিল বুঝার,
কিন্তু আপনি সেটা বুঝেননি, কোনোভাবেই বুঝেননি। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু জীবনের একটা জটিল সমীকরণে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই যে ভদ্রমহিলাটি যিনি আমাদের কাছে আজকে জীবনের গল্প বলতে এসেছেন, তাকে আপনারা বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করতে পারেন, কিন্তু তার ছোটবেলা থেকে যদি আপনারা শুনে থাকেন তাহলে তার আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সে জায়গাটা এখন পর্যন্ত আমরা 20% ক্লিয়ার করেছি, আরো 80% তার কাছ থেকে জানার বাকি আছে, আমরা খুব সংক্ষিপ্ত করে সেটা জানবো। তবে তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, পুরোপুরি জটিল একটা সমীকরণ এবং এই জটিল সমীকরণের শেষ সমাধানকে আমরা জানি না, এবং এই জটিল সমীকরণের পেছনে তার ছোটবেলার বেড়ে ওঠা, তার পারিবারিক অবস্থা, তার বাবা মায়ের মধ্যে মনোমালিন্য, তার দারিদ্রতা, তার চারপাশের পরিবেশ, বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হওয়া, সবকিছু কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রেখেছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আমরা আসতে চাই আপনার যে জায়গাটিতে, সেটা হচ্ছে আপনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং বলছিলেন যে আপনি এক মাসের তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এটার পিছনে কারণটা কি? এক মাস কি ব্রেক হয়ে গিয়েছে নাকি?
না, এটা হয়েছে কি, ও সহ্য করতে পারে না আমার আগের স্মৃতি, আগের দিনগুলা যখন সজল সম্পর্কে, আমার হাজবেন্ডের সম্পর্কে, এই জিনিসগুলা যখন আর মাথায় ঢুকে তখন ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়।
এই ছেলেটা সে আপনাকে ভাবে কেন চাবে? তার মানে এটা শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল না, এটা অন্য কোনো মানসিক সম্পর্ক ছিল এক ধরনের,
শারীরিক সম্পর্কের জন্যই চাইছিল, কিন্তু পরবর্তীতে আমার সাথে মিশা, আমার কথা শুনা, যেহেতু আমি কনসিভ করছি, এই জন্য মায়া মমতা আর কি জড়াই গেছে।
পরপর দুইবার আপনি ভুলটা করেন, কনসিভ করেন, এটা আপনার প্রেজেন্ট হাজবেন্ড জানে
না? ও কিছুই জানে না, জানলে পাগল হয়ে যাবে।
আজকে তো আপনি এটা বলতে এসছেন, আপনার জীবনের গল্প আমরা জানছি, এটা তো একটা প্রচন্ড রকম ঝুঁকির কাজ করলাম।
এখন তার মধ্যে যে 11 মাস গেল, আমার যে বাড়ির থেকে আমাকে খরচ টরচ দিত, টাকা পয়সা দিত, এখন 4-5 মাস হলো আমার দ্বিতীয় হাজবেন্ড, ও আমাকে টাকা পয়সা দিচ্ছে। আর এর মধ্যে আরেকটা কথা রয়ে গেল, আমার হাজবেন্ড একটা কার কিনছিল, গাড়ি, ওই গাড়ি যার কাছে বিক্রি করছিল তার কাছে কিছু টাকা পাইতো, সেই টাকাটা দেয় নাই, তো ওই মুহূর্তে আর কি ওই লোকটা মারা হয়েছে। আমার হাজবেন্ড এখন ফেরারি আছে, ফেরারি আসামি।
প্রিয় শ্রোতা, জীবন বললাম না, আসলে প্রয়োজন কখনো কোনো আইন মানে না। সেকেন্ড হাজবেন্ডের কাছে সে যদি হ্যাপি হতো, সেকেন্ড হাজবেন্ড যদি তাকে সমস্ত স্ত্রীর যে অধিকার সেই অধিকারটা ঠিক মতো দিত, সেকেন্ড হাজবেন্ডের লাইফে যদি সে একটা মেয়ে না খুঁজে পেত, সেকেন্ড হাজবেন্ডের লাইফের কাছ থেকে তার আগের হাজবেন্ডের যে মেয়ে সেই মেয়ের মর্যাদাটুকু যদি সে পেত, তাহলে কি আজকে যে পরকীয়া সম্পর্কে সেই মেয়েটি জড়িয়ে গেছে সে কি পরকীয়া সম্পর্কে জড়াত? সে তো স্পষ্টভাবে সবকিছু স্বীকার করেছে। সুতরাং আপনারা তাকে ঘৃণা করেন, আপনারা তাকে বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ করেন, করবেন, আমি সেই সুযোগটি দিচ্ছি, কিন্তু এই যে প্রয়োজনগুলো, এই যে ঘটনাগুলো একের পর এক তার জীবনে দাঁড়িয়ে যাচ্ছে, সেটার পেছনের কারণগুলো কিন্তু একটু ভাবার চেষ্টা করবেন। এই জন্য আমরা বলে থাকি, হ্যালো 8920 থেকে কেউ যদি কিছু শিখতে চায় তাহলে শেখার জন্য যথেষ্ট অ্যাঙ্গেল রয়েছে, আপনারা সেখান থেকে শিখতে পারেন, কিন্তু আমরা কোনো পরামর্শ আপনাদেরকে দিব না। আমি একটু জানতে চাই, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড এখন ফেরারি আসামি, বিকজ ওইটাতে সে জড়িয়ে গেছে এবং একটা লম্বা দূরত্ব তার
সঙ্গে, সে অনেক ভালো হয়ে গেছে এখন, আমি কিভাবে বলবো?
আমরা ভালো মন্দের জায়গা থেকে বিচার করতে চাই না।
আমার হাজবেন্ড যদি আমার এই ধরনের জিনিসগুলো সে জানে, আসলে আমার মাফ হবে না, ক্ষমা হবে না।
আপনার হাজবেন্ডের কি মাফ হবে? আপনার হাজবেন্ড ট্যাকের পর একটা মেয়েকে নিয়ে ঘুরেছে,
ঘুরছে, ও ছেলে মানুষ করতেই পারে, আমি করতে পারি না।
রং এজন শোন, আপনি কেন মনে করেন যে আপনি একটা মেয়ে করতে পারেন? একটা ছেলে অপরাধ করতে পারে, একটা মেয়ে অপরাধ করতে পারে না। ওকে, আমরা এই জায়গাটা আপনার কোনো চেয়ে আনতে চাই না, আপনি হয়ে মনে করেন, আপনি মনে করছেন যে একটা ছেলে এটা করতে পারে কিন্তু একটা মেয়ে এটা করতে পারে না। আমরা গল্পের ভয়াবহ রকমের একটা জায়গাতে আছি, আপনি যেটা বললেন যে একটা মেয়ে চাইলে এটা করতে পারে না, এটা কি আপনার আপনার জীবনে কেউ আপনাকে শিখিয়েছে, আপনার মা কিংবা আপনার নিজের উপলব্ধি জায়গা থেকে? আপনি যেভাবে পরিবেশের মধ্যে বড় হয়েছেন আপনি এটাই দেখেছেন, একটা ছেলে চাইলে ভুল করতে পারে কিন্তু একটা মেয়ে কখনোই ভুলটা করতে পারে না। তো আপনি আপনার জায়গাটা থেকে আপনি পরকীয়া সম্পর্কটাকে খারাপ চোখে দেখছেন, এটা কি আপনার হাজবেন্ডের জন্য দেখছেন না, আপনি নিজে থেকে করছেন?
আসলে কি আমি এটা বলি, স্বামী স্ত্রীর যে একটা দৈহিক যে একটা রিলেশন, এটা একটা পূর্ণ বয়স হলে কিন্তু এই জিনিসটা ভালো লাগে। এটা আমার প্রথম হাজবেন্ডের কাছ থেকে তখন আমার তেমন একটা ভালো লাগতো না, দ্বিতীয় হাজবেন্ডের কাছে যখন আমার পূর্ণ বয়সটা হলো, আমার যখন একটা চাহিদা এই জিনিসগুলো, তখন সে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে, আমি চাইতাম ওকে, ও আমাকে চাইতো না, ও আমাকে সরাই দিত, ও আমাকে অন্য ধ্যান ধারণায় থাকতো, তখন আমার মনে একটা জিদ চাপলো যে ও যদি করতে পারে আমি করব।
ওকে, সেখান থেকে আপনি পরকীয়া
দিতে গেলেন? সেখান থেকে ওর সাথে আমি কথা বলি, ওকে আমি ডাকি, ও আসে, তারপরে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়, দুইবার কনসিভ করি। আমাদের ফ্যামিলি এটা জানে, জানার পরে আমার ফ্যামিলি আমাকে এটা নিয়ে ডাক্তারের কাছে যায়। আমার করে
ওকে যেটা বলতে চাচ্ছি, আপনার মেয়ের বয়স কত এখন?
10 বছর 7.5 মাস চলতেছে।
ও কি, আপনি যে বললেন যে আপনার পরকীয়া সম্পর্ক,
আমার পরকীয়া সম্পর্ক যখন শুনছে, শোনার পরে আমাকে খুব ঘৃণা করছে। তোমার হাতে এরকম জিনিস খাবো না, তুমি আমার মা না, তোমার দিকে তাকাই তো আমার ঘৃণা করে। তখন আমি ওকে বলছি যে এই যে এতটুকু বড় হয়েছো, আমি কষ্ট করছি, অনেক কিছুই করছি, তুমি দেখছো যে আমি কোনোদিন কোনো অবৈধ ভাবে বা কারোর সাথে আমার কোনো রিলেশন এই ধরনের কোনো কিছু দেখছো, আমি একটা ভুলই করছি আমার জীবনে, যদি পারো আমাকে ক্ষমা করে দিও।
আপনার মেয়ে কি বলেছেন?
আমার মেয়ে তখন আমার ঝড়ায় ঝেড়া কাটছে, তখন ওই আমার কাছে আসতো, তখন ওই আবু বলে ডাকতো ওকে।
আমি
বাড়িতেও কিছু চাপে ছিলাম, আমি মাঝখানে সমস্যায় পড়ে গেছি, তো এই জন্য আমি আমার মেয়েটাকে আপাতত লেখাপড়া বন্ধ রাখছি 1 বছর যাবো।
কেন?
ওকে বিয়ে দিয়ে দিচ্ছি আমি।
আপনি ওকে বিয়ে দিয়ে দিয়েছেন? কত বছর বয়সে?
বললাম না 10 বছর 7.5 মাস চলছে।
10 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়ে দিলেন?
বিয়ে দিছি। আমার মা এখানে গেছিল একটা ছেলে, ঠিক আমার যে ছোটবেলায় পরিচয় হয়েছিল ওইভাবে আর একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ওই ছেলেটা আমাকে পছন্দ করছে। আমার হাজবেন্ডের দিকটা চিন্তা করে আজ আমার হাজবেন্ড আমার মেয়ের দিকে কোন ধরনের পাকাইতে পারে, তখন আমার এই মেমোরিটা আমার মাথায় খালি কাজ করতো।
আপনার এই নিরাপত্তার প্রশ্ন থেকে আপনি এই জাতীয় কাজটা করেছেন?
এই জাতীয় কাজটা করছি, করার পরে যেদিনকে করছি তার পরের দিন এই ছেলেকে বলছি তুমি 12 বছর পরে আমার মেয়ের কাছে আসবা, এর আগে আসবা না।
আরো 12 বছর পর নাকি মেয়েটার বয়স?
আমার মেয়ের বয়স যখন 12 বছর হবে।
ছেলেটা কি করে?
ছেলেটা লেখাপড়া করতেছে, শিখছে।
এসএসসি পাস করেনি এখনো?
করছে, সেকেন্ড ডিভিশন।
ওর ফ্যামিলি জানে এটা?
ও একবার তো এক ছেলে ওদের অবস্থানে ভালো।
ওর ফ্যামিলিগত ভাবে এটা হয়েছে নাকি আপনার শুধুমাত্র?
ওর চাচা চাচি জানে, আর এই বিয়েতে আমি রাজি ছিলাম না তেমন একটা, বেশিরভাগ এটা ই ছিল আমার বড় বোন, বড় বোন আমার পা ধরে কান্না করে দিচ্ছে যেটা কর এখন তো আর ওদের দিতেছি না, ওরা বয়স হোক তোর মাথার একটা টেনশন যেহেতু আছে। তাহলে
আপনি এটা জানেন যে এই বিয়েটা যে আপনি দিয়েছেন প্রথমত এটা অন্যায়?
হ্যাঁ এটা অন্যায়।
এবং দ্বিতীয় যেটা করেছেন সেটা হচ্ছে
বিয়েটা কোনো কাজই করতে চায় নাই,
কোনো কাজই করতে চায় নাই। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি যে কাজই থেকে দিয়ে যে করিয়েছেন এটাও আপনার আইনে ঢুকে টিকবে না,
এটা টিকবে না। আর এটা জন্ম নিবন্ধন করতে যা দেখা 11 বছর
কোনোভাবেই বানানো সম্ভব নয়, আপনি কাগজের জন্য কোনো বানালেও। শ্রোতা, আমরা গল্পের প্রয়োজনে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো সোহানির মেয়ের সাথে। সোহানির মেয়ের নাম হচ্ছে মেহরুন। শাকিল এই পার্টি ডিল করছে, শাকিল সরাসরি কথা বলছে মেহরুনের সাথে। তুমি তো জানো যে তোমার আম্মু আমাদের এখানে এসছে।
আম্মু আমার সাথে সবকটা শেয়ার করে, আম্মু জীবনের সব ঘটনা আমি জানি, কিন্তু আম্মু আমার কাছে একটা দিন সুগোপন করেছে যে আমার রাজ্য মারা গেছে। হঠাৎ করে একদিন শুনতে পেলাম তাকে খুব কষ্ট পেয়েছি।
আচ্ছা আচ্ছা, আম্মু কি তোমাকে হচ্ছে আদর করে, ভালোবাসে?
হ্যাঁ এখন আম্মু আমাকে খুব ভালোবাসে, আমরা আমাকে এতটাই ভালোবাসে যে রাস্তা কিছু করে হয়েছে আমাকে।
আর তুমি আম্মুকে কত ভালোবাসো?
আমি তো আমি প্রচন্ড ভালোবাসি, এটি ছেড়ে দেবে না, আমার সেই কেউ মাকে এত ভালোবাসে না।
আচ্ছা আচ্ছা, আর তুমি বাবা সম্পর্কে কি জানো?
আমার বাবা সম্পর্কে ওনার অনেক প্যারা ছিল, আমার নানু ভাই যে সে আমার আব্বুকে মেরে ফেলেছে।
কার কাছ থেকে জেনেছো? আচ্ছা, আর এখন যার সাথে থাকো, যাকে তুমি হচ্ছে আব্বু বলে জানো, তিনি তোমার সাথে কেমন আচরণ করেন?
ছোটবেলা থেকে তো তাকে আমি জানি, আমাকে কোনদিন বাধা হারানোর দেখাটা বুঝতে যায়নি।
কোনো খারাপ আচরণ করেন কি?
না, কোনদিন কোনো খারাপ আচরণ করে না।
মেহরুন, তুমি কি জানো তোমার বিয়ে হয়েছে, বিয়ে কেন দেয়া হলো তুমি কি জানো, বুঝতে পারো? এত ছোট বয়সে আমি বিয়ে দিয়ে ফেললো, তুমি কি করে এটা মেনে নিলে কিভাবে?
আঙ্কেল, আমার আম্মু যদি আমাকে মরতে বলে আমি মরতে পারবো, আম্মু যা বলবো আমি তাই শুনবো, আর আম্মু কোনোদিন আমাকে খারাপ কোনো সব দেখাবে না।
তোমার সাথে যার বিয়ে হয়েছে সে কেমন, তাকে আসলে তোমার কেমন লেগেছে? আচ্ছা মেহরুন, তোমার আম্মু আমাদেরকে বললেন যে তোমার স্কুলে যাওয়া বন্ধ, তাহলে তুমি বাসায় এখন কি করছো? তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে না?
আমাদের তো অনেক সমস্যা আছে, তাতে লেখাপড়া করতে ইচ্ছে করে কিন্তু করতে ইচ্ছে করলেও
তুমি লেখাপড়া করতে চাও কিনা?
হ্যাঁ আমি লেখাপড়া করতে চাই।
তুমি বড় হয়ে কি হতে চাও?
আমি বড় হয়ে পুলিশ হতে চাই।
কেন পুলিশ হতে চাও?
এদেশের মানুষ অনেক জানে, কারো কারো বাবা থাকে না মেরে ফেলে, কারো কারো মাকেও মেরে ফেলে, নিজের দুটো নারীরা অনেক কিছু হয়। আমি পুলিশের সবাইকে আমি দেশকে বাঁচাবো।
হ্যাঁ তাহলে তো তোমাকে
অবশ্যই, আমার বাবা পুলিশ ছিল তো তার জন্য আমার পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে।
আচ্ছা ঠিক আছে মেহরুন, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তুমি আবার লেখাপড়া শুরু করো, তুমি স্কুলে যাও, তুমি যেন তোমার ইচ্ছে পূরণ করতে পারো, তুমি তোমার বাবার মতো পুলিশ হতে পারো। তোমার জন্য আমরা সবাই দোয়া করি, তো তুমি ভালো থেকো। অনেক ধন্যবাদ শাকিল। সোহানি, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন এবং এই কাজটা আপনি করছেন নিরাপত্তার প্রশ্নে, কিন্তু এটা যে আরো অনেক বড় একটা অনিরাপত্তার জায়গায় নিয়ে গেছে এটাকে আপনি বুঝতে পারেন?
আমি আসলে মানসিক টেনশনে ছিলাম, বুঝতে পারিনি কি করবো মুহূর্তগুলা। ওই মুহূর্ত গুলো আমার পাশে কেউ দাঁড়াবো এরকম দাঁড়ানোর মতো মানুষও পাইনি। একদিকে আমার হাজবেন্ডের এই যন্ত্রণা, একদিকে আমার সংসার চালানো, আমার মেয়েকে স্কুলে আমি পাঠিয়েছিলাম, ওইখানে দেখা যায় যে ডিস্টার্ব করতো এলাকার ছেলেরা।
এই বিয়ে তো আসলে এটা সমাধান দিবে না, দিবে
না।
আপনি যে বিয়েটা দিলেন, আপনি না পাবেন ইচ্ছেজন থেকে ওকে সেভ করতে, না পারবেন সমাজের কাছ থেকে ওকে সেভ করতে, না পারবেন ওকে আইনের কাছ থেকে সেভ করতে। তো এটা কি মনে হয় না যে এটা এক ধরনের একটা আরেকটা বড় ভুল?
তো আমি চাইবো আমার মেয়েটা সামাল হোক, আরো বুঝুক, তারপর আমার মেয়েটা কেন দিবে।
তারপরে যদি আপনার মেয়েটা বলে যে আমি ছেলেটাকে বিয়ে করবো না, বা ওই ছেলেটা যদি বলে আমি এই মেয়েটাকে বিয়ে করবো না, তখন আরেকটা বিয়ে দিতে গিয়ে তো আলটিমেটলি মেয়েটার জন্য একটা বড় সমস্যা হবে, যে সমস্যাগুলো আপনার জীবনে হয়েছে। এই কথাগুলো কি আপনাকে কেউ কখনো বলেছে?
না।
আপনি এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন? আপনি আমাকে বলেন যে আপনার বর্তমান জীবন যাপন এভাবে চলে।
আমার বর্তমান জীবন চলতেছে এদিকে, সজল আমাকে এতদিন আমাদের ফ্যামিলিগত দিক থেকে চাপ দিচ্ছে, পাগল হয়ে যাবো, ওকে আমি বিয়ে করবো, ওর সব হাজবেন্ড টাজবেন্ড যা আছে ওর জীবনে অ্যাক্সিডেন্ট, আমি সব মাইনা নেব।
এখন ও বিয়ে করতে চাচ্ছে?
হ্যাঁ বিয়ে করতে যাচ্ছে। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড বলতেছে তুমি যদি আমাকে সারা কোথাও যাও আমি মারা যাবো, আমি আর বাঁচবো না। মানুষ তো ভুল করে, ফাঁসির আসামি কেউ তো মানুষ একবার
ও ফেরারি আসামি, মানে কেউ কি এখন বন্দি আছে নাকি লুকিয়ে বেড়াচ্ছে? লুকিয়ে বেড়াচ্ছে। আপনি জানেন না কোথায় আছে?
জানি হয়তো বলে রাজশাহী এদিক সেদিক, কিন্তু আসলে কি বলবে?
কখনো লুকিয়ে টুকিয়ে দেখাও করতে আসেন আপনার কাছে?
দেখা করছে
মাঝে মাঝে, দুই একবার দেখা করছে। ওকে, আর
আর বলে যে আমি যদি এটা না করে থাকি তাহলে তোমার বিচার হবে না।
ঠিক আছে, আপনার কাছে সে আসতে চাই, সজল আসতে চাই, আপনার বর্তমান হাজবেন্ড যার সাথে আপনার তিনবার ডিভোর্স হয়েছে।
শুক্রবারে বাইরে চলে গেছে, এটা আমার যে হাজবেন্ড এয়ারপোর্ট গেছিল, ও আমাকে একটা চিঠিও দিছে, এটা আমার হাজবেন্ডের কাছে আছে।
আপনার হাজবেন্ড সজল সম্পর্কে জানে?
সব জানে। ও আমাকে বলছে যে আমার ছেলেটা যদি না হতো আমি সজলকে তোমার কাছে দিয়ে দিতাম। এত ভালোবাসতে পারে একটা মানুষ একটা মানুষকে, আমি সজলকে না দেখলে বুঝতাম না। ও অনুতপ্ত, সজলকে ও ভালোবাসে, আর আমি এখন সজলকে করতে যাবো, দেখা যাবো যে আমার এখানে বাচ্চা ছেলে নিয়ে তারপর এখানে যে আমার একটা
সজল এই ছেলেটাকে হাত করেছে, যে আমি যেভাবেই হোক না কেন সেটাকে বুঝিয়েছে যে আপনাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো? এদের সাথে মিথ্যা হলো কিভাবে?
সজল হাত করে নাই তো
তাহলে
আর কি? সজল
সজলের কথা তার কাছ থেকে আপনি বলেছেন, বর্তমান যে হাজবেন্ড?
এটা প্রথম থেকে জানতো, আমি সবকিছু বলে দিচ্ছি
আমার সজনের ব্যাপারে ঠিক একই ধরনের মানুষ।
সজল বলতেছে যা তোমার এই হাজবেন্ড তোমাকে কি দিবে, কিছু দিতে পারবো না, তোমাকে ভালোবাসলে তোমার।
সজলকে এখন কোন চোখে দেখছে আপনারা, বর্তমান হাজবেন্ড?
আমার বর্তমান হাজবেন্ড সজলকে খুব ভালো চোখে দেখছে।
তাহলে সে কিভাবে বলছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কোথাও যেতে পারবা না?
এখন সজলের কাছে আমাকে দিতে চাচ্ছে না, ও
বর্তমান সময় সে দিতে চাচ্ছে না, কনফিউজ হয়ে যাচ্ছি আমরা। আজকের স্টোরি পর আমার মাথা কি অর্ধেক শেষ। আমি আসলে এত জটিল গল্প আমি আমার জীবনে এখন পর্যন্ত এই হ্যালোইন 920 অর্ধশতাধিক পর্ব পার করে আমরা প্রায় 56তম পর্বে রয়েছি এবং এত জটিল কেমিস্ট্রি গত গল্প আমি আমার জীবনে ফেস করিনি। প্রিয় শ্রোতা, আজকে মাত্র 3 ঘন্টা সময় পেয়েছি আমরা গল্পটাকে ফেস করার জন্য, কিন্তু এই গল্পটা পুরোপুরিভাবে আপনাদেরকে বোঝাতে গেলে এটার জন্য মিনিমাম 6 ঘন্টা প্রয়োজন। আমরা আমাদের সময় সীমাবদ্ধতার কারণে অনেক কিছু কাটছাট করেছি, অনেক প্রশ্নের মুখোমুখি আপনি হবেন, কিন্তু সে যে গল্পটা বলে যাচ্ছে সে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা অ্যাঙ্গেলের প্রুফ আমরা নিয়েছি। এবং আপনারা হ্যালো 8920 কে যেহেতু বিশ্বাস করেন সেজন্য আমরা এমন একটা গল্প এখানে হাজির করেছি। আমরা শুধু একটা অ্যাঙ্গেলকে এখানে দাঁড় করবো গল্পের শেষে, যে এই মেয়েটা যদি একটা সুস্থ পরিবারে বড় হতো, এই মেয়েটা জন্মের পর থেকে যদি এমন একটা সম্পর্ক বাবা মার মধ্যে দেখতে পেত যে সম্পর্কটা তাকে অনেক পিসফুললি একটা মাইন্ড বা পার্সোনালিটি গড়তে সাহায্য করবে, তাহলে এই মেয়েটার জীবনটা কিরকম হতো? এই প্রশ্নটা আমরা শেষে গিয়ে রাখতে চাই, আপনাদেরকে একটু চান্স দিতে যাচ্ছি, পুরো গল্পটাকে আপনারা এভাবে চিন্তা করবেন। আচ্ছা, একটা হচ্ছে সজল আপনার কাছে ফিরে আসতে চাচ্ছে, একটা হচ্ছে আপনার বর্তমান হাজবেন্ড যিনি ফেরারি আসামি, সে আপনাকে এবং কোনোভাবে আপনাকে ছাড়া সে
বাঁচতে পারবে না,
বাঁচতে পারবে না। আরেকটা কথা আপনি যেটা বলছিলেন যে পরকীয়া সম্পর্ক,
তুমি তোমার অতীত ভুলে যাও, তোমাকে আমি গ্রহণ করবো,
আপনাকে বিয়ে করতে চাইছে,
বিয়ে করার কথা বলে নাই যে তুমি কি তোমার অতীত গুলো ভুলতে পারো,
একটা কোশ্চেন মার্কের মধ্যে আপনাকে রেখেছে, এও আপনাকে একভাবে চায়, এই তিনটে সম্পর্ক
ও আর কি চায় না যে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি, আমার সজলের সাথে রিলেশন থাকুক, আর ও চায় না যে ও আমাকে বিয়ে করুক, কারণ ও বিয়ে করবো ও তো সমাজের মুখ
সুবিধাবাদী সম্পর্ক। ওকে, আর আপনি একটু বলেন তো আপনার ইকোনমিক স্ট্যাটাসটা কি হবে, আপনার টাকা পয়সা আসে কোথা থেকে, আপনি কিভাবে চলেন?
আমার হাজবেন্ড দেয়
ফেরারি আসামি, সে কিভাবে রোজগার করে?
সে তাদের বাড়ি কিভাবে ম্যানেজ করতেছে, তার বাবা ভালো, তার বাবা দিচ্ছে ওকে, ও আমাকে দিচ্ছে।
আপনার ছোট ছেলেটা কি করছে, পড়াশোনা করছে?
আমার ছোট ছেলে 4.5 বছর বয়স, বাসায় ঢুকতে রেখে দিছি, আজ আমি তো ভর্তি করবো। আগে আমার পুরো ব্যাপারটা এলোমেলো ছিলাম, এই জন্য আগে আমি কিছু বুঝাইতে পারি নাই, আমি যেভাবে ছিলাম 8,000 টাকা 10,000 টাকা বাসা ভাড়া দিতাম, এখন আমি মাত্র 1500 টাকা বাসা ভাড়া দিই।
ওকে, নো কমেন্ট। আপনি ভবিষ্যতে স্বপ্ন কি দেখেন, আপনি তিনজনের মধ্যে কি করবেন, আপনি আপনার লাইফের জন্য কাকে বেছে নেবেন? সজল তো স্টিল সিঙ্গেল, রাইট? আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত কোন দিকে যাবে?
সজল
এই সময়টা দাঁড়িয়ে, ঠিক এই স্টুডিওতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি, আমি জানি না কালকে আপনার জীবনে কি ঘটবে, এবং এটাও বিশ্বাস করি যে আপনি এখন এখানে দাঁড়িয়ে যে চিন্তাটা করছেন সেটা কালকে আপনার জীবন সত্য নাও হইতে পারে, কারণ আমরা গল্পের শুরুটা শুনে যেভাবে চিন্তা করেছিলাম গল্পের শেষটা এসে পুরো এলোমেলো হয়ে গিয়েছে। আপনি এখন কি চিন্তা করেন, এই তিনটা ছেলের মধ্যে কাকে, কার সিদ্ধান্তটা আপনি মেনে নেবেন?
আমি চাই সজল বিয়ে করুক, সজল ভালোভাবে থাকুক, এটাই আমার কামনা।
সজলকে আপনি লাভ করেছেন জীবনে সবচেয়ে বেশি, তারপর আপনি তাকে বিয়ে করবেন না?
আর যেটা আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে ও সুখে থাক, আমি ওকে চাই না, কিন্তু আমার যদি কেউ হাজবেন্ড আমি ওর কাছে যাইতে চাই, ও যেভাবেই থাকুক, কারণ ওর বন্ধু হয়ে আমি থাকতে চাই, ওর
যদি প্রেমের শ্রেষ্ঠ সম্পর্ক বলি তাহলে তিনটা ছেলের মধ্যে সজল ছিল আপনার জীবনে সবচেয়ে বেস্ট প্রেম, যদি ফিজিক্যাল রিলেশনশিপের জায়গাটাকে আসি তাহলে ফিজিক্যাল রিলেশনশিপের জায়গা থেকে আপনার জীবনে বেস্ট হচ্ছে পরকীয়া সম্পর্কটা, আর যদি হাজবেন্ডের জায়গাতে আসি তাহলে হাজবেন্ডের জায়গাটাতে হচ্ছে আপনার বর্তমান হাজবেন্ড, যাকে আপনি তিনবার ছেড়েছেন, তিনবার আপনি বিয়ে করেছেন। দিস ইজ দ্য এন্ডিং অফ দিস স্টোরি। প্রিয় শ্রোতা, এই তিনটা জিনিসই একজন মানুষের মধ্যে খুঁজতে চায় একটা মেয়ে, কিন্তু এই মেয়েটার জীবনে এই তিনটা জিনিস তিনজন মানুষের মধ্যে সে পেয়েছে। প্রথম জীবনে তার কাছে এমন একটা ছেলে ছিল যে ছেলেটাকে সে আকর্ষণ ভালোবেসেছে, সে এখনো তাকে ভালোবাসে এবং জেদ থেকে সে কখনোই তাকে বিয়ে করবে না। দ্বিতীয় জীবনে সে তাকে স্বামী হিসেবে চেয়েছে, সে বন্ধুর মতো ছিল, তাকে স্বামী হিসেবে সে ফিলই করেনি, এখনো সে স্বামী হিসেবেই আছে, এবং তার জীবনে ফিজিক্যাল রিলেশনশিপটা অন্য ছেলের দিকে ডাইভার্ট হওয়ার পেছনের কারণটা হচ্ছে এই হাজবেন্ডটাই, কারণ সে তার স্ত্রীর অধিকার চাইতো কিন্তু তার কাছ থেকে সে স্ত্রীর অধিকারটা পেত না, এবং সে যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেল সেখানে গিয়ে সে তার বেস্ট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন বা যেটাই বলি না কেন সেটা পেয়েছে। এই তিনটা জিনিস যদি একটা মানুষের মধ্যে সে পেত তাহলে তার জীবনটা অনেক সুন্দর, অনেক খুশালো হতে পারত। এটাই হচ্ছে মোরাল অফ দ্য লেসন অফ দিস স্টোরি। আপনি কি শিখবেন না শিখবেন একেবারেই আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি আজকে হ্যালো 8920 এসেছেন সেজন্য আপনাকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাই, আপনি অনেক বড় একটা রিস্ক নিয়েছেন। আপনি শুধু আমাকে বলবেন যে আপনি হ্যালো 8920 কেন আসলেন?
আমি আসছি, মানুষের জীবনে তো অনেক গল্প বলে, অনেকেই অনেকেই সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, অনেকেই অনেক সিদ্ধান্ত নেয়, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা বেঁচে আছি, আমাদের ভিতরে কোনো না কোনো দুঃখ কষ্ট লুকায় আছে, আর আমাদের বেঁচে থাকতে হবে, কখনো সন্তানের মুখ দিয়ে তাকায়া, কখনো বাবা মা ভাই বোন সমাজ সংসার, এই জন্য আসলে কোনো কারণে।
প্রিয় শ্রোতা, এই গল্পটা এখানেই শেষ হচ্ছে, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসবো। একটা ভুল হাজারটা ভুলের জন্ম দেয়। আজকে সোহানি এসেছিল তার জীবনের গল্পে, গল্প বলতে, এবং তার জীবনটা তো ভুলে ভুলে ভরা। সেই ভুলের পেছনে অনেক বড় বড় ভুল করেছে তাকে যারা বড় করেছে তারা। সোমানের জীবনে আরেকটা বড় ভুল হয়ে গেছে তার মেয়ের ক্ষেত্রে, সে যে কাজটি করেছে সেটা। আমরা এখানে প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই, এই ভুলটি যেন কোনোভাবে তার মেয়েকে ছুটে না পারে। আমরা ফিরছি একটু পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন এই মেয়েটিকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
11:54 হচ্ছে সময়, hello8920 আপনারা শুনছেন। কি বিয়ে, আপনার সঙ্গে আছি, আসি সঙ্গে আপনার শাকিল এবং আমাদের hello8920 টিম মেম্বাররা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই hello8920 সঙ্গে এতক্ষণ থেকে বিভিন্ন রকমের কমেন্টস করবার জন্য সোহানিকে নিয়ে। ধন্যবাদ জানাতে চাই যারা লিখেছেন যে গল্পের আগামাথা কিছুই বুঝিনি, এবং ধন্যবাদ জানাতে চাই তাদেরকেও যারা শেষ পর্যায়ে এসে বলেছেন 5 মিনিট শোনার পরে যে জীবনের শ্রেষ্ঠ গল্পটা আজকে শুনলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টস, আপনাদের রিয়াকশন আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ উইদাউট এনি রিয়াকশন hello8920 ইজ নাথিং। সুতরাং রিয়াকশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। মোজাম্মেল হোসেন মামুন লিখেছে, যখনই জীবনে সুখ পাখি উকি দেয় বা তখনই জীবনে কষ্ট এসে সবকিছু নষ্ট করে দেয়, আই নো। রানা খান লিখেছে, মানুষের জীবন সত্যি অবাক করার মতো, কখনো হাসি কখনো কাঁদায়, hello8920 না থাকলে বুঝতাম না। থ্যাংকস কি প্রিয়া ভাই। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, বিশেষ করে পরেশ চাকমা লিখেছেন যে মানুষের জীবনে কি ঘটে যায় তা কেউ কখনো জানে না, সেখানে ঘটনা শুনে খুব কষ্ট লাগছে। আমরান হোসেন লিখেছে যে জীবনটা যে এত রহস্যময় তা আমাদের মতো সাধারণ মানুষরা শুধুমাত্র hello8920 থেকে উপলব্ধি করতে পারি। জাহিদ রানা লিখেছে, কি প্রিয়া ভাই, আমি গাজীপুর শিলানিবাস থেকে শুনছি, তাই আমি যত শুনছি তত বেশি অবাক হচ্ছে একটা মানুষ কতবার বিয়ে হতে পারে। মেহেদিন হাসান রাজু লিখেছে, আপু মেয়েটাকে বিয়ে যে দিলা, তুমি মেয়েটার জীবনকে নষ্ট করিও না, একটু যাচাই করে দিও। এরকম অনেক কথাবার্তা এসছে। সে গানেশ লিখেছে, এটা কিভাবে সম্ভব যে একটা 10 বছরের মেয়েকে বিবাহ দেয়, দেশিক আইন বলে কিছু নেই। বাপু চৌধুরী লিখেছে, আজকের গল্পটা আসলে জীবনের বাস্তবতা, আমরা সোহানিকে কোন রকম দোষ দিতে চাই না, ওর জীবনে যা ঘটেছে সেটাই। রবি ইসলাম লিখেছে, সোহানির মেয়ের কথায় আমার কান্না পেয়েছে। দেখুন, যারা এখানে কমেন্টস করেছেন বিভিন্ন হতাশা নিয়ে, ভালোবাসা নিয়ে, বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে, তাদেরকে আমরা মনে করে দিতে চাই, দিস ইজ আ রিয়েলিটি শো, জীবন এরকমই। এবং জীবনে যেটা ঘটে, সিনেমা কিংবা নাটকে যেটা থাকে, একটা দুর্ধর্ষ রকমের স্টার্টিং থাকে, মাঝখানে অনেকগুলো ক্লাইম্যাক্স থাকে, শেষে যে একটা হ্যাপি এন্ডিং থাকে, সেটা মনে করে যদি আপনি hello8920 শোনেন, তাহলে আপনি চরম দোকানি করছেন, এবং আপনার জন্য hello8920 নয়, আমি ডার্কফিন কন্ট বলতে পারি। hello8920 ইজ আ রিয়েলিটি শো, জীবনের গল্প বলে, জীবনে যা ঘটে যায় এবং সেটাই একেবারে অকপথে সে ক্যানভাসে ফুটে ওঠে। এখানে আপনি প্রথমে ধারণাও করতে পারবেন না গল্পটা কোথা থেকে শুরু হবে, মাঝখানে এসেও বুঝতে পারবেন না শেষে কি ঘটতে যাচ্ছে, এবং শেষে শোনার পরে হয় আপনাকে তৃপ্তি নিয়ে ঘুমোতে হবে, অথবা আপনাকে কান্না নিয়ে সারা রাত জেগে থাকতে হবে। দিস ইজ স্টোরি অফ লাইফ। সুতরাং এটা এটা যদি রেসপেক্ট করে আসে যে আজকের গল্পটা ওরকম হবে, আজকের গল্পটা ওরকম হবে, এটা শোনার পর একটু কান্নাকাটি করবো, এটা শোনার পর অনেক আত্মতৃপ্তিতে ভুগবো, এটা চরম বোকামি হবে। কারণ hello8920 একটা গল্পের সাথে আরেকটা গল্পের কোনো মিল নেই, এবং যতদিন hello8920 থাকবে ততদিন পর্যন্ত এই মিলটা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে 700 কোটি মানুষ আছে দুনিয়াতে, বাংলাদেশের 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষের জীবনকে আমরা কোনো না কোনো ভাবে hello8920 ধরতে চাই। তবে অত্যন্ত ভালো লাগছে যারা কমেন্টস করেছেন এবং আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকে hello8920, আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এত রাত জেগে যারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং যারা সবসময় বিশ্ব রেডিও আরজিকেবিআর hello8920 এবং hello8920 টিমের সঙ্গে থাকেন। আপনারা আছেন বলেই আমরা বলতে পারি, দার্শনিক কণ্ঠে বলতে পারি, একেবারে মন খুলে বলতে পারি, কিছুই তো দিতে পারবো না, শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছি, সে প্ল্যাটফর্মে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আগামী সপ্তাহে কে আসছে সেজন্য অপেক্ষায় থাকুন, আর রবিবার কথা হবে, যাহা বলিব সত্য বলিব।